This track was downloaded from fusionbd.com.
Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920-তে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লাখো লাখো শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে। একই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদেরকেও আমরা স্বাগত জানাতে চাচ্ছি হ্যালো 8920-তে। আমরা অনেক আদর করে, অনেক শখ করে, অনেক ভালোবেসে বলে থাকি বুধবারের রাত এবিসি রেডিও এফএম 89.2 এর রাত। বুধবার মানেই হ্যালো 8920, বুধবার মানেই জীবন এবং জীবনের গল্প, বুধবার মানেই হচ্ছে হ্যালো 8920-র অসাধারণ একটি প্ল্যাটফর্ম যেখানে একজন বন্ধু থাকবেন এবং তার জীবনের গল্প তিনি আমাদের কাছে অকপটে বলবেন। সেই জীবনের গল্প থেকে আমরা কি শিখব না শিখব না সেটা একান্তই আমাদের শ্রোতাদের হাতে ছেড়ে দেওয়া হয় অনুষ্ঠান থেকে। কোন ধরনের কোন জ্ঞানগর্ভ আলোচনা এবং কোন ধরনের কোন বুদ্ধি বা কোন ধরনের কোন পরামর্শ দেওয়া হয় না, কারণ আমরা বিশ্বাস করি হ্যালো 8920 যারা শোনেন তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে জ্ঞানী, ভালোমন্দ সবকিছু বোঝেন। এবং একই সাথে আমরা বলতে চাই হ্যালো 8920 এমন একটি অনুষ্ঠান এখানে জীবনে শুধুমাত্র ঘটে যাওয়া ভালোবাসার কাহিনী, কিংবা শুধুমাত্র ভৌতিক কাহিনী, কিংবা শুধুমাত্র দুঃখের, কিংবা শুধুমাত্র আনন্দের, কিংবা শুধুমাত্র সাফল্যের, এরকম বিশেষ বিবেচনায় কোনো অনুষ্ঠান করা হয় না। এবং একই সাথে জীবনের গল্পে সেসব বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় না। জীবন যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে বর্ণিল, জীবন যেহেতু নানা বিষয় নিয়ে রঙিন, এবং জীবন যেহেতু বিভিন্ন বিষয়কে ঘিরে সাফল্যের এবং একই সাথে আমরা বলতে পারি আনন্দের, বেদনার, ভালোবাসার সবকিছু মিলিয়েই আমরা পুরো জীবনটাকে এখানে তুলে ধরতে চাই। এবং সেজন্যই আমরা অনেক মমতা নিয়ে আমরা হ্যালো 8920-কে বলে থাকি জীবনের গল্প। আজকে তার ব্যতিক্রম হচ্ছে না, আজকেও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন যিনি তার জীবনের গল্প বলবেন এবং তার কাছ থেকে আমরা তার জীবনের গল্প জানব। এই অনুষ্ঠানে আপনিও আসতে পারেন, অকপটে স্বীকার করতে পারেন আপনার জীবনের গল্প। বিশেষ করে আমি চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবো, যেহেতু আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজারে এখন পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারের একজন বন্ধুকে অন্তত বিশেষভাবে পেতে চাই আমাদের হ্যালো 8920-তে, তার জীবনের গল্প আমরা শুনতে চাই। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন যে আপনি অনুষ্ঠানে আসতে চান এবং আপনার জীবনের গল্পটি খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটের মধ্যে বলবেন যে আসলে কি বিষয় নিয়ে আপনার জীবনের গল্প, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেটিকে আমরা বলে থাকি ফেসবুক পদ্ধতি। হ্যালো 8920-র একটি ফেসবুক পেজ রয়েছে, কেবলমাত্র একটি ফেসবুক পেজ, যদিও হ্যালো 8920 এবং আরজি কিবরিয়া নামে ফেসবুকে প্রায় শতাধিক ফেক পেজ রয়েছে। তো আমরা সবাইকে বলি আমাদের পেজটিতে আসতে হলে যেটা করতে হবে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। এটা হচ্ছে আমাদের পেজ, ওখানে যাবেন, যার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। চলুন আমরা প্রথমেই জেনে নিই আজকে জীবনের গল্প বলতে আমাদের সঙ্গে কে আছেন এবং তার বেসিক পরিচয়গুলো। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মনীষা।
মনীষা, মনীষা অনেক সুন্দর একটা নাম। আপনি তো হ্যালো 8920 শুনেন?
জি।
আচ্ছা, কতদিন যাবত হ্যালো 8920 শুনেন?
প্রায় 7-8 মাস থেকে শুনি।
কতদিন আগে আপনি ফোন করেছিলেন আমাদের কাছে?
জি, আমি গত বুধবারের আগের বুধবার আপনাকে ফোন দিয়েছিলাম।
এবং এর আগেও চেষ্টা করেছিলেন, তখন হয়নি?
হ্যাঁ, এর আগে আমি একবারই করেছিলাম, 2 মাস আগে,
তখন আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আচ্ছা মনীষা, আমাকে একটু বলেন, নিশ্চয়ই হ্যালো 8920 শুনে আপনি বেসিক জিনিসগুলো একটু জানেন, তো আমাকে একটু বলেন তো আপনার বয়সটা সম্পর্কে, যদি আমাদের শ্রোতাদেরকে একটু ধারণা দিতেন।
24 বছর
বয়স চলছে আপনার। আপনার জন্মস্থান
ঢাকা।
ঢাকা। আপনি কি এখন কোনো পড়াশোনা করছেন?
জি, এখন আমি পড়াশোনা করছি, অনার্স।
মনীষার বয়স হচ্ছে 24 বছর, মনীষা অনার্সে পড়ছে এবং মনীষার জন্মস্থান বলছিলেন মনীষা ঢাকা।
জি,
চলুন আপনি আপনার জীবনের গল্প শুরু করুন, কোথা থেকে আপনি শুরু করতে চান?
আমি আমার এট ফার্স্ট স্কুল জীবন থেকে শুরু করতে চাচ্ছি,
প্লিজ।
রায়বাজার উচ্চ বিদ্যালয়।
রায়বাজার উচ্চ বিদ্যালয়।
ওকে। জি, ওখান থেকে আমরা 2 বোনে পড়াশোনা করছি।
জি।
বাবা সরকারি কন্ট্রাক্টর ছিল, মানে বিভিন্ন সরকারি ভবনগুলো তৈরি করতেন।
জি।
যেমন বাবা 2 ওয়াইফ ছিল, আমার মা ছোট এবং আমরা 2 বোন, আমার বড় মা 6 ছেলে মেয়ে।
তার মানে সর্বমোট আপনারা 8 জন।
8 জন। আমি ছোটকালে খুব কালো ছিলাম, জন্মের পরে আমাকে আমার বাবা নাকি ফেলে দিতে চেয়েছিলেন।
ওহো।
মানে খুব কষ্ট এটাই যে আমার বাবা আমাকে ফেলে দিতে চাইলেও খুব আদর করতেন, এতটাই আদর করতেন যে একটা বাবার কাছ থেকে একটা মেয়ে এতটুকু আশা করতে পারে না। তো আমাদের বাড়ি থেকে একটু সমস্যা হতে আমার বাবা আমাদের অন্য জায়গায় ভাড়া রাখে, আমাদের যে খরচটা উনি আমার মাকে দিয়ে যেতেন। আমার মা মাঝে মাঝে খুব কষ্ট ভোগ পেতেন যে এভাবে এটা জীবন, এভাবে কতদিন যাবে। তো বলছি কি, দেখো মেয়েরা যদি একটু বড় হয়ে যায় তখন তোমারও টেনশন ফ্রি হবে, আর আমার বাড়ি নিয়ে একটু ঝামেলা চলতেছে, আমাদের বাড়ি শঙ্করে, আমার বাবা নিজের বাড়ি, আমি বাড়িটার নাম কেন বলতে
চাচ্ছি না, আপনি যে বিষয়গুলো গোপন করতে চান আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হ্যালো 8920 তে একজন মানুষকে তার জীবনের গল্প বলার সুযোগ দিই, মূলত আমাদের একটা উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্য নিয়ে আপনিও এখানে এসেছেন, সেটা হচ্ছে আপনার জীবনের গল্প শোনার পরে যদি কেউ উপকৃত হতে চায়, কেউ যদি আপনার কাছ থেকে উইলিংলি ইচ্ছাকৃতভাবে কিছু শিখতে চায়, সেই সুযোগটা যেন থাকে। এছাড়া আমাদের কোনো বাধা ধরা নিয়ম নেই, আপনি আপনার মতো করে আপনার জীবনের গল্প বলতে পারেন।
জি, তারপরে আমার বাবা আবার ওনার এক বন্ধু ছিল নড়াইলে,
জি
ওইখানে কালনা একটা নদী আছে,
কালনা,
জি
কালনা,
কালনা নদী, এখানে আমার বাবা 3 বিঘা জমি কিনেন, জায়গাটা দখল রাখার জন্য একটা বাড়ি করে রেখে আসেন। তো ওইখানে আমাদের যাওয়া আসাটা মাঝে মাঝে, মানে ছুটির দিনগুলো মাঝে মাঝে আমরা বেড়াতে যেতাম, বাড়ির ব্যাপারে বিভিন্ন টেনশন থাকাতে উনি ই করতে পারলেন না, যে কিভাবে কি হবে, এগুলো করতে করতে হঠাৎ স্ট্রোক করে দেন। এটা অক্টোবর মাসের 20 অথবা 25 এই তারিখের মাঝে।
কত সাল এটা?
এটা 96-তে,
1996 সালের অক্টোবর কিংবা নভেম্বরের মাঝামাঝি। জি,
তারপরে আমার বাবা যখন স্ট্রোক করেন, ভাইরা বলছে ওই মুহূর্তেই বলতেছে ঠিক আছে বাইরে থাকার কি দরকার, বাড়িতে চলে আসো।
ওকে,
সত্যি কথা বলতে গিয়ে ছোটকালে খুব চঞ্চল ছিলাম আমি, যখন পেটে ছিলাম আমার মায়ের, তখন আমার মা মনে করতেন আমি ছেলে হব, তো যার জন্য আমার মানে নামও ফিক্সড করে ফেলছিলাম আমার বাবা, যখন দেখে আমি মেয়ে হয়েছি তারপরে কালো হয়েছি, এই কারণের জন্য সবাই আমাকে মানে কালী বলে ডাকতো।
কালী বলে আপনাকে ডাকতো?
জি।
ওকে,
আর আমার বাবা সবসময় আমাকে কালিমা ছাড়া কথাই বলতেন না।
কালিমা?
জি।
কালিমা মানে এইভাবে ডাকতেন?
কালিমা মানে বলতো কি মা বলে ডাকতেন, সাথে কালী বলে ডাকতেন।
এটাকে আদর করে করতেন?
আদর করতে মানে কথা বললে আমি আগে রেগে টেগে একদম জিনিসপত্র ভ্যাংচুর করতাম, এমনকি আমার বাবা দাড়ি ছিল মুখে, আমি দাড়ি ধরে টানতাম মানে রাগে, যে আমাকে কালী বলো কেন, আমি না তোমার মা। তো আমার মা বলছে যে কালী হয়েছে তো কি হয়েছে, কালোরা কালী বলবে না তো কি বলবে।
তারপর
একটা মেয়ে হিসেবে কখনো চলিনি, ছেলেদের মতন প্যান্ট শার্ট পরা, ছেলেদের সাথে খেলা, আমার কোনো মেয়ে বান্ধবী ছিল না, সব ছিল ছেলে। আমার যতগুলো বন্ধু ছিল এলাকার ভিতরে মানে সবার লিডার ছিলাম আমি, আমি সবাইকে বলতাম তোরা আমার পিছু পিছু ঘুরবি, আমি হয়েছি লিডার। সবাই বলতো যে এটা কি, এটা কি, মানে আমার বাবাই বলতো কন্ট্যাক্টটা শেষ করলে একটা মানে একটা গালি দিত, বলতো এটা যাওয়ার জন্য দিয়ে দিস। ওদিনও যেদিন আমার বান্ধবী মারা গেছে ওদিনও সারাদিন আমি ঘুরে টুরে বাসার পাশে একজনের হোন্ডার পিছনে যে হাওয়া বের হওয়ার জন্য যেটা ওটা গরম হয়ে যেত, তো হঠাৎ রেখে দিস, তো আমি ওবার হেলান্দে দাঁড়াতে যাই, আমার পায়ের পিছনটা একটু পুড়ে গেছিল, জ্বলে যায় খুব গরম, আর আমি কি করে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিই, লুকিং ক্লাসটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে ওই লোকে গালাগালি শুরু করছে বাড়ির সামনে, গালিতে দেখে আমার বড় ভাই আমার সামনে দাঁড়ানো ছিল, সে উল্টা আমাকে কান ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে নারিকেল গাছের যে ডাল সেই ডালের আগাটা ভেঙে আমাকে অনেক পিটায়, এত পিটায় যে আমি কখনো এর আগে ওইভাবে মার খাইনি। আর আমার বাবা কথা কি বলবো, উনি আমাকে কখনোই একটা থাপ্পড় তো দূরের কথা একটা ধমকও দেননি। আর সবাই বলতো কি মেয়েটা অনেক খারাপ হবে, মেয়ে তো বানাইতেছে না, চোর বানাইতেছে, একটা ডাকাত বানাইতেছে। তো ওদিন আমি কেন জানি আব্বু আব্বু বলে চিৎকার করে কান্না করছি স্যার ইয়ে আসছি, হঠাৎ 3:30 অথবা 4 বাজে, এটা আমি বুঝতে পারতেছি যে কেউ আমাদের দরজা নক করতেছে। তো বাড়ি দিলে আমি বলতেছি কি যে দাঁড়াও বাবা জিনজির বাড়ি দিতেছো কেন, আমি উঠতেছি না। আমার মা আমার পাশে সবাই কার সাথে কথা বলিস, আমি শুধু বাবা আসছো তো, বাবা আসছো তো, বাবা জিনজির বাড়ি দিতেছে শুনতেছো না, তো বলতেছে জিনজির বাড়ি দিতেছে, আমি উঠতেছি। উঠে আমার মা দেখে দরজার কাছে কেউই নেই, এর মধ্যে আমার মা ওয়াশরুমে যাওয়াতে পায়ে কোনো স্যান্ডেল নেই, ওই অবস্থায় আমি সোজা বাংলাদেশ মেডিকেলে চলে আসি।
রাত 3টার সময় আপনি একা একা?
জি, আমাদের বাসা থেকে শঙ্কর থেকে বাংলাদেশ মেডিকেলে চলে আসি।
বাংলাদেশ মেডিকেলে এটা আপনি কেন গেলেন, বাংলাদেশ মেডিকেলে কেন গেলেন?
আমার বাবা বাংলাদেশ মেডিকেলে
ভর্তি ছিলেন ওই সময়টাতে,
আইসিইউ তে ছিলেন।
ওকে,
তো এখানে আসি, আসার পরে শুধু আমি আইসিইউর গেটে মানে গ্লাস থেকে দেখতে পাই যে আমার বাবা হাতের 2টা আঙুল নড়তেছে, মানে আমাকে ডাকতেছে। নার্স ছিল, ওনাকে বলতেছি কি যে আন্টি আমাকে একটু ভিতরে ঢুকতে দেন না, আমার বাবা আমাকে ডাকতেছে। তখন উনি বলতেছে কি যে ভিতরে যাওয়া যাবে না, তুমি এখানে বসে থাকো। কিছুক্ষণ পরেই দেখি আমাদের বাড়ি থেকে 3-4 জন লোক আসে, আসার পর আমাকে ধরে নিয়ে যায়। তার আধা ঘন্টা পরেই হাসপাতাল থেকে আবার ফোন আসছে যে আপনাদের রোগী মারা গেছে। যখন লাশ মাটি দিবে তখন আমার বাবার না বাবার মুখের উপর মাছে বসছে, আর আমার বড় ভাইয়ের বাচ্চা সে দাদা দাদা বলে পাশ দিয়ে ঘুরতেছে, দাদু ভাই দাদু ভাই ওঠো না, উঠতেছে না, আমিও ডাকতেছি। আর ওরা বলতেছে কি আই তুমি বিরক্ত করতেছি কিসের জন্য। তো ওই মুহূর্তে কেউ একজন বলতেছে যে দেখো তোমার বাবা মারা গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, তুমি সে দেখা দেখে নাও তোমার বাবাকে। সম্মান হলো যে আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। তারপরে আমার আর সেন্স ছিল না, আমি উঠে দেখি যে আমি খাটে পরে শুয়ে আসছি, বাড়িতে কোনো মানুষজন আওয়াজ পাওয়া যাচ্ছে না, শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। শুনতে পাই যে ওখানের এক স্কুল আলী হোসেন উচ্চ বিদ্যালয়, ওই স্কুলে ওনার জানাজা করার জন্য মাঠে নিয়ে গেছে। আমি ওইখান থেকে ছুটে চলে আসি স্কুলের মাঠে, এসে দেখি যে সবাই লাশ নিয়ে বের হয়ে আসতেছে। তারপর আমাকে সবাই আটকা ধরে রাখছে, রেখে ভিতরে নিয়ে যেয়ে রুমে আটকা রাখছে। আমার বাবাকে তো আমি ওইখানে শেষ দেখা দেখলাম, আর দেখতে পাইনি। ওনার কাজিমপুর কবিস্তার মাঠে দিলেন। এর মাঝে আমার প্রায় আমার বাবা স্বপ্নে আসতেন এবং আমি নাকি ঘুম থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে চলে আসতাম। আসলে আমার ওগুলো মনে নেই, এগুলো আমার মার মুখে শোনা, আমার এখনো কেন যেন বিশ্বাস হয় না যেটা কিভাবে সম্ভব, যেটা আমার কিছুই মনে থাকবে না, যে আমি ঘুম থেকে উঠে বের হয়ে চলে আসছি, যে আমি জানি না।
এই সম্ভবের দোলাচালে আসলে জীবন কোনোভাবেই কোনো গ্রাফ মেইনটেইন করে না। গল্পের প্রথম দিকে আমরা যেটা জানলাম যে ওর জন্ম হওয়ার পরে ওর বাবা চেয়েছিল ওকে ফেলে দিতে, এবং ওই জন্মের পরে যতটুকু সময় বাবাকে পেয়েছে সেই সময়ের মধ্যে ওর সবচেয়ে কাছের মানুষ ছিল ওর বাবা। মৃত্যুর যে বর্ণনাটুকু আমরা শুনলাম সেটা জীবনের যে কোনো গল্পকেই হার মানায়। অদ্ভুত, বাবার মৃত্যু কি জিনিস সেটা আমি জানি ব্যক্তিগতভাবে, অনেকেই জানেন, এবং নিজের জীবনের প্রিয় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় সেটার কষ্টটা কি, এটা আসলে মুখে ধারণ করা যায় না, অন্তরের সবকিছু মুখে আনা যায় না। যারা আজকে হ্যালো ইট নাইন টু জিরো শুনছেন তাদের সবাইকে বলছি, হ্যালো ইট নাইন টু জিরো প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 শুধুমাত্র এবিসি রেডিওতে। আর জি কি প্রিয়া এবং আর জি কি প্রিয়া টিম এই মুহূর্তে রয়েছে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে মনীষা, মনীষা তার জীবনের গল্প বলছে। মনীষাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/HALLO8920। আমি আবারও বলছি www.facebook.com/HALLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মনীষা, তারপর?
আমি ক্লাস 8-9 পর্যন্ত ছেলেদের সাথে খেলছি। আমি ক্রিকেট খেলতাম খুব, আমি যে মেয়ে এটা আমার মনেই ছিল না, আমি এটা বুঝতামই না। আমি কখনো আউট হতে যেতাম না, সব ছেলেরা আমার সাথে মারামারি করতো, তুই আউট হবি না কেন, তোর হতেই হবে।
মানে আপনি আউট হয়ে গেলো, আপনি স্কুইজ মানে আপনি ছাড়তে যাচ্ছেন
না? ওকে। আর আমার ফ্যামিলিতে বিশেষ করে আমাকে সবাই ভয় পেত, আমি খুব মারতে পারতাম।
মানে আপনি ইনফ্যাক্ট এখনো প্র্যাকটিস করেন না? মানে আপনার কথা শুনে আমার কিছুটা ভয় লাগছে যে আপনি কি কোশ্চেন করবো না করবো না। ওকে ওকে, স্কুল, তারপর?
আমি কখনো বাসায় খাবারটা খেতাম না, কখনো মাছ পছন্দ করি না, আমি মাংসটাকে খুব পছন্দ করি, সেটা হলো গরুর মাংস।
ওকে, হ্যাঁ অনেকেই করেন, এরকম আছেন অনেকেই। তারপর?
আর আমার বাসায় প্রতিদিন মাংস হতে হবে, তাহলে আমি ভাত খাবো, আর নাহলে খাবো না, তাও ভাত না পোলাও হতে হবে। আমাদের বাসার সবাই আমাকে বলতো যে এর মাসকে ফকির করে দিবে, বিশেষ করে বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি তো সবাই মারবেই, সাথে আরো ফকির করে দিবে।
খুব স্বাভাবিক। ওকে, তারপর?
তখন ক্লাস 7 পড়ি রায়বাজার উচ্চ বিদ্যালয়ে।
রায়বাজার উচ্চ বিদ্যালয়?
জি। ওখানে একটা মন্দির আছে আকরাম মাঠ বলে,
আকরাম মাঠ,
হ্যাঁ ওইখানে খেলতেছি। তো এখানে খেলতে খেলতে এখন হঠাৎ করে জানো কেন জানি আমার ডাক চড়ে গেছে, যে আমাকে ব্যাট করতে দিবি না, আমি খেলতে দিব না। তো ওরা আমার দুজনে দুই ভাই মিলে দৌড়ে বলতেছে কি তোরা এখানে মাটির মধ্যে গেড়ে রেখে দিন, তো ওরা আমাকে মারবে ওদিন, পুরো প্ল্যান করে রাখছে দুই ভাই, মারবে আমাকে ধরছে। ওই মুহূর্তে আমার পাশে ওই যে উঁচা জায়গায় যে কাদা ছিল, আমি কাদা খানিকটা হাতে নিয়ে ওদের চোখে মুখে ছুড়ে মারে, ছুড়ে মারে আমার হাতে ছিল স্ট্যাম্প, স্ট্যাম্প তো দুই ভাইরে এত মারা মারছি, সাথে পাথর ছিল ছোট ছোট পাথর গুলা, পাথর দিয়ে এই রবিনের মানে আমি ছুড়ে মারছিলাম যার গায়ে পড়ে পড়ুক, তো রবিনের মাথা ফেটে যায়।
আচ্ছা,
রবিনের মাথা ফেটে যায়, ওই ফার্স্ট আমাকে নিয়ে বিচার বসে।
বিচার মানে এলাকার মানুষজন মিলে বিচার বসে?
আপনি নাম হয়তো জানেন সাদেক হোসেন খোকা, এখন যে
মেয়র
হয়েছেন। তো আমি বলতেছি কি মামা কন্ট্রাক্টর সাহেবের মেয়ে তো অনেক বেশি বাড়াবাড়ি করতেছে, আর ওরাও কিছু মানে পদক্ষেপ নিতেছে না, সব মেয়েদের মারে ছেলেদের মারে, এরাটা কিছু করেন আপনি। তো আমার ভাইদের ডাকছে ওনার বাসাতেই, সাদেক বাসা ওনার বাসাতেই, আমি জানি না আজকে উনি শুনতেছে কিনা,
আদৌ মনে করতে পারবে কিনা জানি না,
মনে করতে পারবে কিনা
সম্ভব কিনা আমরা নিশ্চিত নই, কারণ জীবনের অনেক অনেক ঘটনা থাকে, হয়তো উনি অনেক বিখ্যাত একজন মানুষ আমরা জানি, আমাদের নগরপিতা বলতে পারি আমরা, এবং ওনার বিখ্যাত হওয়ার জায়গাটা থেকে ওনার জীবনে অনেক ছোট ছোট এরকম ঘটনা থাকতে পারে, সেগুলো মনে করাটা সত্যি অনেক দুষ্কর। ঠিক আছে, আপনি বলুন।
ওনার বাড়িতে এরকম বিচার হয়? ওনার বাড়িতে,
ওনার বাড়িতে বিচারটা হয়?
ওনার বাড়িতেই, ওখানে ওনার একটা জামরুল গাছ ছিল।
উনি কি ওই সময়টাতেই অনেক বেশি আপনাদের ওই এলাকার মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন?
হ্যাঁ, উনি এখানকার চেয়ারম্যান ছিলেন,
ওই সময় চেয়ারম্যান ছিলেন। ওকে, তারপর?
বিচার হয় এটাই যে এভাবে দুষ্টামি করলে তোমার তো মানুষ খারাপ বলবে, তুমি কয়দিন পরে বড় হবা, তোমার বিয়ে হবে, মানে উনি আমাকে কাছে নিয়ে বুঝাইতেছিলেন, মানে বলতেছে তোমার বাবার নাম জানি কি, আমি বাবার নাম বলবো না। আমি চুপচাপ দাঁড়ায় আছি, দাঁড়া থাকার পর উনি আমাকে বলতেছে কতক্ষণ দাঁড়া থাকবে বলো, আচ্ছা ঠিক আছে তুমি যাও। পরে আমার ভাইদের ডেকে দিয়ে দিলাম, ঠিক আছে দাও নিয়ে যাও, বুঝাও তোমরা বুঝাইতে পারবা, এভাবে তো বিচার বসালে এটা মেয়ে মানুষ এটা খারাপ দেখা যাবে, আর মহল্লার মধ্যে আমার পরে বিয়ে শাদী দিতে গেলে মানুষ এটা খারাপ বলবে,
সমস্যা হবে। উনি ওনার জায়গা থেকে ঠিকই ছিলেন।
জি, ওইখানে আমাকে বিচার টিচার নিয়ে আসলো, আনার পর আমার ভাইরা বললো যে এই বাসা থাকা যাবে না তোমাদের নিয়ে, তোমরা আলাদা থাকো। তখন আমার মাকে একটা দোষ দিল, মা ভালো হলে মেয়ে ভালো হয়।
আপনার মাকে দোষটা দিল?
জি, আমাদের ওই বাড়ি থেকে আলাদা করে দিল। যখন আলাদা করে দিবে তোমরা কত করে দিবে মাসে বলো? ওরা বলছে 8,000 টাকা। 8,000 টাকা কি হবে, একটা ফ্ল্যাট নিতে হলো 8,000 টাকা লাগবে, কেন ওদের ফ্ল্যাট লাগবে, কি আছে ওদের বাড়ি থেকে একটা কাপড় ছাড়া আর কিছু নিতে পারবে না। তো আমার আম্মা সেদিন থেকে খুব কষ্ট করা শুরু করলেন, আমার মা হাতের কাজ করতেন খুব, খুশি কাটা কাজ।
এটা কি জিনিস?
টুপি, তারপরে বাচ্চাদের গেঞ্জি, বাচ্চাদের জামার হাতা, মহিলাদের ব্লাউজের হাতা, এবং বাচ্চাদের টেপ উপরে নিমা টিমাটা বানানোর জন্য উপরে যেটা ডিজাইন করা হয় ওইটা
এগুলো করতেন উনি হাতে,
এবং করে এগুলো মৌচাক মার্কেটে দিতেন। মানে অতটা বুঝতাম না যেগুলো কি আসলে কি, তখন হয়তো আমার মতন মেয়েদের অনেকের আসতে যে যারা অনেক কিছুই বোঝার ছিল, কিন্তু কেন জানি পরিবার সংসার এগুলো বিষয়ে আমি কিছু বুঝতে চেষ্টা করতাম না, কারণ আমার সবসময় খেলাধুলার মন ছিল।
আপনার বড় বোনও কি একই রকম ছিল?
না, আমার বড় বোন সম্পূর্ণই আমার থেকে ভিন্ন,
উল্টা ছিল।
জি,
আপনি যেরকম করতেন যে আপনার মার কাছ থেকে আপনার বকা খেতেন না, বকা মারধর?
মা আমাকে একটু মারধর কমই করতো, দুষ্টাইম করতাম না, শুধু বকা দিত। আর বকাটা একটাই বকা ছিল, সেটা হলো কুকুরের বাচ্চা, আর কোনো বকা দিতেন না।
আমি আমি হাসির কারণে যে মা আসলে মাই, একটা কথা আছে মা যাই বলুক না কেন সেটা আশীর্বাদ হয়ে যায়। তারপরও একটা কথা বলবো যে এই যে গল্প আমি বারবারই বলে থাকি, যদি কিছু শিখতে চান তো শিখতে পারেন এখান থেকে। অনেক মারা এটা শুনছেন, অনেক সন্তানরা এটা শুনছেন, এবং অনেকে মা হবেন যারা তারাও এটা শুনছেন। আমার মনে হয় কি, সন্তানকে আপনি যেভাবে সম্বোধন করবেন এটা কিন্তু তাদের পার্সোনালিটিতে অনেক বড় একটা ইফেক্ট ফেলে। আমার মাকে দিয়ে আমি বলতে পারি, আমার মা আমার কাছে খুব খুব খুবই আমার দুনিয়া হচ্ছে আমার মা। তো হঠাৎ করে আমি জাস্ট গল্পের প্রেক্ষাপটে এরকম হঠাৎ করে মনে পড়লো যে একসময় হঠাৎ করে কি যেন আমাকে বলেছিল, তুই তো অনেক বুড়ো হয়ে গেছিস বয়সে। খুব আমি তখন একদম ক্লাস নাইনে বা টেনে পড়ি, আমার খুব কষ্ট লেগেছিল যে আমি এই বয়সে বুড়ো হয়ে গেলাম। যা ডাকে তা কিন্তু ইফেক্ট পড়ে, ইনফ্যাক্ট যে কারণে হয়তো বা বলছিলাম। হ্যাঁ, তো তারপরে
দুষ্টিম করতাম, আমাকে মারধর করতাম, উল্টা আমার বড় বোনের সাথে যে কোনো জিনিস নিয়ে ঝগড়া লাগিয়ে ফেলতাম। দেখা যাচ্ছে আমার আপু যদি একটা মারতো আমাকে, আমি আমার আপুকে গুনে গুনে তিনটা মারতাম।
ওকে, উশৃঙ্খল যাকে বলে এবং একই সাথে ডেঞ্জারাস যাকে বলে, দুটোই ছিল।
তখন আমার বড় বোনকে বলতাম যে শোনো, আমি খাটের উপরে দাঁড়ায় বালিশ দিয়ে উঁচা হয়ে দাঁড়াইতাম ফ্যানের কাছাকাছি, মুখ দিলে কথা বলে না, একটু কথাটা কেমন যেন একটা অন্যরকম শোনা যেত, হা করে চিকার দিয়ে। পরে তো বলতাম কি যে আমি একটা বাড়ি বানাবো, বাড়িটার বড়টা ছাদ হবে, ছাদের উপরে অনেক গাছ গাছালি হবে, আর অবশ্যই একটা দোলনা থাকবেই, ওই ছাদের উপরে একটা চেয়ার নিব, যদি আমাকে কেউ মারতে চায় তারে নিয়ে ওই ছাদ থেকে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেবো, তারা জানি মেরে ফেলবো।
এত সুন্দর মেমোরি ছোটবেলার, কিভাবে মনে রেখেছেন আমি জানি না, আমার আসলে এরকম মনে রাখার কোন অদ্ভুত ব্রেন, অদ্ভুত ব্রেন শক্তি, স্মৃতিশক্তি অদ্ভুত। তবে এই ফ্যানের কাছাকাছি গিয়ে আপনারা কেউ দয়া করে কোনোভাবে প্র্যাকটিস করবেন না, এগুলো শুধু ছোটবেলার খুব মজার মজার এবং সুখকর স্মৃতির কিছুটা অংশ আমাদের সাথে শেয়ার করছে।
তারপরে এভাবেই আমার আস্তে আস্তে দিন কাটলো, যখন এসএসসি পরীক্ষা দিব এবং পরীক্ষার আগে থ্রি পিস লাগবে আমার, এর আগে আমি কখনো থ্রি পিস জিনিসটা কি পড়তাম না, সবসময় প্যান্ট পরতাম এবং গেঞ্জি পরতাম। আমি ফিতা দেওয়া একটা সালোয়ার পরছি আর একটা ঘুটি হাতার কামিজ পরছি, আমার বড় বোনের এটা, মানে আমার এর আগে কোনো কামিজ ছিলই না,
সবসময় আপনি জিন্স আর শার্ট পরতেন।
আরে আগেও বলেছি, এখনো বলতেছি, আমি যথেষ্ট কালো ছিলাম, এখনো তো দেখতেই পাচ্ছেন।
আপনি মোটেও কালো নন। আচ্ছা, আমাদের আমাদের শ্রোতারাও এক ধরনের দেখার জন্য একটা কৌতূহল বোধ করছেন। আপনাকে ফাঁকে একটু জিজ্ঞেস করে দিই যে আমরা তো একটা স্টুডিও পিকচার দিই আমাদের ফেসবুকে, তো আপনার যদি কোনো ছবি দেয় আপনার কোন আপত্তি আছে কি?
আপত্তি মানে কি, আমি চাচ্ছি যে আমার হাজবেন্ডের সাথে আমি জোড়া ছবি দিব।
আপনার হাজবেন্ডের সাথে আপনি দ্বৈত একটা ছবি দেবেন? ওকে, ঠিক আছে, আপনার হাজবেন্ডকেও তাহলে আমাদের জিজ্ঞেস করতে হবে। ওনার হাজবেন্ডের সাথে দ্বৈত মানে ডুয়েল একটা ছবি আমরা ফেসবুকে দিব, ওনার হাজবেন্ড যদি পারমিশন দেয়, এবং একই সাথে ওনার একটা স্টুডিও পিকচারও আমরা দিব, কারণ কোনো আপত্তি নেই ওনার। সুতরাং উনি যেহেতু স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন, সে কারণে এটা বোঝার জন্য আমরা স্টুডিও একটা পিকচারও দিব। ঠিক আছে, সেটা আমরা গল্পের কোন একটা ফাঁকে দিয়ে দিব। হ্যাঁ, আপনি যেখানে ছিলেন, তারপর
ফার্স্ট আমি সালোয়ার কামিজ পরছি এবং ওনা প্রয়োজন ছিল না, তারপর ওনা নিয়েছি গলা পর্যন্ত। তো নেওয়ার পরে আমি চুল ছেড়ে দিয়ে মাথায় আমার গাছেরই ফুল, এক সাইডে একটা ফুল নিলাম, বেলি ফুল, সাদা কিছু চুড়ি পরছি হাতে, এবং কামিজটা ছিল গোলাপি, সালোয়ার ওড়না ছিল সাদা, সাদা একজোড়া জুতা পাই দিয়েছি, দিয়ে বের হয়েছি, বলতেছি কি আরে এ তো দেখা যাচ্ছে একদম কন্ট্রাক্টরের মার মতন। তো ওইখানেই মানে ফার্স্ট মানে আমাকে একজন প্রপোজ করে,
প্রথম দিনই প্রপোজ, মানে
একবারে জীবনে ফার্স্ট। তাও সে আবার আমাদেরই এক রিলেটিভ, আমার চাচাতো ভাইয়ের শালা,
আচ্ছা,
ওর নাম বাদল, আমাকে দেখেই বলতেছে মানে একদমই ফার্স্ট সরাসরি আই লাভ ইউ।
আপনার বয়সী ছিল উনি নাকি
না? সে আমার থেকে যথেষ্ট সিনিয়র ছিল, উনি ঢাকা ইউনিভার্সিটিতে তখন পড়তেছিল নাকি,
ঢাকা ইউনিভার্সিটিতে। আর আপনি তখন ক্লাস টেনে পড়েন, আপনি এসএসসি পরীক্ষা দিবেন, সেই জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, তারপর
তো আমি এই কথা বলাতে সজোরে ওনাকে একটা থাপ্পড় লাগাবো, উনি আমাকে বলতেছে কি যে তুমি কি করলা, আমি সে আপনি যেটা বলছেন এটার উত্তর এটা লুইজার কথাকার, এটা বলে আমি চলে আসি ওখান থেকে, আসে ড্রেস চেঞ্জ করে ফেলি। আমার মা বলছে কিভাবে ড্রেস চেঞ্জ করলা কেন, আমি বলছি কি ড্রেস পরলে মাস আই লাভ ইউ বলে, আর আমি এতদিন যে প্যান্ট পরেছিলাম শার্ট পরেছিলাম তখন তো আমার কেউ বললো না আই লাভ ইউ, কে বলছে? আমি বলছি বাদল একটা লুজার আছে না ওইটা, আমার মা হেসে দিচ্ছে, আমার মেয়েটা কত লক্ষ্মী না, মারামারি করতে পারে, মানুষকে বকা দিতে পারে। তো এই বলে আমার মা আমাকে বললো কি বুঝাই বুঝাই থ্রি পিস আবার পড়াইলো, পরে আমার আন্টির বাসায় আসলো, সবার কাছে দোয়া চাইতে আসলাম। তো আমি কখনো কারো পায়ে ধরে সালাম করতাম না, যারা যারা সালাম করবো মুখে। তো আমাকে আমার আন্টি একটা চেন দিলেন স্বর্ণের,
স্বর্ণের চেন দিয়ে দিলেন আপনাকে, আন্টি।
জি,
মানে কি মানুষের কাছে দোয়া চাইতে গেলে এরকম স্বর্ণের গোল্ডের জিনিসপত্র এটা পুরান ঢাকায় রেওয়াজ?
জি, অনেকটাই তাই।
ওকে, আমার ঠিক জানা নেই, মানে পুরান ঢাকায় রেওয়াজটা হচ্ছে কোন পরীক্ষার্থী যদি আত্মীয় স্বজনের মধ্যে পরীক্ষার আগে দোয়া নিতে যায় তাহলে এরকম গোল্ডের চেন পাওয়া যায়। ও মাই গড, জীবনে পরীক্ষা কেন বারবার আসে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তারপর?
তারপরে আমার মামা ৫০০ টাকা দিলেন, আর আমার এক ভাই, উনি আমেরিকা থাকেন, আমার চাচাতো ভাই, উনি আমাকে বলতেছেন যে কিনিবা বলো, আপাতত দিবেন তাহলে আমাকে ১০০০ টাকা দেন। ১০০০ টাকা বলে উনি খুশি মনে ১০০ টাকার ২০টা নোট দিলেন, মানে ২০০০ টাকা।
ওকে,
২০০০ টাকা পাওয়াতে আমি এত জোরে চিৎকার দিচ্ছি, আমি খাটের উপর থেকে লাফ দিছি, দেওয়াতে আমার পা মচকে যায়, খুব ব্যথা পাই এবং সাথে সাথে আমাকে মেডিকেলে নিয়ে যায়।
পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে গেল না তো আবার?
না।
আচ্ছা, ঠিক আছে। তারপর
ওই অবস্থাতেই আমি পরীক্ষা দিলাম, মা বললো কি যে পরীক্ষা তো আজকে শেষ হয়ে গেল, তো চলো আমরা বেড়ায় আসি। কোথা থেকে? নড়াইল থেকে।
এসএসসি পরীক্ষার পর আপনারা নড়াইলে বেড়াতে গেলেন, নড়াইলটা কিসের জন্য?
নড়াইল কিসের জন্য? আমার বাবা যখন কন্ট্রাক্টর,
ওই যে ৩ বিঘা জমি,
জি,
ওই বাড়িতে আপনারা বেড়াতে যাচ্ছেন?
ওকে,
হ্যাঁ। তারপর
বেড়াতে যাওয়ার পরে ওইখানকারই কিছু ছেলে মেয়েদের সাথে আমার ভালো একটা রিলেশন তৈরি হয়ে যায়। ওইখানে যাওয়ার পরে সাজগোজ করে বিকালবেলা বাড়ির সামনে থেকে হেঁটে কালা নদীর সাইড দিয়ে বের হয়ে এখানে নদীতে নৌকা ভাড়া দেওয়া হতো, ৫ টাকা করে আধা ঘন্টা। নৌকায় খুব মজা করতাম, ঘুরতাম এবং বর্ষি নিয়ে যেতাম।
নদীর নাম কি যেন বলছেন?
কালনা নদী।
কালনি আর
কালনা?
কালনা,
জি,
নড়াইলের কালনা নদী। হ্যাঁ। তারপর
কোনদিন মাছ পেতাম না নদীতে।
তারপর
মানে
মাছ আপনাকে দেখে ভয় পালিয়ে যেত,
কিন্তু বাড়ির আশেপাশে যে পুকুর ছিল, মোট কথা কারো বাড়ির পুকুর আমি বাদ দিইনি মনে হয়
মাছ মারা।
হ্যাঁ।
কি দিয়ে মারতেন?
জাল দিয়ে,
মানে বর্ষিতে মাছ, কিন্তু মাছের ইচ্ছার উপর নির্ভর করে যে আসলে ধরা পড়বে কি পড়বে না, কিন্তু জালে তো আসলে ইচ্ছার কোন ব্যাপার নেই, সে কারণে পুরো পুকুর ছাপ। তারপর
আমার নানা আবার আমাকে ছোট জাল বানিয়ে দিছিল, আমি যেখানে যেতাম না কেন গ্রামের বাড়িতে জালটা অবশ্যই থাকতো, আর কিছু থাক না থাক, পায়ের স্যান্ডেল আর জাল।
মাছ মারার মধ্যে অদ্ভুত একটা মজা আছে, আমি আমার ছোটবেলার অনেক বড় একটা অধ্যায় মাছ মারার এবং অনেক মজার। ওকে, হ্যাঁ। তারপর
একটা ছেলে ওইখানকার স্থানীয় এলাকার আমাকে দেখে বলতেছে তুমি কোন বাড়িতে আসছো, আমি সে দরকার কি, নাম কি, নাম দিয়ে কাম কি। ওইখানে যখন ওর সাথে আমি কথাবার্তা বলি, আমার এক ফ্রেন্ড, ওর নাম সাবিনা ওইখানকারই, আর একটা নাম ছিল আকলিমা, আর দুটা ছেলে ছিল, একটা নাম ছিল বিদ্যুৎ আর একটা নাম ছিল আফরিন। আফরিন আবার একটু মেয়েলি টাইপের ছিল, সবসময় গামছা ঘাড়ে থাকতো, তো ওরা আমরা সব হাফলিটিস বলে ডাকতাম। ওরা ডাকতেছে এই হাফলিটিস, এরা কেড়ে তো বলতেছে কি যে একবার বলছে না যে কি দরকার, তো বলতেছে না রে এরা তো আমি দেখিনি আগে কখনো, তো দেখে বলতেছে কি যে ভালোই হয়েছে, যা গ্রামে একটা মেয়ে আসছে যার সাথে প্রেম করা যাবে।
ওই ছেলেটা বলছে?
হ্যাঁ।
ওই ছেলেটার নাম জানেন তখন?
নজরুল। তখন জানতাম না,
পরে জেনেছেন আপনি? ওকে, নজরুল বললো, আমরা গল্পের সাথে নামটা আগে বলে দিলাম, নজরুল বলছে আপনাকে দেখে ধরনের কথাবার্তা। হ্যাঁ। তারপর
ওর মতন ও চলে আসে আর আমি খুব দ্রুত হেঁটে চলে আসি, হাঁটতে আমার মাঝখানে স্যান্ডেল ছিঁড়ে যায়, স্যান্ডেল খুলে রেখে চলে আসি। চলে আসার পর ওই স্যান্ডেল দেওয়ার জন্য ছেলে আমাদের বাসায় আসে,
ওই ছেলেটা।
হ্যাঁ। বাসায় বাইরে থেকে ডাকে যে চাচি বাসায় আছেন, তা আমি আবার গেটে ফাঁক দিয়ে দেখলাম ধরে, দেখে কি করছি, মাকে আবার ইঞ্জেকশন দেওয়া ছিল, মানে বাতের ইঞ্জেকশন দিত, পানি ভরে নিয়ে যখন ফাঁকাতে তাকাইছে একটা বলতে কি ওই ফাঁকা দিয়ে মানে পানি ছিঁড়ে মারে।
যাই হোক, হোয়াটএভার ইট ইজ, তারপর আপনি ছুড়ে মারলেন, ওই পানির মধ্যে কিছু ছিল কিনা? ওই পানিটা,
পানির মধ্যে যে ইঞ্জেকশনের যে মেডিসিনটা ছিল, যে ওটার মাথার কিন্তু সুইটাও খুলিনি, এতটুকু নলেজ আমার আসলে ওই মুহূর্তে খেয়াল করতে পারিনি, এটা তো অ্যাক্সিডেন্ট, ওর চোখেও লাগতে পারত।
হ্যাঁ, একদম সুই, বেশি চাপ দিলে সুই ছিটে যায়, কারণ আমি ছোটবেলায় এগুলো অনেক খেলাধুলো করেছি, বেশি চাপ দিলে সুইটা ঠাস করে ছিটে গিয়ে একদম
ছুটে যাওয়া তো দূরের কথা, আমি যে ফাঁকাতে দিয়েছি ওই ফাঁকা ওর চোখ ছিল,
ওহো,
ডাইরেক্ট চোখে ঢুকে যেতে পারতো, এর মধ্যে কোনো ভুল ছিল না,
ভয়াবহ ভয়াবহ।
তো আমি যখন পানিটা ছুটে মারি ওর চোখ ঝুলে যায়, ওই মেডিসিনটা চোখে লাগাতে চোখ ঝুলে যায়, যখন ও মা বাবা বলে চিৎকার দেয়।
সরি ফর লাফিং, আসলে এটা আসলে হাসির বিষয় না, কিন্তু আমার মনে হয় সবাই ভাবেই নিবে জিনিসটা, যে ব্যাটারি স্যান্ডেল ফেলে দিয়ে আসছে, সে স্যান্ডেলটা তোমার নিয়ে আসার দরকারটা কি বাবা? আবার তুমি তাকে কমেন্টস করছো এরকম ভাবে যে কে আসছে মেয়ে একটা এলাকাতে, এবার না হয় প্রেম করা যাবে, এবার তুমি ফুটো দিয়ে তাকাচ্ছ। আজ রবিবার নাটকের মধ্যে এরকম একটা কাহিনী ছিল, আমাদের শ্রদ্ধেয় স্যার হুমায়ুন আহমেদ মারা গিয়েছেন, আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আলী জাকের ওখানে এরকম একটা ক্যারেক্টার অভিনয় করেছিলেন, যে তিনি আসলে রুমের মধ্যে সারাদিন বন্ধ হয়ে থাকেন এবং সবার, ওই বাড়ির সবার কৌতূহল হচ্ছে যে বড় চাচা আসলে কি করেন এটা দেখার জন্য, তো বাসার কাজের ছেলে যে সে গিয়ে আসলে ওই ফুটোটাতে তাকায় এবং আলী জাকে রীতিমতো ওখান থেকে বুঝতে পারেন যে আসলে প্রথমবার ওখানে কি তাকিয়েছে। তারপরে তিনি যেটা করেন, ওই কালি দিয়ে ওই ফুকোর মধ্যে দেন এবং পুরো চোখটা, এক চোখ হয়ে যায় পুরো কালো এবং আর পুরো চেহারা উজ্জ্বল, বুঝুন তাহলে দেখা যাচ্ছে কেমন। যাই হোক, এই রকমের কৌতূহল আসলে যদি ভালো অর্থে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি খারাপ অর্থে থেকে থাকে তাহলে এরকম মাঝে মধ্যে ইঞ্জেকশনের পানি যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু বিপজ্জনক, অবশ্যই বিপজ্জনক, সুতরাং যেহেতু বিপজ্জনক সেহেতু কারোরই করা এটা উচিত নয়। হ্যাঁ। তারপর
যখন ও চিকার দেয়, চিকার দিতে আমি একটু ভয় পেয়ে যাই, ভয় পেয়ে যাই এই উদ্দেশ্যে যে
ওর বয়স কত ছিল তখন?
বুঝতে তো পারতেছেন
পরিণত বয়স, পরিণত বয়স তার মানে 22 বছর, যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে কোন একটা বাসার বুড়ো দিয়ে তাকিয়েছে এবং সেই বাসার একটা কিশোরী মেয়ে তাকে ইঞ্জেকশনের পানি দিয়েছে তার চোখে এবং সে চিল্লাচ্ছে, মানে সিচুয়েশনটা একটু কল্পনা করার চেষ্টা করুন কতটা হাস্যকর হতে পারে। হ্যাঁ, তারপর
মানে চিল্লাচ্ছিল বাবা মা বলে চিল্লাইতেছে, ওই মুহূর্তে মানে ওর কথাবার্তা চাল চাল সবই চেঞ্জ হয়ে যায়, গালি দিয়েই সে আমাকে বলছে যে পানি কে মারলো। ওর মনে করছে আমি বা আমার মা অসম্ভব কথা, এখন মারতেই পারি না।
ওকে, তারপর
আর আমাদের বাড়িতে একটা কেয়ারটেকার ছিল, মানে আমরা চলে আসার পর ও থাকতো সবসময়, চিন্তা করছে ওই হবে, মানে গালি দিচ্ছে ওরা সাথে সাথে। আমি যে এটা মানে ভয় পাইছিলাম, ভয়টা আমার এক মুহূর্তে উধাও হয়ে গেছে, গেট খুলে
নিয়ে
সলার ঝাড়ু ছিল, যে নারিকেলের পাতা দিয়ে যেটা ঝাড়ুটা বানানো হয় ওই সলার ঝাড়ু, সলার ঝাড়ু নিয়ে ওর ইচ্ছা মতন পিটানো শুরু করছে,
বের হয়ে
গেট খুলেই মানে মা যারা বলেন।
ওকে, ইপটিস বলে একটা ব্যাপার আছে, আমি জানি না যে ইপটিস এর শিকার প্রতিনিয়ত মেয়েরা হচ্ছেন, কিন্তু আজকে আমাদের যে গেস্টটি বসে আছে মনীষা, মনীষার মধ্যে যে গুণ, এই গুণের ছিটে ওটাও যদি প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে থাকতো, বাংলাদেশের ছেলেরা সাহস পেত না মেয়েদেরকে ইপটিস করার জন্য, আমার যেটা মনে হয়। ওকে, আমরা ঠিক জানি না, আমরা এই গল্পের প্রেক্ষাপটে আমরা আসলে মজার কারণে এই ধরনের কথা বলছি, একটু মজা পাচ্ছি, কিন্তু এটা ঠিক যে জীবনের গল্প এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখান থেকে সামনে। একটা কথা আপনাদেরকে সবসময় বলে থাকে, হ্যালো ইট 920 তে, ইভেন ইউ ক্যান ইমাজিন, আপনি চিন্তা করতে পারবেন না কিভাবে প্রতি মুহূর্তে গল্পটা ঘুরে যায়। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি, আমাদের কাছে মনে হচ্ছে ইটস ফানি, মজাদার, কিন্তু এর পরের পরটা যে আসলে কি হবে এটা আমরা জানি না। হ্যাঁ, তারপর
তো আমি আবার ওরে বলছি কি, গালি দিলি কারে, তুই চিনস কার বাড়িতে গালি দিছস, তুই দেখ তোর কি করি, মানে আমি খুঁজতেছি ভারী কিছু পাই কিনা, মাথা ফাড়াই ফেলবো আজকে। এর মাঝে আমার মা বলছে কারে মারতেছে রে, ধরে এসে বলে কি চাচি আমার বাঁচানো, আমরা মেরে ফেলবো। আগে জানে কি দিছে,
স্যান্ডেল দিতে এসে অবস্থা,
মা তো আমাকে বকা শুরু করছে, দিয়ে আমাকে ঝাড়ুতে তারা দিছে। চলে আসলাম ঘুমের ভিতরে, রাতে আর খাবো না, রাগ করছি, আর আমি রাগ করলে 2-3 দিন 4 দিন ও না খাবে, মানে আমার অভ্যাস ছিল, মানে খাবো না, বাসায় খাবো না, কিন্তু আমি ক্ষুধার লাগলে আমি না খেয়ে থাকতে পারতাম না, চুরি করে খেতাম, যদি ঘরে না খেতে পারতাম
বাইরে গিয়ে খেতাম,
বাইরে না, যদি রুমের ভেতরে না খেতে পারতাম তো ওয়াশরুমে বসে খেতাম।
ওকে, তারপর
তারপরে ওই ফার্স্ট ওইখান থেকে আমরা ঘুরে চলে আসি, তারপরে আমি আমার রেজাল্ট বের হলো, আমি ই পেলাম,
আমি
যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, একথা বলতে আমি ম্যাচিউরিটি ফিসি, তখনই আমার নানা বাড়িতে গেছিলাম বেড়াতে, সেখানে যে মানে আমার শারীরিক একটু অসুস্থ হয়
ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ার সময়। ওকে, যেটা আমি বলতে চাচ্ছেন যে মেয়ে হওয়া বা শারীরিকভাবে যে চেঞ্জগুলো আসে পরিণত বয়সে, সেটা
সেখান থেকে মানে অনেকটাই চেঞ্জ হয়ে আসলাম। যে আমি
নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা, এটাকে বয়ঃসন্ধিকালের প্রথম অধ্যায় আমরা বলতে পারি, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য, ছেলে এবং মেয়ে নির্বিশেষে। ছেলেদেরও যেরকম ক্লাস 9 এবং 10 পড়ার সময় এবং অনেকের অনেক সময় ইন্টারমিডিয়েটে পড়ার সময় হয়, অনেকে 8 পড়ার সময় হয়, বয়ঃসন্ধিকালের জন্য আসলে নির্দিষ্ট কোনো সময় নেই, তবে ধরে নেওয়া হয় যে 12 বছরের পরবর্তী যে কোনো সময় এই সময়টা হচ্ছে বয়ঃসন্ধিকাল, এবং এই সময়টাতে ট্রেমেন্ডাসলি সাইমুলটেনিয়াসলি কিছু চেঞ্জ শরীরের মধ্যে চলে আসে এবং একই সাথে মানসিকভাবেও ব্যক্তিত্বের জায়গাতেও অনেক বড় পরিবর্তন ঘটে যায়। এই সময়টায় কিশোর কিশোরীদের বিশেষ সেবা খুবই 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 জরুরি, এবং একই সাথে আপনাদের সবাইকে বলতে চাই, এই সময়ে পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো আচরণ তারা প্রত্যাশা করে, কারণ এই সময়ের মধ্যে তাদের কিছু কিছু আচরণ দেখা যায় যেগুলো অস্বাভাবিক রকমের অপছন্দের হতে পারে অনেকের কাছে, কিন্তু সেই সময়টাতে যদি খুব ভালো টেক কেয়ার তাদের উপর না করা হয় তাহলে মানসিক বিকাশের ক্ষেত্রে সেটা অনেক সময় বাধাগ্রস্ত হতে পারে। ওকে, চলুন, তারপর
তারপরে ইন্টার পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আবারও সেই সেখানে যাওয়া, এর মাঝেও 2-3 বার যাই, তো ওই ছেলের সাথে যে একটা কথাবার্তা বলা, আমার থেকে অনেকটা ফর্সা ছিল, এলাকার সব লোক ওকে খুব খুব ভালোবাসত, ওকে কিছুটা ভালো লাগা শুরু হলো আমার। একদিন ওর আমি হাঁটতেছি, আমার সাথে আরো ফ্রেন্ড ছিল, অন্যান্য ছেলেদের সাথে মানে আমার হাত লাগছে, ইয়ে হয়েছে, কখনো মানে এরকমের কখনো লাগেনি যে মানে কেমন যেন একটা কারেন্টের ঝাটকা মারে, যে এটা হালকা আর্থিং মারে,
হালকা আর্থিং, আপনার ওকে ওরকম হালকা আর্থিং মেরেছিল তার সাথে স্পর্শ হওয়ার পরে।
ও আমাকে কোনদিন এমন একটা কথা বলেনি যে কথাতে আমি একটা খারাপ বলতে পারি, ওই মুহূর্তে আমি জানি যে ওর মতন পবিত্র একটা ছেলে, ভালো ছেলে পৃথিবীতে আর একটা দ্বিতীয় হতে পারে না,
ওইরকম একটা ফিলিংস তার প্রতি আপনার জন্মানো একটা সময়, যদিও প্রথম পর্যায়ে সেটা ছিল না।
তো ওইখানে ওর সাথে যেদিন আমার ফার্স্ট মানে এরকম কথা হয় যে আমরা আসলে বিয়ে করি,
মানে আপনারা ভালোবাসার মধ্যে চলে গিয়েছেন নাকি ডিরেক্টলি বিয়ের কথা?
না,
বিয়ে করার কথাটা কি বলেছিল আপনি?
ওই বলছো আমাকে
ডিরেক্ট বললো যে চলো বিয়ে করি,
তো আমার যে বান্ধবী বললাম সাবিনা, ও আমাকে বললো কি দেখ ওর মতন ছেলে ভাগ্য মেলে অনেকটা একটা মেয়ের মনে মনে করবি যে সেই মেয়ে নিশ্চয়ই কোন পূর্ণ করছে যার জন্য এরকম একটা ছেলে পাবে।
সাবিনা এটা কেন বললো? সাবিনার সাথে ওই ছেলের কোন পরিচয় ছিল আগে থেকে?
হ্যাঁ, ওরা তো একই এলাকার ছিল।
ওকে, এমনও হতে পারে সাবিনাকে সে পটিয়েছে আপনার জন্য, হতে পারে, মেবি, মে নট বি,
হতে পারে, মানে হতে পারে কি হয়েছিল এরকমটা, সাবিনা ওর কাছ থেকে টাকা খেত আমার নাম বলে।
ও ও,
কিভাবে টাকা খেত? যে বাইরে বের হয়েছি ডাইরেক্টলি দুলা হয়ে বলতো, ওকে অনেক টাকা দিত। 2008 জুন মাসের কথা বলি, আমাকে সাবিনা বললো কি দেখ ও সুইসাইড করতে চাইছে সেই সেই, মানে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, বুঝিয়ে বললো কি তোর সাথে চলে যা, তুই যা ঢাকায় বিয়ে কর, বিয়ে করে ডাইরেক্ট এখানে চলে আসবি, তারপর তোর ফ্যামিলি মেনে নিবে। সে এমন একটা ছেলে ছিল, তার পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত কোন একটা খুদ দেখানো যাবে না।
আপনার চোখে সে এত সুন্দর ছিল?
না, আমার চোখে না, এটা যে কোনো মানুষের চোখে।
ওকে ফাইন,
সে যে কোনো লোক ওকে এক নজর দেখলে সে বলবে যে ছেলেটা যথেষ্ট স্মার্ট এবং সুন্দর। সেদিন ফার্স্ট ফোন করে, ফোন করে এটা বলে যে আমার ফ্রেন্ড আছে ঢাকা উত্তরাতে, ওর বাসা আমরা চলে যাবো, 4টার আগে পৌঁছতে পারি তাহলে কোর্টে যেয়ে আমরা বিয়ে করতে পারবো। তো আমি আসলে কোর্ট সম্বন্ধে ধারণা আমার ছিল না।
মেন্টালি প্রিপারেশন নিয়ে ফেলেছেন আপনি তাকে বিয়ে করবেন?
না, আমি কিন্তু তখনও মাইন্ড থেকে এটা নিতে পারিনি যে আমার স্বামী হবে।
কিন্তু আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনি মোটামুটি সায় দিচ্ছেন তাতে?
একবার মনে মানে 50% এদিকে যাচ্ছে, 50% না আমার অনুষ্ঠান ঘরে হবে। কিন্তু ওরা আমাকে এই বোঝালো এটাই যে আনুষ্ঠানিক তো করা যাবে, সমস্যা কোথায়?
আপনার ফ্যামিলিতে কেউ জানে না ছেলেটা সম্পর্কে?
ওর সম্বন্ধে, ওর সাথে আমার সম্পর্ক এটা কেউই জানে না। ওরই বোন আছে শ্রাবন্তী ওর নাম, ও আর এখানে সাবিনা, নজরুল আর আমি,
চারজনের
বাইরে কেউই জানে না। তারপর ওর সাথে, নজরুলের সাথে আমি চলে আসি।
চলে আসলেন আপনি নজরুলের সাথে?
19 তারিখে চলে আসি ঢাকাতে। সারা রাস্তা কেন জানি আমার মনে হচ্ছে ওর হাত ধরবো আমি, আমি আমার হাতটা ওর হাতের উপর দিই কিন্তু ও হাত সরায় না, বলে দেখো এইভাবে বসে মাস খারাপ বলবে, এখন অনেক সময় পড়ে আসতে। তো ওর হাত তো আমি ধরতেই পারি, যার সাথে আমি সারাটা জীবন কাটাতে হবে তার হাত ধরা তো আমার কোনো পাপ না। ওই মুহূর্তের জন্য আমার মনে হলো এটা, দেখা যায় যখন আসি আমার বাড়ি থেকে তখন আমার 7.5 ভরি গয়না ছিল সাথে।
7.5 ভরি?
হ্যাঁ।
কত সালে এটা?
এটা 2008।
2008 সালে 7.5 ভরি গহনা, বুঝতেই পাচ্ছেন। ওকে, আপনি কি আপনার বাবা আপনার যেগুলো দিয়ে গিয়েছিল সবগুলো নিয়ে এসেছিলেন নাকি আপনার বোনের জন্য কিছু রেখে এসেছিলেন?
না, এটা সুশ্রেফ আমার জন্যই।
আপনার জন্য আপনার বাবা দিয়ে গিয়েছিল?
হ্যাঁ, এটা আমার বাবার তৈরি গহনা। আর এছাড়া কতটুক ছিল এটাকে আমি আনুমানিক বলতে পারবো না, একটা চেন, আটানা চেন ছিল, আংটি ছিল, গলায় লকেট ছিল, ব্রেসলেট পরতাম, এগুলোর হিসাব ছিল না, এগুলো আমার পরনেই ছিল।
ওকে, তার মানে 7.5 ভরি চেয়েও আরো বেশি?
হ্যাঁ।
ওকে,
আর আমার মার কাছে 50,000 টাকা ক্যাশ ছিল,
ওটাও নিয়ে আসতেন?
ওটাও সাথে নিয়ে আসি। ওইখান থেকে ঢাকায় আসি রাত্রে, তখন খুব বেশি হলে 1টা বাজে ঢাকা পৌঁছাই। ওর বন্ধুর বাড়িতে সিএনজি তে আসি উত্তরাতে, এত চিপা চাপা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আর সিএনজি এলাকে না ভাড়া ঠিক করে নিল মাত্র 80 টাকা, কিন্তু কেন জানি সিএনজি ওঠার আগেই 200 টাকা দিল। ওকে, আপনি বলে সম্বোধন করতাম যে কি ব্যাপার, আপনি ভাড়া ঠিক করলেন 80 টাকা, 200 টাকা কেন দিলেন? এত রাতে যাচ্ছি কোনো অ্যাক্সিডেন্টের জন্য না হয়ে জন্য 200 টাকা দিলাম। সিএনজি থেকে নামি যখন, একটা বাসার সামনে, বাসার আশেপাশে কোনো বাসা নেই, ওদের বাসায় ঢোকার পরে খুব ক্ষুধা লাগে কিন্তু আমি খেতে পাই না।
ওদের বাসা ছিল?
হ্যাঁ, ওটার ফ্রেন্ডের বাসা, যেটা বলছে সে ফ্রেন্ডের বাসা। দেখি যে ফ্রেন্ডের ওয়াইফ, কোনো বাচ্চা নেই তাদের, আর 2টা মেয়েকে দেখতে পাই, নজরুল। ও হাত মুখ ধুলো, ধুয়ে আমাকে বলতেছে তুমি ফ্রেশ হলে হবে না, শুয়ে পড়তে হবে। তো আমাকে খেতে না বলে যে শুয়ে পড়লো, কন্ডমে শুলে এটাকে আমি দেখতে পেলাম না। যোর ফ্রেন্ড ওয়াইফ, তাকে বললাম যে ভাবে আমি কোথায় ঘুমাবো, তো ও আমাকে একটা রুমে নিয়ে গেল। বেডটা খুবই সুন্দর, মানে মোট কথা আমার রুমটা ঢুকে আমার ভালোই লাগলো,
রুম পছন্দ হয়েছে।
কোনো ফ্যান নেই, এসি সেট করা রুমটার ভিতরে, তো আমার এতটাই ভালো লাগলো যে আমার মনে হচ্ছে যে এইখানে আমি থেকে যাই।
ওকে, এর আগে আপনার সাথে যে নজরুল আসলো, ও যে ঘুমোতে গেছে আপনাকে বলেও যায়নি যে আপনাকে এসে ঘুমোতে যাচ্ছে?
না, সে আমাকে বললো যে তুমি শুয়ে পড়ো।
কোথায় শোবে, কিভাবে শোবে, কোনো খোঁজ খবর নাই।
তুমি আমাকে শুধু এটু বললো যে তুমি গোরাম রুমে রুমে ঘুরে কি দেখতেছো, তুমি শুয়ে পড়ো, আমি আছি। শুয়ে পড়ার পরে পাশে আমার একটা মেয়ে শুলো, ও মেয়েটা যে আসলো, মেয়েটা একটা শর্ট প্যান্ট পরা,
হাফ প্যান্ট পরা,
হ্যাঁ, স্কিন একটা গেঞ্জি, মানে একদম স্কিনের সাথে লাগানো একটা গেঞ্জি পরেছে। গেঞ্জিটা পরাতে মানে কেন জানি আমার খুব খারাপ লাগতেছে যে আমিও কিন্তু প্যান্ট পরেছি, গেঞ্জি পরেছি, এই মেয়ে আর এই যে পোশাক, এটা আমার ভালো লাগেনি,
একটু অড লুক লাগছিল, একটু দেখতে দৃষ্টিকটু লাগছিল।
হ্যাঁ।
ওকে,
আমি রুমের ভিতর থেকেই, দরজাটা একটু ফাঁকা ছিল, শুনতে পাচ্ছি যে রুমে কি টাকা ব্যাপারে যেন কথা কাটাকাটি হচ্ছে,
টাকা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে।
কিন্তু সেখানে আমি নজরুলের কথাটা খুব আস্তে শুনতে পাচ্ছি, নজরুলের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ, ওদের দুজনের কথাটা একটু জোরে শোনা যাচ্ছে। ও একটু গালি দিতেছে বাজে বাজে, টাকা কিভাবে আসে নাকি, টাকা কিভাবে লাগে, কয় টাকা লাগে, কি একটা ই করছে, এই সেই টাকার ব্যাপারে কথা বলছে। তা আমি আবার শুনে মানে না শোনার মতনই করলাম যে তার কথা বলছে, এগুলো পরের কথা তো আমার শুনে লাভ নেই। তা আমি উঠে দরজাটা লক করে, ভিতর থেকে লক করে আমি শুয়ে পড়লাম। ওই সময় আমার না হঠাৎ করে মাথার একদমই ফ্রেশ হয়ে গেল, ও কাউকে সকালে তো বিয়ে করতে যাবে,
এই জন্য হয়তো বা টাকা পয়সা নিয়ে
কথা বলতেছে, হয়তো অ্যাডভোকেটকে টাকা দিতে হবে, সে ব্যাপারে কথাবার্তা বলতেছে। তো বলো, হঠাৎ আমার ঘুম ভাঙে, আমি দেখি যে রুমটাতে শুয়েছিলাম আমি, রুমের বাইরে থেকে লক করা।
ওই রুমের ভিতরে যে আরেকজন ছিল ওই ভদ্রলোক, ও চলে গিয়েছে?
হ্যাঁ।
আর শুধু আপনি একা এবং বাইরে থেকে?
বাইরে থেকে লক করা, এবং আমি যে গয়নাগুলো নিয়ে আসছিলাম সেগুলো সম্পূর্ণ নজরুলের কাছে ছিল।
আপনি যা পয়সা করে নিয়ে আসছেন?
টাকা নিয়ে আসছি, এবং আমার একটা পার্স ছিল, পার্সের মধ্যে আমার ছবি ছিল, আমার সার্টিফিকেট আর প্রয়োজনীয় যে কাগজগুলো লাগবে সেগুলো সম্পূর্ণ ওটার মধ্যে ছিল। তখন আমার খুব খারাপ লাগছে, আমি ব্রাশ করতে পারছি না। দেখি যে বাথরুমের ভিতরেই নতুন ব্রাশ, পেস্ট,
সবকিছু আছে,
একদমই নিউ, যেটা ইউজ করা হয়নি, এবং নতুন একটা টাওয়াল। আমি গোসল করে ব্রাশ ট্রাশ করে এখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে দেখি যে বেডের উপরে খুব সুন্দর একটা থ্রি পিসটার হাতা নেই।
মানে সেটা আপনার না?
না, সেটা আমার না, কিন্তু প্যাকেট করা। চার পাঁচ মিনিট পরে মহিলাটা আসছে, এসে বলতেছে কি তুমি ড্রেসটা পরে নাও, মানে ওর যে ফ্রেন্ডের ওয়াইফ, ওকে সবাই ভাবি বলে ডাকে। আমি বলতেছি কি যে নজরুল কোথায়? আরে ওর যে তোমার কি দরকার, এখনো বহুত সময় পড়ে আছে, দেখতে তো বাবা। ফান করতেছে আমার সাথে। তো আমি মানে সত্যি কথা বলতে কি আমি একটু লজ্জা পেলাম ওনার কথা শুনে, যেভাবে বললো কেন। তো আমি ওনাকে বললাম যে ভাবি আমাকে কিছু খাবার দেওয়া যাবে, আমার খুব ক্ষুধা লেগেছে। মানে সত্যি কথা কি আমি এর আগে আমি জীবনে কখনো কারোর কাছে খাবার চেয়ে খাইনি, জীবনে ফার্স্ট। উনি আমাকে দুইটা ব্রেড দিল, সাথে পুডিং ছিল আর এক কাপ চা, ট্রেতে করে ওই রুমে দিল। খাওয়ার পরে দেখি যে নজরুল আসছে না। কিছুক্ষণ পরে ওই মহিলার হাজবেন্ড তিনজন লোক নিয়ে রুমে ঢুকছে।
ওই মহিলার হাজবেন্ড?
হ্যাঁ,
মানে যাকে আপনি নজরুলের বন্ধু মনে করছেন।
জি, তাদের দেখে মনে হলো যে যথেষ্টই তারা শিক্ষিত এবং অ্যাক্টিভ, সব দিকে দেখে আমার মনে হয়
স্মার্ট দেখতে এবং অনেক ভালো পার্সোনালিটি, অনেক ভালো হবে এরকম দেখে মনে হয়েছে।
তাদের পোশাক আশাক দেখে সবকিছুই। একজনের হাতে ওয়ালেট ছিল, সে রুমে ঢুকে এটা অফ করে দিল,
ওয়ালেট অফ করে দিল।
হ্যাঁ,
ওকে।
রুমে আসার পরে শুধু ওই লোকটাকে বললো চলবে, মাথাটা শুধু একটু হেলালো, আর কিছু বললো না।
কোন লোকটাকে বললে চলবে?
যে লোকটার হাতে ওয়ালেট ছিল, ওর পাশে আরেকটা লোক ছিল, যেন একজনের গলায় হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, তো পাশের লোক মাথা দিয়ে বললো হ্যাঁ। তখন আমি ভাইকে বললাম কি ভাইয়া নজরুল কোথায়? বলছে কি দরকার? তখন আমি বললাম কি দরকার মানে জানেন না তো, আমার সাথে কালকে থেকে আসছে, ধরে কোনো দেখা করো না, কোনো কথা বললো না। তো বলছে তো চলে গেছে। চলে যাওয়ার কথা শুনে না আমি মানে খুবই ঘাবড়িয়ে গেলাম, চলে গেছে আমাকে ফেলে কোথায় যাবো?
এবং রুমের মধ্যে তিন চারজন ছেলে।
ওই মুহূর্তে আমি চিন্তা করলাম আমার সাথে দুষ্টুমি করতেছে। সাথে সাথে ওর রুম থেকে বের হয়ে যেতে যাচ্ছিল, এর মধ্যে আমি ওর পিছ পিছে আসতে গেলাম, যে তিনজন লোক ছিল তারা আমাকে হাত পিছন থেকে ধরে রাখলো।
প্রিয় শ্রোতা, গল্পের মোড়টা কিন্তু এই জায়গাটিতে ঘুরে গেছে। আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা একেবারে অনুষ্ঠানের শুরুর দিকে আমরা দেখেছি যে চমৎকার একটা শৈশব, এবং সেই শৈশবের মধ্যে কখনো মনে হয়নি যে এরকম একটা মানুষ বড় হতে পারে, যে মানুষটি সমাজের বিভিন্ন প্রতিকূলতা পার করে একটা স্বাধীন চেতা, একটা ছোট্ট একটা মেয়ে, এবং শেষ পর্যন্ত সে যে জায়গাটার কথা আমাদেরকে বলছে সেটা আমাদের কাছে অনেকখানি প্রশ্ন ছুটে দিয়েছে, যে আসলে কি ঘটতে যাচ্ছে ওই রুমটার মধ্যে। আমরা কিছুই জানি না, তবে একটা বিষয় আপনাদের সবাইকে বলতে পারি, সেটা হচ্ছে হ্যালো 8920 তে গল্পের মোড়টা এখন যে জায়গাটায় রয়েছে সে জায়গা থেকে অচিন্তনীয় কোনো কিছুর মুখোমুখি হতে যাচ্ছি আমরা। কি আসলে মনীষা বলবে সেটা আমরা জানবো একটু পর। সংবাদের বিরতি রয়েছে, মাত্র তিন মিনিটের সংবাদের বিরতি। সংবাদের বিরতির পরপরই আমরা আবার ফিরে আসছি মনীষার কাছে। ফেসবুকের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ইনবক্সে আমাদেরকে যদি আপনি আপনার স্টোরিটা, আপনার জীবনের গল্পটা সংক্ষিপ্ত করে লিখে আপনার ফোন নম্বর সহ আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আর সেক্ষেত্রেও আমাদের যে টিম মেম্বার রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, বিশেষ করে শাকিল আপনাদের সঙ্গে যোগাযোগ করে থাকে। আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগে বলছিলাম, www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে আজকে আমাদের যিনি অতিথি তাকে নিচে রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের অতিথি যিনি আছেন তিনি আপনার কমেন্টসগুলো পড়বেন, এবং ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। মনীষা, আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনি অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন নিয়ে একজন মানুষের হাত ধরে ঘর থেকে বের হয়ে গিয়েছেন, পরিবার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে, এবং সেই ভদ্রলোকটি আমরা ঠিক জানি না তাকে ভদ্র বলবো না অভদ্র বলবো, গল্পের প্রেক্ষাপটে এই মুহূর্তে তাকে আসলে কোনটা বলা উচিত সেটার দিক থেকে একটা কোয়েশ্চেন মার্ক সামনে এসে দাঁড়িয়েছে। তো সে নজরুল, এবং নজরুল আপনাকে তার বন্ধুর কাছে রেখে গিয়েছে, আদৌ সে বন্ধু কিনা সেটা একটু পরেই পরিষ্কার হবে। এবং আপনি দেখতে পেলেন যে আপনার রুমের মধ্যে তিনজন অচেনা লোক, যারা দেখতে যথেষ্ট স্মার্ট, তারা এসছে, এবং হুবু হাজবেন্ড যার হওয়ার কথা তার বন্ধুটি রুম থেকে বের হয়ে যাচ্ছে, এবং সেই মুহূর্তে আপনি যখন তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলেন ওই অচেনা তিনজন ভদ্রলোক আপনার হাত পা চেপে ধরেছে বা এরকম একটা অবস্থার মধ্যে ছিল, ঠিক ওই জায়গাটি থেকে আমরা ফিরতে চাই।
আমাকে যখন হাত ধরে টান দেয় তো আমি খুব জোরে একটা হাতটা ঝাড়া দিই, ঝাড়া দিলে ওই যে লোকের হাতে ওটা পড়ে যায় নিচে, পড়ে যায়, ব্যাটারিটা খুলে পড়ে যায়। যখন ব্যাটারি খুলে যায় তখন ওকে জোরে আমাকে একটা থাপ্পড় দেয়। এই ফার্স্ট আমাকে মনে হলো যেন কেউ একজন আমাকে থাপ্পড় দিল, এরকম পরিস্থিতিতে একা কখনো পড়িনি, কারণ আমি অনেক ছোটবেলা থেকে দুষ্টামি ফাজলামি সবই করছি, প্রয়োজনে সবাইকে মারছি কিন্তু কখনো কারো হাতে মাইর খেয়ে আসিনি। তো আমি থাপ্পটা খাওয়াতে মানে একটু ভয় পেয়ে যাই যে এটা কি হলো, আমি কি করেছি এখানে। তখন ও আমাকে জোরে টান দিয়ে মানে বেডের পরে ফেলে দেয়। তো বেডের পরে যখন পড়ে যাই, তো পড়ে যাওয়ার পরে আমার যেখানে আমি ওয়ালের সাথে ছিলাম নিচে টাইলসের সাথে মাথা অনেক জোরে বাড়ি খাই, এবং ওই মুহূর্তে মনে হলো যে আমার মাথা ফেটে গেছে, মাথা প্রচন্ড ব্যথা করে উঠলো। আমি সাথে সাথে মাথা ধরবো নাকি আমি রুম থেকে বের হবো, না চিৎকার করে কান্না করবো, কি করবো বুঝতেই পারতেছিলাম না। না পেরে ও আমার মাথা ধরে আমি একটু কাত হয়ে গেলাম। তো সাথে সাথে দেখি যে ওরা আমাকে নিয়ে কি যে একটা মানে পরিস্থিতির মধ্যে হলো, যে আমাকে পারতেছে না, হাত ধরবে নাকি পা ধরবে, না ওরা আমাকে মারতে চাচ্ছে, কি চাচ্ছে আমি এটাই বুঝে উঠতে পারতেছিলাম না। তো ওই মুহূর্তে ওরা আমাকে টেনে বেডের উপরে রেখে, তো আমি যখন চিল্লানো শুরু করছি, ভাবি বলে ভাইয়া বলে ওনার যে হাজবেন্ড, ভাবি যে বলতেছি, ভাবি ওনার হাজবেন্ড দুজনে রুমে আসছে। আসার পরে আমি বলছি কি ভাবি নজরুলকে ডাক দেন না, আমাকে এরা মেরেই ফেলবে, আমার কি হয়েছে আমি বুঝতেছি না, আপনি দেখেন এগুলো কি হইতেছে। ওনাকে বলার সাথে সাথে উনি বলতেছে যে কিছুই হইতেছে না, নজরুল কি নজরুল নাম আমি চিনি, আর কারে চিনাইতেছ, যে নাকি বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে, সে বরিশালের মেয়ে ছিল, বরিশালের ভাষায় কথাগুলো বলতেছে, আরে বাজে বাজে গালি দিতেছে
আপনাকে,
আমাকে না নজরুলকে, ওরে দেখি দরকার। ওনার ওই কথা শুনে যেন আমার হাত পা যেটুকু শক্তি ছিল একদম মাথায় ব্যথা পেয়েছি প্রচুর, তারপরে শক্তিও যেন হারিয়ে ফেলছি, আর আমার যে খাওয়া দাওয়ার একটু কিছুদিন মানে গ্যাপ যাওয়াতে মানে আমার শরীরে আসলে শক্তি পাচ্ছিলাম না আমি, আর শারীরিক ভাবে তো অসুস্থ ছিলামই।
আর আপনি যাকে নজরুলের বন্ধু জানতেন উনি কি বলছে?
ও সাথে সাথে বলতেছে ও টাকা নিয়ে ওসব কবে চলে গেছে, কি আর বন্ধু আমার, ও এরকমের বহুত মেয়ে না দিস্তা, মানে এরকমের বিভিন্ন জায়গায়।
কোন এলাকার কাহিনী আপনি বলছেন, কোন এলাকায় এটা ঘটেছে?
উত্তরা 2008।
ওখানে মোটামুটি কত সালে বলছেন আপনি?
2008।
2008 সালে, তার মানে মোটামুটি ফাঁকা একটা জায়গাতে, যেটা আপনি একটু আগে বলছিলেন যে একটা বাড়ি, তার চারপাশে কোনো
বাড়ি নেই, গলিটাতে ঢুকতে গলির ফার্স্টে একটা বাড়ি, যে বাসাটা আমি ছিলাম এই বাসাটার পাশে কোনো বাড়ি নেই,
এবং ওই বাড়িতে কি শুধুমাত্র ওরাই থাকতো, এছাড়া অন্য কোনো লোকজন থাকতো না?
না, ওই বাসার উপরে ছিল কিনা আমি তাও বলতে পারি না।
ওকে, তারপর?
তারপরে ওরা শারীরিকভাবে আমাকে গালে কয়েকবার টর্চার করে, থাপ্পড় দেয়, দেওয়াতে মানে আমি আমার হাত পায়ে যে একটা শক্তি ছিল কেন যেন ওদের সাথে পারতেছিলাম না। ওরা তিনজন তো ছিলই, সাথে ওর ফ্রেন্ড, এক হাঁটু দিয়ে পা চেপে ধরে রাখছে, আরেক হাত দিয়ে মাথা ঠেসে ধরে, আরেকটা হাঁটু নিচে দিয়ে হাত দিয়ে ধরে রাখছে, আর আমি চিলান যে দিচ্ছি, চিলান দাওতে পাশেই টিস্যুর বক্স ছিল, বক্স থেকে কতগুলো টিস্যু নিয়ে আমার মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে। তো আমি যে থু মারবো মানে আমার গলাটুলো এতটা শুকিয়ে গেছে যে মনে হইতেছে কি টিস্যুগুলো আমার মুখে জড়াই গেছে, মানে আমার মনে হইতেছে সময় বমি আসবে, কেমন যেন মনে হইতেছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আর আমার একটু সাইনাসিটির সমস্যা আছে, আমি নাক দিয়ে নিঃশ্বাস খুব কম নিতে পারি, কষ্ট হয়। তো ওই মুহূর্তে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার চোখটুকু উল্টা যেতেছে, আর একজন যার হাতে ছিল সে ফ্লোরে বসা, আরেকটা তার সাথে যে ছিল যে বলছে মাথা দিয়ে নারে বউ ফার্স্টে বলছিল যে চলবে, এই কথা বলাতে ও আবার আমার পা ধরে রাখছে, দুইটা পা, এত সুন্দর একটা নতুন জামা পরছি আমি, আমার কাছে ওই মুহূর্তে মনে হলো যে এরা কি জামার চিন্তা করতেছে না মানুষের চিন্তা করতেছে বুঝি না, ওরা জামাটা মানে টেনে ছিঁড়েই ফেলতেছে, ছিটে যে আমার এখানে হাতের ডান সাইডে একটা জোরে একটা টান লাগছিল যেখানে নখের আঁচল লাগে, অনেকটা কেটে ছিঁড়ে যায়। তো এখানে আমি প্রচন্ড ব্যথা পেয়ে চিৎকারও করতে পারতেছি না, শুধু আমি হাত পা নাড়িতেছি, ব্যাস এতটুকুই বুঝতে পারতেছি। তারপরে ওখানে ওরা যে ছিল মানে এর আগে কখনো যে কারোর সাথে এই ধরনের পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হবে, বা যার সাথে আমি আসছি তাকে নিয়েও আমি এই ধরনের কখনো ভাবতে পারিনি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমার পড়তে হবে। এক কথা কি আমাকে এখানে জোর করে রেফ করে, আর তার কিছুক্ষণ পরে আমার সেন্স ছিল না, মানে আমি,
আমাকে একটু বলেন যে চারজন আপনার সাথে এই আচরণটা করলো, আপনাকে রেপ করার সময় কি এরা চারজনই ওখানে ছিল?
না, ওরা দুজন রেখেছিল, একজন বসা ছিল। তো ফার্স্টে মানে ওরা এক কথা নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছিল, মানে আমাকে যে কথা কাটাকাটি এই যে ফার্স্টে কে যাবে, ও না ও, একজন ওখানকারই এক, তো ওরা বলতেছে পরে আসেন, আগে আমি, এটা বলাতে মনে হয় দুজন কথা কাটাকাটি করছে, এক পর্যায়ে বলছে ঠিক আছে দেখা যাক, জোর করে যে আগে পারবে সেই, এরকমের মানে আমার কথা কানের মধ্যে ঢুকছে তার সাথে মনে হয়।
প্রিয় শ্রোতা, আমরা এখানে দু তিনটে জায়গায় কিছু মিউট শব্দ ব্যবহার করেছি, ও যে পরিচয়গুলো ব্যবহার করছে সেই পরিচয়গুলো যদি আমরা এখানে তুলে ধরি সেটা পুরো একটা প্রতিষ্ঠানের বদনাম হয়ে যাবে, সেই প্রতিষ্ঠানে অনেক অসংখ্য অসংখ্য ভালো মানুষ আছে, এবং আমরা পুরো প্রতিষ্ঠানের বদনাম যাতে না হয় সেই স্বার্থে আমরা কিছু শব্দ এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। আপনারা শুধু সিচুয়েশনটা চিন্তা করুন এবং বোঝার চেষ্টা করুন, এখানে যে চারজন মানুষ ছিল সেই চারজন মানুষ সমাজের একেবারে উঁচুতলার সুশীল মানুষদের মধ্যে চারজন, যাদেরকে দেখে বোঝার উপায় নেই যে তাদের দ্বারা এ ধরনের গর্হিত অপরাধ হতে পারে। ওকে, হ্যাঁ, আপনি যেটা বলছেন একটু আমাদেরকে বলুন যে তারপরে কি করলো।
তারপরে ওরা জোর করে আমাকে, দুজন ছিল আমার সাথে, একথা বলতে কি যখন এক দেড় ঘন্টার মতন আমার মনে হয় আমার জ্ঞান ছিল, কিন্তু আমি যে চিল্লাইতেছি চিল্লানো তো তোর কোনো ই হচ্ছে না।
ওখানে একজন বলছিল যে অমুক সাহেব পরে আসেন,
হ্যাঁ,
এবং আরেকজন বলছিল যে আমি আগে যাব। আপনি তো তখন পর্যন্ত একটা তথাকথিত শব্দ যেটা আছে যে কুমারী মেয়ে বা ভার্জিন যে ব্যাপারটা আছে সেটা তো আপনি ছিলেন, এবং এটা বোধহয় ওরা ইনফর্ম ছিল বা জানত, এবং এই ভার্জিনিটিটা আসলে কে নিবে সেটা নিয়ে আসলে তর্ক বিতর্কদের মধ্যে চলছে, ব্যাপারটা কি এরকম নাকি
এরকমই ছিল কিনা আমি জানি না, তবে আমার মনে হয় এরকমই কিছু একটা ছিল
যে জন্য কে আগে যাবে আপনার সাথে সেটা নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। আচ্ছা, তারপরে কি হলো, দুজন ধরে থাকলো আর বাকি দুজনে কাজটা করলো?
জি, যে আমার পা ধরে রাখছিল ওরা দুজন মানে চলে গেছিল খুব ভোরে। আমার যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে দেখি যে আমার বুকের উপর একটা পা, ওই দেখি কি যে আমার মানে নিচে ফ্লোরে শুয়ে আমার পাটা আমার সোজাসুজি আমার বুকের উপর দিয়ে দেওয়া, এবং আমার গায়ে কোনো কাপড় ছিল না।
ওই রুমে কয়েকজন দেখেছিলেন তখন?
একজন ছিল,
একজন ছিল, বাকি তিনজনকে আপনি টের পাননি?
না।
আপনি পুরো রাতটি সেন্সলেস ছিলেন?
জি, যখন ফার্স্ট মুহূর্তেই মানে আমার মনে হলো যে আমি খুব জোরে একটা চিল্লানো দিচ্ছি, চেষ্টা করছি, চেষ্টা করেও মনে হচ্ছে আমি ব্যর্থ, গোঙানোটা আওয়াজ হচ্ছিল আমার গলা থেকে, আমার কোন চিৎকার দিতে পারতেছিলাম না, কেমন যেন একটা মুখ মনে হচ্ছিল বালিশ দিকে চেপে ধরে রাখতে, আসলে কি ওই মুহূর্তে আমার বালিশ চেপে ধরেছিল না কি হয়েছিল এইটুকু আমি উপলব্ধি করতে পারতেছিলাম না। তারপরে 10-15 মিনিট মতন মানে আমার সেন্সলেস অবস্থায় ছিলাম, তারপরে যখন আমার সেন্সলেস প্রায় আধা ঘন্টা পরে আবার সেন্সলেস হয়ে যায় আর আমি আর ফিরে আসে না, একবার যখন ফিরে আসছে তারপরে আমি দেখি আমার আমি উঠে দাঁড়াতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি পাটা না খুব জোরে ধাক্কা দিই, কিন্তু যে পাটা ধাক্কা দিছি আমার পায়ের কাছে বেয়ারে দুটো তিনটা কন্টিন পড়েছিল, এর আগে আমি কখনো দেখিনি, আমি ফার্স্ট, আর দুটা গ্লাস পড়েছিল, এক সিগারেটের বাক্স ছিল এবং একটা ফায়ার বক্স ছিল, মানে আমার মনে হচ্ছে যে আমি একটু ওয়াশরুম আমার যাওয়া প্রয়োজন, আমি উঠে দাঁড়াতে পারতেছিলাম না, আমার পা কাঁপতেছে আর মাথা ঘুরতেছে, এবং উঠে দাঁড়ানোর সাথে সাথে বুঝতে পারি যে পা থেকে কি জন্য একটু মানে মানে পুরাট শৈল আমার ভিজার মতন লাগতেছে নিজ থেকে, আমি উঠে দাঁড়ায় মানে কোন প্রকারের ওয়াশরুমে গিয়েছি, ওয়াশরুম থেকে আমি যখন বের হয়ে আসবো আমার বের হতে সাহস হচ্ছে না যে লোকটা ঘরে বসে আসতে সে আমাকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে। তারপরে আমি ওয়াশরুম থেকেই উপরে ভেলভেট যেটা থাকে ওই ফাঁক দিয়ে আমি বাইরে তাকানোর চেষ্টা করতেছি, কমোটের উপরে দাঁড়িয়ে আমি কাত হয়ে দেখতে যে স্ট্যান্ডারটা ছিল কাপড় রাখার স্ট্যান্ড, ওই স্ট্যান্ডটা খুলে যায়, স্ট্যান্ড নিয়ে আমি পড়ে যাই, পড়ে যায় বালতি ছিল নিচে বালতিটাও ফেটে যায় প্লাস্টিকের বালতি, যে উঠে দাঁড়াবো আর যেন শক্তি পাচ্ছি না, এবং ওই মুহূর্তে যে বালতিতে পানি ছিল টাইলসটা সাদা ছিল, এক মুহূর্তের মধ্যে আমার চোখ গেল যে পুরোটা টাইলস মানে রক্ত লাল হয়ে রয়েছে, এবং আমার হাতের পায়ের অংশ মানে যেটা জোর করে ধরে রাখছিল এগুলো দাগ হয়ে আছে, আর আমার এই আঙ্গুলে কোনো বোধ পাইনি, এই আঙ্গুলের এই গিরাটা এখনো ব্যথা, আমি এভাবে ভাঁজ করতে পারি না আঙ্গুলটা, তখন আমার আঙ্গুল প্রচন্ড ফুলা লাগতেছিল, আমি হাত মুঠ করতে পারতেছি না, যখন মুঠ করতে পারতেছি না তখন কষ্ট হচ্ছে এটাই যে আমি কোথায় আসলাম, আমি যে ছেলের সাথে নিয়ে ঢাকা আসছি, আমি তো ঢাকারই মেয়ে, আমি মনে করেছি ঢাকা ছেলেদের সাথে গ্রামের ছেলেদের অনেকটা ডিফারেন্স থাকবে, যে একটা ভেদাভেদ মানে আমাদের স্থানীয় ছেলে মেয়েদের মধ্যে এই আচরণটা আমি কখনো দেখিনি যে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে পারে, যে ছেলেকে আমি চিনতাম সে নামাজি ছিল, পাঁচক তো নামাজ পড়তেন, এমনকি তাজুদ নামাজ পর্যন্ত পড়ত, কোরআন শরীফ তেলাওয়াত করত, মসজিদে আজান দিত, এবং গ্রামের এমন একটা লোক নেই তাকে ভালো না বাসে। তারপরে পরে আমি এখান থেকে চলে আসবো যেভাবে হোক, আমার বের হতে হবে, আমি বলতেছি আমাকে বের হতে দাও।
আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে ছেলেটার
সঙ্গে? না, আমি ওয়াশরুম থেকে বের হতে পারি নাই, ওয়াশরুমের গেটটা আমি লাগাতে পারিনি, ভিতরে যে লক করে রাখলে কি হবে বাইরে থেকে খুলে ফেলছে, ওদের কাছে চাবি ছিল ওরাই খুলে ফেলছে, খুলে ফেলে আমাকে টেনে বের করছে, তখন গায়ে সুদের টাউন ছিল আর কিছু ছিল না,
টেনে বের করছে ছেলেটা,
ছেলেটা না ওই ভাবি যাকে বলি, সে টেনে যে বের করছে মনে হচ্ছে কেউ একটা চুরি করলে তাকে অনেক মারধর করা হয়, মারধর করে কোথাও একটা বন্দি করে রাখা হয়, তারপর আবার তাকে চুল ধরে টেনে বের করতে হয়, তো ঠিক ওইভাবে আমাকে চুলগুলো ধরে, আমার চুল তো অনেক বড়ই ছিল বললাম, আমার চুলগুলো হাতে পেঁচে টেনে বের করছে, বের করে আমাকে খাটের পরে ধাক্কা দিয়ে ফেলে দিতেছে, আমি বলতেছি কি যে ভাবি এগুলো কি হইতেছে আমি কিছু বুঝতেছি না, কেন এরকম হইতেছে, নজরুল কোথায় বলেন, আপনি নজরুলের কাছে আমাকে একটু কথা বলা দেন, আমি নজরুলের সাথে দেখা করতে চাই একটু কথা বলা দেন, আমার ওর পা ধরে চিৎকার করে কান্না শুরু করছি, আরো ভিতরে যে দুইটা মেয়েকে দেখছি ওদের ডাক দিছে, একজনের নাম আকলিমা, এদের মাঝেও আরেকটা মেয়ের নাম কি আমার মনে নেই, মানে এই ছেলেটা তোর এদিকে আসিস না কেন, এদিকে তোর আসছে। আসার পরে বলতেছে কি যা বোতলটা নিয়ে, তো বোতল আনতে বলছে, কিসে বোতল আনছে বুঝলাম না। তারপরে দেখি যে এক ধরনের ইঞ্জেকশন যেটা ছোট আর সিঞ্জটাও খুব ছোট, আমি নিয়ে ওটা বলতেছে কি যে ঠিক আছে তোমার ব্যথা করতেছে তো ঠিক হয়ে যাবে, ওরা আমাকে ওটা পুশ করে দিল।
ওই মেয়েটাই পুশ করে দিল?
হাবি।
আপনি রুমের মধ্যে এসে কি ছেলেটাকে পেয়েছিলেন?
না,
পাননি আর
না।
ওকে, তারপর
আধা ঘন্টা পর্যন্ত আমি বেশ মানে বুঝতে পারতেছি, আমি খুব কান্নাকাটি করতেছি এবং আমি যে আমার শারীরিক ব্যথা, দ্বিতীয় কথা হলো যে আমি যে মাথায় ব্যথাটা পেয়েছিলাম আর মাথার সেটটা খুব বেশি ব্যথা করছে আর খুব ব্লিডিং হচ্ছিল আমার। তো ওই অবস্থাতে ওরা আমাকে কোনো ওষুধ দেওয়ার কথা উল্টা আমাকে নেশা করছে ইঞ্জেকশন দিয়ে দিল যেন আমার ওই অবস্থা থাকে। এভাবে করতে করতে বেশ মানে কন্টিনিউ হয়ে গেল ইঞ্জেকশন দেওয়াটা, আর ওরা আবার ওই রুম থেকে আর বেরোতে দেয় না। মানে আমার যাতায়াতে ছিল ওয়াশরুম আর রুম, আর আমার খাওয়া দাওয়া সবকিছু খুব নিয়মমাফিক ছিল। নিয়মমাফিক মানে কি, আমাকে ভাত দিত না, আমাকে খাবারটা মাঝে মাঝে, আমি কখনো আগে ভাত খেতাম না ভাতের জন্য, আমার আমার হাতে মার খেয়েছি ভাত খাবো না বলে। অথচ ওই দিন ফার্স্ট আমাকে কেউ মারল যে আমাকে ভাত দেয় না কেন,
আপনি ভাত চাচ্ছিলেন?
হ্যাঁ, আমি বলছি আমাকে কি একটু ভাত দেন না, আমি এগুলো খেতে পারতেছি না। বেশিরভাগ আপেল দিত, নাশপাতি কন্টিনিউ যে জুস গুলো পাওয়া যায় এই জুস ব্লেন্ডারে করে লেবুর জুস দিত, কিভাবে যেন একটা জুস দিত বলতে পারি না, খুব খারাপ লাগতো খেতে কিন্তু পেটে ক্ষুধার কারণে এগুলো খেতে হতো।
আপনাকে দুবেলাই বা তিন বেলা এগুলোই খাওয়াতো?
না, তিন বেলা কি আমি মানে আমার খাবারের কথা আমার তাও মনে নেই, আর মাঝে মাঝে ব্রেড দিত।
ফ্যাট জাতীয় কোনো খাবার আপনাকে দিত না? এখানে যেটা বুঝতে পারছি যে শর্করা জাতীয় যে খাবারগুলো, যেটা খেলে শরীরে ফ্যাট হয়, সাধারণত স্লিম থাকার জন্য যে ধরনের ফ্রুটসের উপর সবাই ডিপেন্ড করেন, ওকে সেই খাবারগুলোই দেওয়া হতো। ওকে, হ্যাঁ, তারপর?
তারপরে অল টাইমই মানে কি আমাকে ইঞ্জেকশনের মধ্যে রাখতো, আর মাঝে মাঝে না আমার যখন ইঞ্জেকশনের ভাতটা কেটে যেত হাত পা প্রচন্ড ব্যথা করতো, আর মনে হতো কি আমাকে কেউ ধরে হাত পা মুচড়াচ্ছে। মুচড়ানো মানে বুঝতে পারছি আমি মানে কাপড় চিপলানো যে একটা ভাব থাকে,
মানে হাত পা চাবানো যেটাকে বলে, চিবানো এরকম।
না, চাবানো না, কেমন যেন মনে হতো কি যে আমার হাত পা কেউ মোড়াইতেছে, পেঁচায় ধরতেছে, এরকম একটা পেঁচানো ব্যথা অনুভব করতাম পুরোটা শরীরে। আর তখন মনে হতো কি যে আমি উঠে দাঁড়াইতে পারতেছি না, আমার পুরো ঘরটা ঘুরতেছে আমার জন্য, আমি ফ্লোর ধরে ধরে না হামাগুড়ি দিতাম পুরো বাচ্চাদের মতন। আর ড্রেসিং টেবিলের কোন গ্লাস ছিল না, ড্রেসিং টেবিল জাস্ট ছিল একটা চিরুনি, একটা পারফিউম, আর হয়েছে একটা এয়ার ফ্রেশনার আর একটা অ্যারোস্টল, এর বাইরে আর কিছু ছিল না। মানে একটা গ্লাস যে আমি চেহারাটা দেখবো, আমার চেহারাটা কি অবস্থায় সেটা দেখার পরিস্থিতি ছিল না। আমি মাঝে মাঝে কি করতাম, বাথরুমের ভিতরে ঢুকে ফ্লাশ করতাম, তো ফ্লাশ করার আগে যে পানিটা থাকতো মাঝে মাঝে নিজেকে দেখতে ইচ্ছা করলে ওই পানিটার ভিতরে নিজের চেহারা দেখার চেষ্টা করতাম, কিন্তু বোঝা যেত না, ঝাপসা। তারপরে ওখানে এভাবে আমার ইঞ্জেকশন না দিলে আমার তখন কষ্ট হতো, প্রায় তিন চার মাস পার হয়ে গেছে,
মানে ইঞ্জেকশন না দিলে কষ্ট হতো।
হ্যাঁ, তখন আমার খুব হাত পা ব্যথা অনুভব হতো, তখন আমি চিল্লামে শুরু করতাম
ইঞ্জেকশনটা দাও,
ইঞ্জেকশনটা দাও না, মানে কেমন যেন মানে ব্যথার জন্য ছটফট করতাম আর খুব অস্বস্তি লাগতো,
মানে পুরো শরীরটা এরকম মোচড়াতো।
হ্যাঁ,
ইঞ্জেকশনটা না দিলে।
হ্যাঁ,
ওকে,
এমন হতো যে আমাকে দিনে দুই বা তিনবার ইঞ্জেকশন দিত
ওই ইঞ্জেকশনটা।
হ্যাঁ,
ওকে,
অ্যাকচুয়ালি আমি সবসময় মানে সেন্সলেস অবস্থায় থাকতাম, কখন যে তিন চার মাস এভাবে পার হয়ে গেছে এটা উপলব্ধি করতে পারিনি। তো যত সম্ভব ওই সময় কোন একটা অনুষ্ঠান ছিল, ই ছিল কি অন্য কিছু ছিল এটা মানে মনে করতে পারছি না, তারপরে আমাকে নতুন কাপড় কিনে দিল
ওরা।
হ্যাঁ, আমি শুধু এতটুকু উপলব্ধি করতে পারলাম, মানে আমার সাথে যাদেরই শারীরিক সম্পর্ক হয় তাদের প্রত্যেকেই ভাবি এবং তার হাজবেন্ড তাদের মোটা অঙ্কের একটা টাকা দিয়ে যায়।
মানেটা কি আমরা বলতে চাচ্ছি যে প্রথম যে কয়জন দ্বারা আপনি রেপের শিকার হলেন,
তারপরে আপনার সাথে কন্টিনিউ হয়ে গেছে সেটা,
আমরা একটু বর্ণনাগুলো শুনতে চাই যে কিভাবে আপনার কাছে ওরা লোকজন নিয়ে আসতো।
তো আমার নেশার অবস্থাটা কেন করলো সেটাই বলি। তারপরে এরকম এই ঘটনার পরে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, তারপরে ওরা এরকম আরেকজন লোক, সেও একদমই নতুন আমার কাছে, ওই তিনজনে কেউ না। তো এখানে একজন নিয়ে আসছে, নিয়ে আসলে সে পালমন্দ আমার সাথে কথা জিজ্ঞেস করতেছে যে নাম কি, এক কথা বলে কি আমার ডাক নাম যেটা আমি সেটাই বলেছি
মনীষা।
জি, ওরা অ্যাকচুয়ালি আমার ওই ভালো নামটা জানতো না, এবং আমার গ্রামের লোকও মানে আমরা যেখানে আমি গিয়েছিলাম সেখানকার অনেকে জানতো না আমার নামটা, ওই নামটা জানেই না কেউ যে আমার অন্য একটা নাম আছে। তো আমি ওই নামে ওইখানে সবার সাথে পরিচিত, ও আমাকে আমি বললাম যে আমার নাম এটা, তখন আমি ওনাকে বললাম কি ভাইয়া আমাকে এখান থেকে একটু বের করে দিতে পারবেন? তো উনি কেন যেন একটু হাসলো, মানে এমন একটা হাসি দিল, হাসিটা আমার ভালো লাগেনি, কিভাবে আসবে কেন, ওনাকে আমি বের করে দিতে বললাম, মানে হাসলো কেন, এই লোকে মনে তো নিজের কোনো ধান্দায় আসছে। তখন থেকে মানে পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম যে এই জায়গাটা ভালো না, এই মহিলাটাও ভালো না, মহিলার হাজবেন্ডও ভালো না। আর তখন পুরো কনফার্ম হয়ে গেলাম যে যেই ছেলের সাথে আমি আসছিলাম, যাকে আমি এতটা ভালো জানতাম, ভালোবাসার চেষ্টা করতাম, নজরুল, সে সম্পূর্ণ আমার সাথে প্রতারণা করেছে। যখন এটা বুঝতে পারি তখন আমার খুব কষ্ট লাগে।
আপনি যে গোল্ডগুলো নিয়ে গেলেন, টাকাগুলো নিয়ে গেলেন,
সবই ওর কাছেই ছিল,
নজরুল এগুলো নিয়ে মেরে দিয়েছে।
জি,
ফ্যামিলিতে চাইলেও যোগাযোগ করতে পারতেন না,
ওখানে আমার যোগাযোগ না, আমি রুমের থেকেই তো বের হতে পারতাম না, একটা রুমের মধ্যে বন্ধ ছিলাম আমি, আর আমার কাছে আমি বাইরের আলো কি আমি কখনো দেখতে পেতাম না। আর যদিও আমি বাথরুমে যে বাইরে দেখার চেষ্টা করতাম, কিন্তু ওই পাশ থেকে একটা দেয়াল মতন ছিল, যার জন্য বাইরে কিছু দেখা যেত না। আমি ওই লোকটাকে বললাম যে আমাকে একটু বের করে দেওয়ার ব্যবস্থা করবেন, সে আমাকে বলল যে আমি তোমাকে কিভাবে বের করবো, দেখেন আপনি চেষ্টা করেন, আপনি আমাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আপনি যা বলবেন আমি সব শুনব। তো লোকে আমাকে আর কিছু বললো না, বলছে ঠিক আছে আমি যা বলবো তাই শুনবে। তো আমি হ্যাঁ, তা বলছে তাহলে তোমার আমার সাথে সেক্স রিলেশনটা করতে হবে, তোমাকে তো এখন হুট করে নিতে পারবো না, কিছুদিন সময় দিতে হবে আমাকে। ফার্স্টে যখন আমার সাথে জোরাজুরি একটা পরিস্থিতি মানে আমাকে যেভাবে হয়েছিল, তারপর দ্বিতীয়বার ওই লোকের সাথে মোট কথা তখন কেন আমার রুচিতে আসেনি, তারপর আমি বাহিরে বের হওয়ার চিন্তা করে ওর সাথে আমার ওই ফার্স্ট হয়, তখন আমার সাথে কোন জোরাজুরি ছিল না। এরপরে দেখি কন্টিনিউ লোক আনতেছে, যখন এরকম একদিন দুদিন পরে একজন দুজন আসে, আসার পরে আমাকে যখন রুমের ভিতরে রাখে, ওই লোকদের রুমের ভিতরে ঢুকিয়ে দেয় লোকে, তারপরে আমার সাথে জোরাজুরি হয়, মানে আমার এক কথা মারধর করতো ওরা, আমার জোরপূর্বক যা হতো সব
কি ধরনের মারধর করতো?
মারধর করতো কি, আমাকে থাপ্পড় দিত, মহিলাটা না লাঠি দেওয়া বসছিল,
ওই মহিলা লাঠি দিত,
হ্যাঁ ওই মহিলা ডাইরেক্ট এসে আমাকে বুকে অনেক জোরে একটা লাঠি দিত, বেশিরভাগ বুকে দিত, পিঠে দিত,
প্রায় সময়
এরকম হতো, মানে কথা না শুনলে সে আমাকে লাঠি দিত। আর লাঠি দিলে ওই মুহূর্তে আমি ভয় পেতাম না, ভয় পেতাম না কেন, যে আমি লাঠি খাই খাই আমার এখান থেকে যেভাবে আমার নিজেকে সেফ যতটুকু নিজে করতে পারি সেটুকু করে যাই প্রায়, মানে এখন এটা কন্টিনিউ হয়ে গেছে ওদের মাঝে। আমি যখন ওদের কথা শুনতাম না, তখন আমাকে চিন্তা করলো যেভাবে রোজ মারামারি করে ধরাধরি করতে হচ্ছে না, আর যারা আসতো তারাও আমার হাতে মারি খেত, মানে কি আমি যখন নিজেকে সেভ করার জন্য হাতে যা ছিল, হাতে নখগুলো বেশ বড় বড় হয়ে গেছিল, নখ দিয়ে খাঁচি টাঞ্চি মারতাম, মানে কামড় দিতাম, এই কারণের জন্য আমাকে ইঞ্জেকশন গুলো ব্যবহার করা হতো। এইভাবে তো তিন চার মাস পরে আমাকে ইঞ্জেকশনটা অভ্যাস করে তুললো,
তিন চার মাস
কন্টিনিউ,
তিন চার মাস আপনি ওখানে আছেন এই অবস্থায়
একই রুমে,
একই রুম, রুম আর হচ্ছে ওয়াশরুম,
হ্যাঁ
এটুকুই আপনার জায়গা, এর বাইরে আপনি যেতে পারেননি।
আর মাঝে মাঝে না ওই নেশাগ্রস্ত অবস্থায় আমি বুঝতে পারতাম যে আমাকে ওই যে স্ট্রিক, যেটা এরকম স্ট্রিক আমাকে মানে সেবন করাতো,
আপনি টানতেন ওগুলো,
হ্যাঁ আমাকে
সিগারেটের মতো,
হ্যাঁ আমি না করতে চাইলে আমাকে মুখ চিপে ধরে মুখের ঠোঁটে লাগিয়ে দিয়ে দিত। একবার যা কি আমার সেন্সলেস অবস্থা ছিলাম, তো তো অবস্থায় আমার কথা আমি জানি না কি অবস্থা হতো, শুধু এতটুকু বুঝতে পারতাম যে আমার সাথে জোরাজুরি একটা পরিস্থিতি হচ্ছে, আমাকে রেপ করার জন্য চেষ্টা করতেছে বা হচ্ছেও। তো ওই মুহূর্তে মানে আমার মানে শরীরে যেটা ফিলিংস এর প্রয়োজন সেটা ছিল না কখনই। ওরা আমাকে ছোট ছোট এক ধরনের ওষুধ ছিল, যেটা একমাত্র সেক্স বাড়ানোর জন্য বা এটা টিকিয়ে রাখার জন্য খাওয়ানো হয়, ওরা আমাকে ওইটা খাওয়াত, পানিটাও খুব কম খেতে দিত, পানির পরিবর্তে ওরা আমাকে স্যালাইন খেতে দিত। এভাবেই আমাকে মানে বেশ তিন চার মাস রাখার পরে যখন আমি বুঝতে পারি যে আমার শরীরের অবস্থা দিন যাচ্ছে খারাপ পরিস্থিতি হচ্ছে, আমার যে বাইরে হাঁটা চলা করবো সেই শক্তি আমার নেই, এভাবেই পাঁচ মাস, ওখানে পাঁচ মাস মানে জুন থেকে শুরু করে আমি নভেম্বর মাসের কথা বলছি, এটা নভেম্বর মাসের আগে কিংবা পরে রুমে একটা ক্যালেন্ডার ছিল, আমার যখনই জ্ঞান ফিরত তখন আমি ক্যালেন্ডার মানে হাত দিয়ে যাই পেতাম, মানে আমার যে হাত তো ইঞ্জেকশনটা দিত যে ওই ইঞ্জেকশন থেকে চেপে রক্ত বের হয়ে আসতো অনেক সময়, মানে জোরাজুরি করতো তো চামড়া ছিঁড়ে দিত। এখন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে হাতে কাটা দেখেন,
হ্যাঁ 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 দেখতে পাচ্ছি আমি,
এইগুলা এই হাতে,
এগুলো কি সেই ইঞ্জেকশনের কাটা নাকি ব্লেড দিয়ে কাটা?
ওরা কি করতো আমি বলতে পারি না, কিন্তু আমি দেখতাম আমার এগুলো ব্যথা করতো আর এগুলো কাটাচ্ছিল।
ও মাই গড।
আর তারপরে এখানে একটা দাগ আছে লম্বা করে, এটা একটা কি মানে আমি কথা শুনতাম না বলে ওই মহিলা খুরচুন এনে আমাকে তেলটা নিয়ে এখানে লাগিয়ে দিয়েছিল।
খুরচুন কি জিনিস?
তরকারি নাড়ার জন্য যেটা চামিজ জাতীয়,
হ্যাঁ খুঁতি, ওটা দিয়ে কি মানে গরম করে ওটা করেছিল?
পিতলের মানে যেটাতে নাড়া দিতে হয় সেটা না, যেটাতে ধরতে হয় মানে কাঠি মতন,
ও ও আচ্ছা আচ্ছা,
ওটা গরম করে এনে এখানে চাপ দিয়ে দিয়েছিল, এই যে এখান থেকে
পুরো হাতের কবজির নিচে একদম পুরা পুড়ে গিয়েছে একদম বিঘাত খানিক। ওকে, হ্যাঁ তারপর
তো এখানে পুড়িয়ে দেওয়াতে ওর কথা আমার খুব কষ্ট হতো, এত কষ্ট হতো যে ওই মুহূর্তে কাকে বলবো আমার এই কষ্টের কথা, কেউ নেই। আরো যে দুটা মেয়ে আছে ওই মেয়েদেরও দেখতাম আমি বিভিন্ন, মানে একদম প্রথম যেদিন গেলাম ওদিনই দেখলাম একটা ছেলের সাথে ও একটা রুমের মধ্যে, ছেলেটার বুকের উপর শুয়েছিল, তখনই আমি মানে আমার খারাপ লাগছে যে এটা কি।
ওই মেয়েটার সাথে আপনার কোনো কথাবার্তা হতো
না? ওরা কেউ আমার সাথে কথা বলতো না, রুমে আসতো না কখনো। আমি ওই ফার্স্ট যেদিন দেখেছি আর একটা মেয়ে আমার সাথে শুতে দেখেছিলাম, এই কখনো ওরা এখানে আসতো না। আর একটা ওয়ার্ড্রোব কিনলো ওয়ান পার্টির, আমার মনে হয় ওরা তৈরি করে নিয়ে আসছিল, সেফ দুইটা ড্রয়ার ছিল, দুইটার মধ্যে আমার একটা কস্টিউম ছিল আমাকে রুমে পড়ার জন্য, আর একটা কস্টিউম ছিল যে কেউ আসলে তখন ওই মুহূর্তে পড়ানোর জন্য, এরকমেরই।
কি পরিমাণ লোকজন আসতো আপনার কাছে?
কথা বলতে কি প্রতিদিন দেখা যাচ্ছে একজন দুজন, এমনও হতো যে এক লোক চলে গেছে এক দেড় ঘন্টা পরে দেখা যাচ্ছে ঘুরে সে আবার চলে আসছে, এসে দেখা যাচ্ছে সে রাতেও থাকতো।
কি পরিমাণ টাকা পয়সা ওরা কালেক্ট করতে আপনি জানতেন?
আমি ওদের কাছে কখনো জিজ্ঞাসা করবো কি আমারগুলো কিনে রাখতো?
আপনি ওদেরকে কখনো বলেছেন যে আমাকে দিয়ে কেন এরকম করাচ্ছেন বা কেন কি করছেন?
আমি এটাই বলতাম কিনে রাখছেন আমাকে,
ও শুধু বলতো তোমাকে কিনে রাখছে,
তোমাকে অনেক টাকা দিয়ে কিনে রাখছি, যা দেখো তোমার নজরুল আছে গ্রিস বসে আছে,
গ্রিস বসে আছে।
জি, সে আমাকে ওখান থেকে দিয়ে সেই টাকা নিয়ে এবং আমার গয়না নিয়ে, আমার যে ক্যাশ টাকা ছিল টাকা নিয়ে এবং মোবাইলটা সাথে নিয়ে সে গ্রিস চলে যায়,
গ্রিসে চলে যায়।
জি
প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমরা ইসাহাকের গল্প প্রচার করেছিলাম। আপনারা জানেন যে ইসাহাক কিভাবে দুই নম্বরই খপ্পরে পড়ে একটা বড় ধরনের মাফিয়ার হাতে পড়ে যায় এবং লাখ লাখ টাকা ব্যয় করে সে এই মাফিয়ার হাতে পড়ে কিভাবে অত্যাচারিত হয়েছে।
তারপরে খুব খারাপ লাগত যে আমি কাকে ভালোবাসছিলাম আর কার হাত ধরে আমি ঢাকা আসছিলাম, ও আমাকে ব্যবহার করতো, ও কেন এরকম করলো আমার সাথে? ও সত্যি কথা বলতে কোনো নিজে উঠে টাচ করে নাই, যে আমার হাতটা পর্যন্ত ধরে নাই, ওই তো আমাকে বলতে পারে। ওর যদি ওরকমই নলেজ ছিল তো ও তো আমাকে ইউজ করতে পারত, বিয়ে না করুক এরকম অহরহ হয়ে থাকে তো, তাও তো এরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হতো না। ও যদি আমাকে এক মাসও রেখে দিত তাও আমি বলতে পারতাম যে আমি একজনের সাথে আসছিলাম, একটা ঘটনা হয়েছে। আজকে আমি এই কথা আমি কাকে বলবো, কিভাবে বলবো মানুষকে, যদি কখনো কোনো মানুষ জানে যে আমার এই পরিস্থিতি ছিল না। তারপরে আমি অবস্থা প্রেগনেন্ট হয়ে যাই।
আপনি প্রেগনেন্ট হয়ে যান অবস্থায়, আপনি একটু বলবেন প্রেগনেন্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আমরা কোয়ান্টিটি বলি কতজন মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করেছে?
একচুয়ালি আমি গুনে বলতে পারবো না, অনেক,
অসংখ্য অগণিত।
জি, এই পাঁচ মাসের মধ্যে অনেক লোক আসছে যাদের আমি গুনে বলতে পারবো না যে এই কয়জন লোক ছিল।
যাদেরকে আপনি পেয়েছেন তাদের সম্পর্কে একটু বলবেন, আপনি তো সমাজ সম্পর্কে জানেন, আপনি চারপাশের মানুষ সম্পর্কে জানেন, এই মানুষগুলো কারা?
এই মানুষগুলো ভালো একজন চাকরিজীবী, সাংবাদিক, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কোন একটা মার্কেটের মালিক ছিল। আমাকে যারা যেত মানে এক একজন আমার জন্য শপিং করে নিয়ে যেত, আমার জন্য গয়না নিয়ে যেত, এতটুকু আমি বলতে পারি যে আমার জন্য নিয়ে যেত। যে আমি এটু বুঝতাম না যে কেন জানি যেই আসতো, অন্য যে দুটো মেয়ে ছিল ওই রুমের মধ্যে ওদের কাছে যেত কিনা আমি জানি না, বাট যে আসতো তাকে এই রুমে নিয়ে আসতো, ডাইরেক্ট রুম থেকে মানে ভিতরে নিয়ে এসে মানে আমাকে দেখাতো আর ওদের দেখাতো, ঘুরে আবার আমার রুমে চলে আসছে। এটা বলছে যে না ওদের আমার পছন্দ হয় না।
তার মানে আমরা একটা ধারণা পেলাম যে ওই বাসাটা পুরোপুরি একটা পতিতালয় যেভাবে তৈরি করে রাখা হয়েছে।
জি, মানে নেশার ইসে আমি কথাই বলতে পারতেছিলাম না তাকে, শুধু এটুকুই বলতেছিলাম যে কি কথা বলবেন, সবাই তো আসে যার যা ধান্দায়, আর আপনি কি সে কথা বলবেন আমাকে? তো সেখান থেকে ও আমাকে আমার সাথে কথাবার্তা বলে, পরে আমি তো প্রেগনেন্ট ওটা যা বুঝে আমাকে বলতেছে কি যে তুমি যে এখন প্রেগনেন্ট তুমি কি করবে, এটা বুঝতে পারতেছ কদিন পরে দেখা যায় তোমাকে ওরা মেরে ফেলে দিবে, তখন কি করবে? তখন আমি বলছি কি যে আমি তো চাই আমাকে মেরে ফেলুক, ঘরে তো একটা ফ্যানও নাই যে গলা দড়িতে ঝুলবো। আর এমন একটা পরিস্থিতি মানে আমি সত্যি কথা সুইসাইড যে করব এরকম কোন পরিস্থিতি ছিল না, না বাথরুমে ছিল না রুমে ছিল, মানে আমার মনে হলো আমার এই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই অনেক বেটার ছিল। না তারও উপায় নেই, আমি এক সময় কি করলাম অ্যারোসোল এটা অন্যরকম কিছু এটা আমি উপলব্ধি করতে পারিনি। তখন চার মাস চলতেছে অবস্থা, আমার বাইরের লোকজন আসতো আমার খুব কষ্ট হতো এবং শারীরিক কষ্ট তো হতো, মানসিক ভাবে অশান্তি পেতাম কি যে কেউ বোঝার চেষ্টা করতো না, যে ছেলেটা ওদিন আসছিল ওই ছেলেটা চার পাঁচবার আসছে আমার সাথে কথা বলে বলে চলে যেত,
কিন্তু কোনো শারীরিক
না। একদিন ও আসছে এসে বলতেছে দেখো আমি তোমার সাথে কয়েকবার কথা বলছি এটার জন্য যে আমি তোমার সাথে কথা বলে আমার ভালো লাগছে, এখন আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই যদি তোমার ইচ্ছা থাকে। তো ওই মহিলাটা না কান পেতে শুনত
কি বলে এই ছেলেটা,
ওই ছেলেকে জিজ্ঞাসা করতো যে কি কিছু হয়েছে না কিছু দিছে, মানে এইভাবে বলতো। তো মহিলাটা এরকম বলাতে ছেলেটা বলতো কি যে হ্যাঁ হয়েছে, কিন্তু ওর সাথে আমার কোন রিলেশন ছিল না আসলে, চার পাঁচবার আসার পরে আমার সাথে লাস্ট শারীরিক সম্পর্ক হয়, মানে কি এটা ওর ইচ্ছাতেই হয়, আমি তো পুরো সেন্সলেস অবস্থা ছিলাম, আমি জানিও না সত্যি কথা, আমি ওর আসা যাওয়াটা উপস্থিতি আমি বুঝতেই পাইনি, যে কখন আসছে কখন গেছে, ও আমার কিছু ছবি তুলে নিয়ে গেছিল
এইরকম অবস্থায় নোট ছবি।
হ্যাঁ, একচুয়ালি ছবিটা নিয়েছিল যে রুমে লাইট ছিল না, যার জন্য ছবিটা স্পষ্ট হয়নি চেহারাটা। পরে একদিন আসছে আমার ছবিটা দেখাইতেছে, পরে আমি বলছি কি সেগুলো ছবি নিয়ে কি করবেন, আপনার ছবি কেন তুলছেন? যখন আমি জিজ্ঞেস করলাম কথাটা ক্লিয়ার বলতে পারি না, আধো আধো ভাবে বলি, খুব কথা আটকে যেত মুখে, বলতে কি যে আমি ছবিটা নিয়েছি, আমি যদি কখনো কোনো মেয়েকে বিয়ে করি তো মেয়েটাকে দেখাবো যে পৃথিবীতে অনেক কিছুই আছে এখনো অজানা। আমি জানি না আজকে সেই ছেলেটা শুনতে পাচ্ছে কিনা। ও আমাকে শুধু এটুকু বললো যে কোনো একদিন আমার যদি এমন সমর্থ থাকতো যে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবো তাহলে আমি তোমাকে নিয়ে যেতাম। দুঃখের বিষয়ে এখান থেকে আমি তোমাকে বের করা তো দূরের কথা, এখানে যে আমি আসছি এটা আমার ফ্যামিলিকে জানানো যাবে না, তবে আমি এই কথাটা একজনকে জানাতে পারবো, সে আমার ওয়াইফ।
এটা একটা ডাহা মিথ্যে কথা, আমি অবশ্যই অবজেকশন জানাই যে ছেলেটা আপনি ওখানে গিয়েছিলেন, আপনি শুনছেন কিনা আমি জানি না, তবে এই ছেলেটা আমাদের সমাজের একটা ছেলে, আপনার যদি এরকম একটা সৎ ইচ্ছা থেকেই থাকতো তাহলে আমি মনে করি এটা একটা ডাহা মিথ্যা কথা আপনার জায়গা থেকে। আপনি পুরো বাড়িটিকে পুলিশ দিয়ে অ্যালার্ট করতে পারতেন, আপনি তৈরি করতে পারতেন এই মেয়েটাকে, যে মেয়েটা আমাদের সামনে আজকে বসে আছে মনীষা, আপনি তাকে আশ্বাস দিতে পারতেন যে পুরো বাড়িটাকে যদি পুলিশের থানার কাছে বলে দিই। আপনি যদি সত্যি সত্যি প্রাইভেট ইউনিভার্সিটির মালিকের ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বল, আপনার সাহস, আপনার এই জায়গায় ব্যাকআপ কমতি হওয়ার কোন সমস্যা ছিল না। সুতরাং আপনি যদি চাইতেন আপনি অবশ্যই তাকে এই জায়গাটা থেকে বের করতে পারতেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে মনীষার ব্যাপারটা কি হতো, মনীষা আসলে যে সমাজের কাছে ফিরে আসতো সেই সমাজ কি তাকে সহজ চোখে দেখত? মনীষাকে নিয়ে পত্রিকায় ছবি ছাপানো হতো, মনীষাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হতো, সমাজ কি পারত মনীষাকে একটা সাধারণ জীবন ফিরিয়ে দিতে? আমাদের এই অনুষ্ঠানে বর্ষা এসেছিল, বর্ষা এসে তার জীবনের গল্প বলে গিয়েছে। বর্ষার পেছনের যে জীবনের গল্প সেই জীবনের গল্পের সাথে আজকের জীবনের গল্পের অনেকখানি মিল আছে, কিন্তু বর্ষার জীবনের শেষটা যেখানে হয়েছে, জীবনের গল্পের শেষটা যেখানে ছিল হ্যালো 8920-তে, ওখানকার শেষের সাথে এখানকার শেষের অদ্ভুত একটা অমিল আছে। চলুন আমরা গল্পে ফিরে যাই। আপনি যেটা বলছিলেন যে ছেলেটা এরকম কথা আপনাকে বলতো, সে সময় আপনি ওকে কি বলতেন?
আমি ওকে বলতাম যে দেখেন আপনার সাথে আমার যা সম্পর্ক হয়েছে সবকিছু আমি ভুলে যাব, মনে করব যে আমি এটা নতুন পৃথিবীতে আসছি, প্রয়োজনে আমি আপনার পায়ের জুতো আমি মাথা করে রাখবো, প্লিজ আমাকে এখান থেকে বের করার কোন ব্যবস্থা করে দেন। তো ও আচ্ছা ঠিক আছে আমি দেখি দেখি বলে ওর পরের দিন আবার আসে, এসে আমাকে কিছু তথ্য জিজ্ঞাসা করে, তোমার ঠিকানা কোথায় কি কি মানে সব জিজ্ঞাসা করে। আমি সত্যি কথা আমি বলিনি ওকে মুহূর্তে, আমি আগে আপনি আমাকে বের করেন তারপর আমার যা বলার বলবো। আমি ভয় পেয়েছি এটাই, যেখানে আমার বাবা যাকে কিনেছিলেন সেই নয়াল থেকে যদি কেউ জানতে পায়, আমার ভাইরা যদি জানতে পারে, আত্মীয় স্বজন যারা আছে তারা যদি আমাকে জানতে পারে যে আমি এই সমাজে এই পরিস্থিতিতে এই অবস্থাতে আছি, হয়তো তারা ওই খারাপ দিকটা না ভেবে সেটা আমাকে বলতে পারতো আমি খারাপ, আমি ইচ্ছা করে আসছি।
কারণ ছোটবেলাটা আপনার ওরকম দুরন্ত ছিল, সবাই আপনাকে অপছন্দ করতো,
আমাকে কেউ ভালো দৃষ্টিতে দেখতো না, তখন আমি ভয়তে ওকে আর আমার ঠিকানা বলিনি।
আচ্ছা,
না বলতো ওদের আমার সাথে আবার শারীরিক রিলেশন করতে চাই, তো আমি দিব না বলে আমাকে মারধর করে।
ওই ছেলেটা আপনাকে মারধর করে? আপনি বলছিলেন যে আপনি চার মাসের প্রেগন্যান্ট সেই সময়।
ওই মুহূর্তে তো আমাকে অনেক জোরে একটা লাথি দেয়।
ওহো,
অনেক জোরে একটা লাথি দিলে মানে সাথে সাথে আমার ব্লিডিং শুরু হয়ে যায়।
পেটে লাথি মারে?
পেটে মানে কি মাজার সাইডে, মানে এমন একটা সাইড যে মনে হলো আমার কিডনিতে বাড়ি লাগছে।
দেখুন, মানুষের আচরণ না এই বদ্ধ রুমের মধ্যেই প্রকাশ পায় যে আসলে কোন মানুষটা কেমন। এই শুধু কয়েকবার এসছে তার সাথে কথা বলার জন্য, কথা বলে মজা পায়, শেষ মুহূর্তে তার শারীরিক সম্পর্ক দরকার, এবং সেটার জন্য সে কতটা পশু হয়ে গিয়েছে। চার মাসের প্রেগনেন্ট একটা মেয়ে এবং সে জানে সম্পর্কে সবকিছু, জানার পরে তার লাথি মেরেছে এবং সেটাতে ব্লিডিং শুরু হয়েছে। ওকে,
তারপরে যখন আমার চার মাস পার হয়ে কিন্তু পাঁচ মাস চলতেছিল মুহূর্তে, আর ডাক্তারি সায়েন্স টিভিকে যারা বলে যে পাঁচ মাস থেকে একটা বাচ্চার গরম শুরু হয়ে যায়, তো ওই মুহূর্তে মানে কি আমার এটা যে বলে যে ওয়াশ যেটা বলে, তো এটাও করা সম্ভব ছিল না, মানে এমন একটা পরিস্থিতিতে এসে পড়ছে।
এটা কি জানতো না আপনার বাড়িতে যে লোকজন?
আমার বাড়িতে যারা আসতো তারা তো জানে যে আমি নজরুল হাত ধরে চলে, মানে
বাড়ির কথা বলছি না, যে বাসায় থাকেন ওই বাসায়,
ওরা জানে,
ওরা জানার পরেও আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করে
না? ওরা কেন চেষ্টা করে নাই, যে হয়ে গেলে ফেলে দিবে, ওদের মুখেরই কথা এটা। আমার বিকল্প ব্যবস্থা, কারণ বাসা থেকে বের করা যাবে না আমাকে।
ও, বাসা থেকে বের করবে না, যদি বেবিটা হয় ভাবেই হোক, হয়ে গেলে বাচ্চাটা নিয়ে বাচ্চাটা ফেলে দিবে,
ফেলে দিবে, ওদের আগে ছিল এরকম এই কিছুটা।
ওহো,
তারপরে আমি ওদের শুধু মানে এটাই বলতাম, আমি সত্যি কথা বলতে আমি খাওয়া দাওয়াটা অফ করে দিয়েছিলাম, আমি নিজের গায়ে নিজে আঘাত করতাম কিছু একটা হোক। পরে আমি এরকম চিন্তা করছিলাম যে সমাজে আমি যে একটা ঘৃণিত অবস্থা আছি, পৃথিবীতে একটা বেবি আসবে, আসলে তো তারও একই পরিস্থিতিতে পড়তে হবে, আর আমি পরিচয় কি পরিচয় দিব?
আপনি কি জানতেন যে আপনার কাছে যারা আসতো এবং তারা কে এর বাবা, বা আপনার কোন আইডিয়া ছিল?
না, আমার ধারণা ছিল না।
সেফ সেক্স বলে একটা ব্যাপার আছে, আপনি নিশ্চয়ই জানেন, যে নিরাপদ যৌন সম্পর্ক যেটাকে বলে, যারা আপনার কাছে আসতো তারা, আপনি বলছেন তারা একেবারে উঁচুতলার মানুষদের মধ্যে, তারা এসে আপনার সঙ্গে, প্রথমত তাদের জায়গা থেকেও ব্যাপারটা নিরাপদ না যদি সেফ সেক্স না যায়, একইভাবে আপনার দিক থেকেও ব্যাপারটা নিরাপদ ছিল না। তারপরেও আপনি প্রেগন্যান্ট হয়ে গেলেন, তার মানে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটত সেগুলো আসলে নিরাপদ যৌন সম্পর্ক ছিল না। নিরাপদ যৌন সম্পর্ক বলতে আপনি বুঝতে পেরেছেন, আপনি কি একটু বলবেন?
মানে এমন থেকে আমি বলি, যে সময়টা মানে এরকম কনসেপ্ট হওয়ার সময় ছিল, ওই সময়গুলো মানে কি ওই মহিলাটা মানে আমার সবকিছু ওর আয়ত্তে ছিল, কবে হবে, কি হবে, কিভাবে থাকতে হবে, কি করতে হবে। ওই মানে মাঝখানে 4-5 দিন গ্যাপ থাকতো সবসময়, প্রতিটা মাসেই 4-5 দিন গ্যাপ থাকতো, আর আগে পিছিয়ে অবশ্যই কেউ না কেউ আসতোই। তো এরকমের এমন দেখাচ্ছে একদিনে 2 জন আসতো, 3 জন আসতো, তো আসার পরে দেখা যাচ্ছে ওই 4-5 দিন আমাকে ইঞ্জেকশন দিত না, পুরো ইঞ্জেকশন ছাড়া রাখতো, এবং আমাকে ট্র্যাক জাতীয় কোনো কিছু দিত না, একদমই নর্মাল ভাবে আমাকে রাখার চেষ্টা করতো। আর আমি ব্যথা সহ্য না করতে পারলে আমাকে শুধু এক ধরনের একটা ওষুধ খাওয়াতো, সেটা হলো যে আমি এখন বলেছি সেক্সের জন্য যেটা মানে ওষুধটা, শুধু এটাই আর কিছুই না। তারপরে যখন আমার ব্লিডিং হয়, হওয়ার পরে ও ছেলেটা ভয় পায়, ভয় পায় কি মানে আমার যদি কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ও তাড়াতাড়ি করে বের হয়ে আমার বেডের উপরেই 5,000 টাকা ও রেখে চলে যায়। তখন না আমি সত্যি কথা বলতে গিয়ে আমার ওই 5,000 টাকার উপর একটা লোভ হয়, লোভ হয় এটা যে আমি যদি কোন প্রকারে এখান থেকে বের হতে পারি এই টাকাটা আমার কাজে লাগবে। টাকাটা আমি কি করলাম, উঠিয়ে যেখানে শুয়েছিলাম ওই অবস্থাতেই ওই 5,000 টাকা পুরাটা তোষক উঁচা করে তোষকে নিচে রেখে দিলাম।
প্রিয় শ্রোতা, একটু চোখ বন্ধ করে ইমাজিন করার চেষ্টা করুন যে জীবন কতটা নাটকের চেয়েও নাটকীয় হতে পারে। আমরা সিনেমাতে দেখি, উপন্যাসে দেখি, কল্পে দেখি, লেখকের বর্ণনাতে দেখি, লেখকের কলমে দেখি, আসলে কি একটা জীবনকে পরিপূর্ণরূপে ধরতে পারে এই নাটক, সিনেমা, লেখকের কলম? চিন্তা করে দেখুন, একটা ছেলে, যে ছেলেটি ওই মেয়েটার কাছে সবচেয়ে ভালো ক্লায়েন্ট বলতে পারি আমরা ইন এ সেন্স, এবং কোন শারীরিক সম্পর্ক করেনি লম্বা সময় ধরে, সেই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে 4 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে লাথি মেরে রুম থেকে বের হয়ে যাচ্ছে এবং তার ব্লিডিং শুরু হয়েছে। এই মোমেন্টে যে টাকাটা সে ভয়ে ভয়ে বেডের উপর রেখে গিয়েছে, সেই টাকাটা এই মেয়েটাই, মনীষাই, এক ধরনের চুরি করা বলুন বা যাই বলুন না কেন, জীবনের প্রয়োজনে সে টাকাটা লুকিয়ে ফেলছে এবং তার মাথায় কাজ করছে, যদি আমি এখান থেকে বের হতে পারি এই টাকাটা কাজে লাগবে। অদ্ভুত জীবন আসলেই এখানেই, জীবনের সব ধরনের ড্রামাকে, সব ধরনের লেখনীকে, সব ধরনের উপন্যাসকে, সব ধরনের সবকিছুকে হারিয়ে দেয়। তারপরে
আমার খুব পেইন হওয়া শুরু হলো, মনে হচ্ছে এর থেকে পেইন আমার জীবন আর কখনো হয়নি। এতটা ব্যথা যে আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। হঠাৎ বুঝতে পারি যে আমার নাক দিয়ে এখান থেকে ঠোঁট বেয়ে রক্ত পড়তেছে, পড়লে আমি হাত দিয়ে দেখি যে একদম মানে কালো রঙের রক্ত। আমি বললাম যে আমার এরকমের রক্ত এরকম হতে পারে এটা আমি ভাবতে পারিনি। তারপরে কিছুক্ষণ মধ্যেই ওই মহিলাটা রুমে আসে, আসলেও আমাকে অবস্থা দেখে কি হয়েছে তো আমি আর কোনো কথা বলতে পারতেছি না। তারপর আমার সেন্স হারিয়ে যায়। যাওয়ার পরে ওইখানে যে একটা ডাক্তার আসতো,
ডাক্তার আসতো মানে আপনার সাথে তিনি শারীরিক সম্পর্ক করতেন?
হ্যাঁ।
আচ্ছা, হ্যাঁ। তারপর
তাকেও ওই মহিলা আমার সামনে ফোন দিল, ওনার নাম বললেন শুধু এতটুকুই, রহমান ভাই।
রহমান ভাই,
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
হ্যালো 8920।
আপনি কোন ছেলে দিলেন না, আপনার যদি আসার সময় থাকে তাহলে আপনি একটু সময় করে কোন একজনকে নিয়ে আপনি নিজে আসেন, কাকে দিয়ে কি করাবেন একটু করায় ক্লিয়ার করে দেবেন। আমি চাই না বাসায় কোন ঝামেলা হোক, পর অন্য সব রকম সমস্যা হবে, এটা বলাতে চলে আসে। 2-3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা প্রচন্ড ব্লিডিং হয়েছে, আমি ব্যথা সহ্য করতেছি। তারপরে আমাকে অবশ করার জন্য ইঞ্জেকশন দিল, স্লাইন দিল, এবং আমার অতিরিক্ত ব্লিডিং হওয়াতে আমার রক্ত ছিল না শরীরে, তোরা আমার রক্ত দেওয়ার ব্যবস্থা করলো। আমাকে জিজ্ঞেস করলো যে রক্তের গ্রুপ কি, তখন আমি বললাম মানে আমি কিছু বলতে চাচ্ছি না, আমার মরে যায় আমি তাও ভালো বলবো না কিছু। আমার রক্তের গ্রুপ পরীক্ষা করলো, করে খুব দ্রুতই মানে আশেপাশ থেকে করানোর চেষ্টা করলো, দিনে বেলা তো করে আমাকে সন্ধ্যার মাগরিবের আজান দিতেছে ওই রকম সময় বাস করানোর চেষ্টা করলো। বলতেছে কি যে অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে এই অবস্থা ওয়াস করতে গেলে অন্যরকম হয়ে যাবে, তো আমি এক কাজ করি আমি একটু ক্লিনিকে যাই, আরো কিছু ভারী জিনিসপত্র লাগবে, আর যদি ক্লিনিকে নিতে পারতাম তাহলে মানে বেটার হতো। তোরা বলছে এই অবস্থা তোকে ক্লিনিকে নিয়ে গেলে আমাদের একটু ঝামেলা হবে, একটু অন্য সমস্যা আছে। বলছে আপনার যে সমস্যাগুলো পুরাটা শরীরে ওরা অবশ করে ফেলি, ক্লিনিক থেকে ক্লিয়ার করে ওকে আবার এখানে নিয়ে আসবো। আমি শুধু কানে একটু শুনতে পেলাম, তার কিছুক্ষণ পরে ওরা আমাকে 3-4 ইঞ্জেকশন দিল। কোথায় নিয়ে গেছে কি হয়েছে কিচ্ছু আমি জানি না, শুধু এটুকু উপলব্ধি করতে পারি যে আমার শরীরে 2-3 সেলাই লাগে। সেলাইটা মানে কি এরকম একটা সেলাই যে হয়তো ওরা নর্মালি ভাবে মানে ওয়াশ করার চেষ্টা করছিল বাট হয়নি, মানে খুব পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল। তারপরে ওইখান থেকে আসার পরে আমি প্রায় 10-12 দিন খুব অসুস্থ ছিলাম, কিন্তু ওরা ওই অসুস্থতাটা কি মানে ওরা একটা বড় আকারে ফায়দা তুলে নিল আমার নিয়ে। তারপরে ওরা আমাকে ওইখানে আবার সে আগের মতন কন্টিনিউ শুরু হয়ে গেল, ইঞ্জেকশন দেওয়া শুরু হয়ে গেল। আমি যে অসুস্থ তাতে তাদের কোনো প্রবলেমই মনে হচ্ছে না। মোট কথা আমি একটা ওদের কাছে কুকুর হয়ে গেছি যে আমি যেভাবেই হোক না কেন আমাকে ওই লোকদের সাথে থাকতেই হবে, আমি বাঁচি কি মরি তাদের তাদের কিছু আসা যায় না। তারপরে ওখান থেকে ওরা আমাকে কিছুদিন পর ওইখানে গেলে একটা মেয়ের সাথে তখন আমার কথা হলো, ওরা বলতেছে কি দেখো এইভাবে আর কতদিন, তোমাকে এতদিন রাখছে এখন তোমাকে বাইরে নিয়ে যাবে। একটা মেয়ে পাঠাইলো আমাকে রেডি করানোর জন্য, তো আমাকে রেডি রেডি করাইছে আর আমার ফাটতেছে পারতেছি না, আমার পা একদিকে ফেলতেছে তার একদিকে চলে যাচ্ছে। তো একদম বাসার সামনে ওদের নিজেদের গাড়ি ছিল, গাড়িতে উঠালো। আমি না তখন চিলাচিলিও করলাম না কিছুই বললাম না, অথচ এর আগে কিন্তু আমি পালানোর জন্য অনেক চেষ্টা করেছি যে আমি একটু বেরোতে পারলে চিল্লাবো, কিন্তু আমার কোনো শক্তি ছিল না শরীরে, কোনো বোধ ছিল না। ওই অবস্থা নিয়ে আমাকে কারণ বাজারের পিছনে এখানে একটা হোটেল আছে, আবাসিক হোটেল, এখানে আমাকে দিয়ে যায় ওই মেয়েদের সাথে। এখানে আশেপাশে অনেকগুলো হোটেল ছিল, মানে সকালে দিয়ে যেত 9-10 দিকে, সারাদিন থাকতাম, সারা রাতও থাকতাম, পরের দিন সকালে এসে নিয়ে যেত।
প্রিয় শ্রোতা, এই আবাসিক হোটেলে তার সাথে কি আচরণ করা হতো এবং আবাসিক হোটেল সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পাই, এই ধরনের আবাসিক হোটেল সম্পর্কে আমরা সেটা জানব ছোট্ট একটা সংবাদের বিরতি আছে এবং বিরতির পরপরই। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, জীবনের চরম গল্পগুলো, চরম উপলব্ধিগুলো এবিসি রেডিওর এই প্ল্যাটফর্মে একেবারে প্রস্ফুটিত হয়ে ওঠে। এখানে সবকিছু মানে একেবারে আলোর মতো বিচ্ছুরিত হয় এবং সেই আলো কারো কারো চোখ ধাঁধিয়ে দেয়, কারো কারো বিবেককে ধাঁধিয়ে দেয়, কারো কারো অন্তরকে ঝলসে দেয়। এবং আমরা জানি যে আজকে হ্যালো 8920 যারা শুনছেন তাদের মধ্যেই হয়তোবা আজকে মনীষার সাথে যারা এরকম আচরণ করেছেন তাদের মধ্যেও হয়তোবা কেউ কেউ আছেন। এই মানুষগুলোর বিবেক বোধ কি জাগ্রত হবে? এই মানুষগুলোর ভুল মানবিক তাড়না বোধগুলো কি জাগ্রত হবে? এই মানুষগুলো যে ভয়ানক রকমের অন্যায় করে চলেছে সেই অন্যায় বোধগুলো কি জাগ্রত হবে? এরাও তো সমাজের মানুষ। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে, যাকে তুমি পেছনে ফেলছো সেই সব পেছনে ফেলা মানুষদেরকে পেছনে ফেলে তুমি সামনের দিকে যেতে পারবে না, কারণ ওরা পেছন থেকে তোমাকে ধরে ধরে টানছে। আমরা তাদের জন্য একটি প্ল্যাটফর্ম করতে চাই এবং তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, সেটা হচ্ছে জীবনে আপনি মানুষ ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, হয়তো জীবনের কোন একটি পর্যায়ে আপনি বড় ভুল করে ফেলেছেন এবং যে সময় আপনি ভুল করছেন সে সময় আপনার ভেতরে আপনার বিবেকটা ঘুমিয়ে থাকে। আমরা বিশ্বাস করি এই ঘুমন্ত বিবেক যদি জেগে যায় তাহলে পৃথিবীর কেউ যদি আপনাকে ধরতে না পারে, পৃথিবীর কেউ যদি আপনাকে সাজা দিতে না পারে, তাহলে এই বিবেক প্রতি মুহূর্তেই আপনাকে বলে যাচ্ছে তুমি একজন অমানুষ, তুমি একজন পাপী, তুমি একজন অন্যায়কারী, তুমি ধ্বংস করেছ একটা মানুষের জীবন। প্রতি মুহূর্তেই সে আপনাকে সাজা দিয়ে যাচ্ছে। সেই বিবেকের তাড়না বোধ থেকে আপনি যদি কখনো মনে করেন যে আপনি যে অপরাধ করেছেন বা আপনি যে ভুল করেছেন সেটা আপনি স্বীকার করতে চান, তাহলে এবিসি রেডিও আর একটা প্ল্যাটফর্ম আপনার জন্য করেছে, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব। প্রতি রবিবার রাত 11:20 এই অনুষ্ঠানে এসে আপনি আপনার জীবনের অপরাধ বোধ, আপনি আপনার জীবনের ভুল করা কথাগুলো অকপটে স্বীকার করতে পারেন, সত্যের আলোয় নিজেকে মেলে ধরতে পারেন। আমাদের এই অনুষ্ঠানের মোটো হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, আপনার ভুল কিভাবে হয়েছে সেই কথা শোনার পরে এই ভুলটি হতে পারত এরকম হাজারো মানুষ এই ভুল পথে পা বাড়াবে না, এবং একই সাথে আপনার মতো ভুলের মধ্যে যারা রয়েছেন তারা আপনার ভুলের ফসল হিসেবে আপনি কি পাচ্ছেন প্রতিনিয়ত এটা জানার পরে ওই ভুল পথ থেকে সরে আসবে। এই উদ্দেশ্য সামনে রেখেই আমরা বলতে পারি যে মাদার অনুষ্ঠান হচ্ছে আমাদের হ্যালো 8920, সেটার সন্তান বা সেটার ফসল হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিব। আমরা একটি নতুন প্ল্যাটফর্ম আপনাদেরকে উপহার দিয়েছি এবং সেই প্ল্যাটফর্মে এসে আপনি আপনার জীবনের ঘটে যাওয়া ভুলগুলো তুলে ধরতে পারেন, মেলে ধরতে পারেন। আপনারা গত পর্বে এরকম একটা অনুষ্ঠান শুনেছেন যেখানে মাহি এসেছিল, মাহি এসে তার জীবনের চরম ভুলের কথা সে স্বীকার করে গেছে এবং মাহি যে শাস্তি পাচ্ছে, আমরা বিশ্বাস করি মাহির মতো যারা জন্ম হতে পারত তারা এই অনুষ্ঠানটি শোনার পরে হলেও একবার এই প্রশ্নটা নিজেকে করবেন যে মাহির মতো ভবিষ্যৎকে তারা বেছে নেবেন কিনা। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরেই আমরা মনীষার জীবনের বাকি জীবনের গল্পে ফিরে আসব। আপনারা যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, খুবই সংক্ষিপ্ত দুটো নিয়ম বলে দিই। একটি হচ্ছে ফোন নম্বর, ফোন করতে পারেন 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি ধীরে ধীরে স্পষ্ট করে বলে বলবেন আপনি এই অনুষ্ঠানে আসতে চান, আপনার জীবনের এই বিষয়ের গল্পগুলো আপনি বলতে চান। আর একটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, আপনি ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ hello8920। আমি আবারও বলছি facebook.com/hallo8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920-র মেম্বার হয়ে যাবেন। আজকে অনেকেই আমাদের মনীষার ছবি দেখতে চাচ্ছেন, আমরা আমাদের গল্পের প্রয়োজনে মনীষার কাছ থেকে শেষের দিকে গিয়ে আরেকবার অনুমতি নিব, এবং অনুমতি নেবার পরে মনীষা যদি ছবিটা দিতে চান এবং মনীষা কিভাবে ছবিটা দিতে চান সেটা যদি বলেন তাহলে অবশ্যই আমরা মনীষার ছবিটি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, সংবাদের পরই ফিরছি।
হ্যালো 8920।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় হ্যালো 8920-তে। হ্যালো 8920 জীবনের কথা বলে, জীবনের বিভিন্ন রং, এখানে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এখানে এসে তুলে ধরতে পারেন। আমরা আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনাদের, কারণ আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ বলে একটা শব্দ আছে, সেটা আসলে অনুভব করতে পারি এখন। আমরা এত বেশি ধন্যবাদ আপনাদেরকে দিতে চাই, এত বেশি কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করতে চাই যে আপনারা এই প্ল্যাটফর্মটিকে এত বেশি ভালোবেসে ফেলেছেন। জীবনের চরম সত্য কথাগুলো, জীবনের চরম দুঃখবোধের কথাগুলো, জীবনের চরম আনন্দের কথাগুলো এমনও মানুষ আমরা পেয়েছি, এমনও বন্ধু আমরা পেয়েছি যে কারোর কাছে বলেননি, কেউ জানে না, শুধুমাত্র হ্যালো 8920-তে এসেছেন মনের কথাগুলো একটু খুলে বলার জন্য। তার বিনিময়ে কিচ্ছু চান না, নিজের নামটা পর্যন্ত প্রকাশ করতে চান না, কোনো লাভ নেই, কেউ এখানে সেলিব্রিটি হতে আসতে চান না, শুধুমাত্র মন খুলে একটু মনের কথাগুলো বলতে চায় লাখো মানুষের কাছে। আমরা এই বোধটাকে হ্যাটস অফ, আমরা শ্রদ্ধা জানাই, আমরা সালাম করি, আমরা অনেক অনেক ভালোবাসি এই বোধটাকে, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে মনীষাকে ধন্যবাদ জানাতে চাই যে জীবনের এই যে চরম সত্যগুলো, এত বড় পেইনগুলো তিনি লাখো মানুষের কাছে আজকে অকপটে তুলে ধরতে চেয়েছেন। এবং আমরা মনীষার গল্পের রাত একটার পরের অংশে রয়েছি, এবং প্রিয় শ্রোতা আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ফোন নম্বর রয়েছে 9115668 9115668। প্রথমে ফোন করুন, ফোন করার পর নাম এবং আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলুন, বলার পরে বলুন আপনি যে গল্পটি বলতে চান, খুব সংক্ষিপ্ত করে দুই মিনিটের মধ্যে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। এবং যারা ইতিমধ্যে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন হতাশ হবেন না, আপনারা চেষ্টা চালিয়ে যান, কারণ লাখো মানুষ এখানে ফোন করেন, এবং সেই সব মানুষদের মধ্যে থেকে যারা অত্যন্ত ভাগ্যবান তারা নিশ্চয়ই এখানে বসেন, এবং যারা চেষ্টা করে পান না তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছেও আমরা খুব দ্রুত পৌঁছাবো ইনশাল্লাহ। আরেকটি পদ্ধতি রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, ফেসবুক। ফেসবুক হচ্ছে আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু হ্যালো 8920-র। যারা এখন পর্যন্ত ফেসবুকে আসেননি তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের এই পেজটিতে চলে আসবার জন্য, facebook.com/hello8920, facebook.com/hallo8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এবং আমরা আশা করছি আজকের গল্পের কোন একটা পর্যায়ে একেবারে শেষের দিকে হলেও মনীষার কাছ থেকে আমরা অনুমতি চাইব তার ছবি ফেসবুকে প্রকাশ করা যায় কিনা। মনীষা যদি একেবারে স্বচ্ছন্দে অনুমতি দেন এবং তাহলে মনীষা যেভাবে চান আমরা সেভাবেই তার ছবিটা প্রকাশ করব। সুতরাং সেই অর্থে আপনি সঙ্গে থাকুন আমাদের, হয়তো শেষ পর্যায়ে আপনি মনীষাকে দেখতেও পেতে পারেন। এবং আমরা বিশ্বাস করি মনীষার ছবি দেখার পরে অনেকের কাছে চপেট আঘাত হবে, যারা মনীষার সাথে ব্যবহারটা করেছেন তারাও হয়তো ফেসবুকে ছবিটা দেখবেন। ওকে, চলুন আমরা গল্পে ফিরে যাই। মনীষা, আপনি যে জায়গাটায় ছিলেন সেখান থেকে শুরু করুন আবার। আপনাকে হোটেলে রেখে আসতো, আপনি একটু আগে হোটেলের কথা বলছিলেন, এই সময়টাতে আপনার সাথে কি হতো, কি দেখলেন আপনি ওখানে আপনার জীবনের আরেকটি অধ্যায়?
জি, সেখানে একটু ওয়েটিং রুম ছিল, চারপাশ দিয়ে গ্লাস লাগানো ছিল, বসার জন্য লম্বা ধরনের বেঞ্চ জাতীয়, তাতে গদি বসানো, প্রত্যেকটা মেয়ে হয়তো ফ্লোরিং করে কেউ বসতেছে, কার্পেটে করে কেউ বসতেছে, কেউ উপরে বসতেছে, কেউ সাজগুজ করতেছে, মানে এক একজনের এক এক রূপ। কিন্তু আমি যে নেশাগ্রস্ত অবস্থায় ওটা যেই দেখবে সেই বুঝতে পারছে না, আমি টোলে টোলে পড়ছি, আমাকে এক কোনায় নিয়ে বসিয়ে দেওয়া হলো, আমি বসে বসে এক একজনের দেখতেছি যে আমি কোন জগতে আসলাম। তখন দেখি কেউ সাজগোজ করছে, কপালে সিঁদুর দিয়ে, টিপ দিয়ে, সাদা চুড়ি যেটা শাখা বলে, এখানে নাকি কারো কারো চাহিদা থাকে যে হিন্দু মেয়েদের সাথে সেক্সুয়াল যে রিলেশনটা এটা করার জন্য,
মুসলমান অর্থে হিন্দু সাথে বসে আছে।
জি, ভিন্ন ভাবে কেউ প্যান্ট পরা, কেউ শার্ট পরা, কেউ গেঞ্জি পরা, কেউ স্কার্ট পরা, কেউ থ্রি পিস পরা, কেউ শাড়ি পরা, কেউ খুবই শর্ট যেটা
অর্ধনগ্ন,
হ্যাঁ এরকম অবস্থায় লাখো মানুষ আসছে যাচ্ছে, যেটা লজ্জা বলতে যে জিনিসটা ওদের মধ্যে ছিল, কারোর মধ্যে ছিল না। ওইখানে বিভিন্ন শ্রেণীর লোক আসতো, এক কথা বলতে রিক্সা চালক থেকে শুরু করে উচ্চ শিক্ষিত লোক পর্যন্ত, খুব ভদ্র লোক পর্যন্ত এখানে আসতো। মাত্র 250 টাকার বিনিময়ে যে কোনো মেয়ের সাথে একবার সেক্স করা যায়। ওখানে ওরা একটা ভাগ্য মেনে নেয়, যার ভাগ্য ভালো তার দেখাচ্ছে 10 বার 15 বার সেক্স করতে পারে।
এটাকে ওই মেয়েরা ভাগ্য মনে করে,
ভাগ্য মেনে করে, যারা তো ইচ্ছাকৃত ভাবে আসে তারা মনে করে যে আমি ওইখান থেকে 250 টাকা পাচ্ছে, মানে এরকম কিছু।
মেয়েটা 250 টাকা পেত,
প্রত্যেকের হাতে একটা কাগজ দেওয়া থাকে তার ব্যাগে রাখার জন্য, কয়েকবার সেক্স হয়েছে সেই ক্রস দিয়ে দিত, ওইটার উপরে টাকা গণনা করে সকালবেলা যাওয়ার সময় টাকাটা নিয়ে যেত। আমাকে যে কাগজটা দেওয়া হয়েছে সেটা আমার ব্যাগ ছিল না, আমার সাথে যে মেয়েরা ছিল ওদের কাছে ছিল, তা আমি যে রুমে যেতাম না কেন ওই মেয়েদের যে কোনো একজন থাকতো, এখানে একজনের বেতনে ছিল, কিছু হোক না হোক তার প্রতি মাসে তার থাকা খাওয়া দিয়ে তাকে 8000 টাকা দিতে হবে, এরকম মর্মুখী শোনা টাকা নিয়ে মানে অসন্তুষ্ট 8000 টাকা বাড়িতে পাঠায়। প্রতি মাসে। আর এখানে বকশিস দিয়ে যায় যারা, সেই বকশিস টাকা দেয় তার মোবাইল খরচ, তার আনুষঙ্গিক চাহিদা যেগুলো সেগুলো।
ওই মেয়েটা এই সুবিধা কেন নিত? ওই মেয়েটাকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল বা
অন্য কোনো ব্যাপার? তাহলে অনেক প্রাণ অনেক এখানে।
ও আচ্ছা, সেই অর্থে উনি এই সুযোগটা নিলেন।
হ্যাঁ, দেখা যাচ্ছে যাদের কাছে কেউ আসতো না, খুব কম যেত, তারাই বেতনে হওয়ার চেষ্টা করতো, যদি না হয় তাহলে আমি খাবো কি, চলবো কিভাবে,
তখন তাদের কিভাবে বেতন দেওয়া হতো?
চেষ্টা করতে বেতন রাখার জন্য দেখা যাচ্ছে কি ওদের বিভিন্ন জায়গায় পাঠানো হতো, কোনো হোটেলে বা কোনো বাড়িতে, কোন বাংলোতে, মানে বিভিন্ন জায়গায়, শুধু ঢাকাতে না, ঢাকার আশেপাশেও তাদের গাড়িতে করে পাঠা দেওয়া হতো, তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য। হ্যাঁ, সেখানে একবার হোক আর দশ বার হোক পঁচিশ বার হোক, তাতে তাদের কিছু না, যদি তাকে কেউ বকশিস দেয় তবে সেটা তার, কিন্তু তারপরে যারা
টাকাটা পাবে হচ্ছে হোটেল মালিক,
হোটেল মালিক না, দালাল যারা,
দালালদেরকে তো হোটেল মালিকরাই পুষছে
অবশ্যই। তারপরে ওইখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, তার নাম কাজল, কিন্তু অন্যান্য মেয়েদের থেকে সে একটু ভিন্ন, সে সবসময় থ্রি পিস পরত। আর সেই মেয়েটারও ফ্যামিলি বলতে তার সৎ বাবা, সেই বাবা ওর সাথে জোরপুরে রিফ করে ওই মেয়েটার সাথে।
ও মাই গড। ও প্রিয় শ্রোতা, আপনারা বর্ষার গল্পটা শোনার পরে অনেকেই প্রশ্ন করেছিলেন যে গল্পের সত্যতা আসলে কতটুকু। দেখুন, আরো একটা গল্প পাওয়া গেল। বর্ষা রেপ হয়েছিল তার খালুর দ্বারা, এবং আজকে ওর গল্পের প্রেক্ষাপটে আমরা জানতে পেলাম এক ধরনের সৎ বাবা, বাবা তো বাবাই, সে বাবার দ্বারা শারীরিক যৌন নির্যাতনের শিকার, পরবর্তীতে সে ইচ্ছাকৃতভাবে এই লাইনে চলে এসছে। আমাদের সমাজে এরকম কত অসংখ্য অগণিত বোনেরা রয়েছে যারা পারিবারিকভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, এবং একই সাথে বলতে চাই শুধুমাত্র এরা না, অপরিণত বয়সে যখন হয়তো একটা শিশু বুঝেই উঠছে না যে যৌন আচরণটা কি হতে পারে, নীরবে নিভৃতে তারা সহ্য করে যাচ্ছে, এই যে যৌন নির্যাতনগুলো হচ্ছে এর পরিসংখ্যানটা রীতিমতো ভয়াবহ। এবং এটা থেকে সচেতন করার জন্য না আছে কোনো প্রচারণা, না আছে কোনো ধরনের উদ্যোগ, নীরবে নিভৃতেই এগুলোকে অনেকেই মেনে নিচ্ছেন, সমাজের পরিবারের কর্তারা মেনে নিচ্ছেন, কিন্তু এটা যে মানসিক বিকাশে মানুষ হবার ক্ষেত্রে কতটা ভয়াবহ বাধাগ্রস্ত হতে পারে এবং সমাজকে কতটা নোংরা বানাতে পারে তার ফসল কিন্তু আমরা দেখেছি। আজকেও তেমন একটা গল্পের মুখোমুখি হয়েছি আমরা, আমরা জানি না এই শেষটা কোথায় এবং শেষ পর্যন্ত আমরা কোন অশুভ শক্তির মুখোমুখি হচ্ছি, নাকি আমাদেরকে পুরোপুরি উল্টো একটা এনভায়রনমেন্টের মুখোমুখি করিয়ে দেবে আমরা জানি না। আমরা আবারও ফিরতে চাই মনীষার কাছে। তারপর
আমি মনে করতাম কি, যে আমি যেরকম আসছি এই সব মেয়েরাই মনে এইভাবেই আসছে,
প্রত্যেকেরই মনে না মোটামুটি
না না মানে কারো না কারো একটা মাধ্যমে সে একবার
মানে স্বইচ্ছায় কোনো ভাবে আসে
না যাওয়াতে। হ্যাঁ, স্বইচ্ছা কিছু আছে, যেমন একটা মেয়ে সে ফার্মগেটে কি কোম্পানিতে চাকরি করে, সে অফিস টাইম শেষ করে এখানে চলে আসতো তার ফেসিয়াল করার জন্য, তার চুলের যত্ন নেওয়ার জন্য, তার যে মৌলিক চাহিদাটা সে চাহিদা পূরণের জন্য সে এখানে আসতো।
আমি এরকম কথা আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি কিন্তু বিশ্বাস করতাম না, আজকের গল্পটা শোনার পরে আমি বিশ্বাস করলাম যে ফেসিয়াল করার জন্য, মাথার চুলের স্টাইল ঠিক রাখার জন্য কিংবা ফ্যাশন ঠিক করার জন্য মেয়েরা কখনো কখনো এই পেশাতে আসতে পারেন। ওকে, তারপর?
তারপরে ওরা আমার সমস্ত ঘটনা বললাম, বলার পরে ও সত্যি কথা বলে দাঁড়ানো ছিল, থাপ করে বসে পড়ে।
ওই মেয়েটার কথাটা শোনার পরে
বসে পড়ে কপালে হাত দিয়ে বলে, কি পৃথিবীতে এমনও মানুষ আছে, তুমি কিভাবে সহ্য করে আসো? আমি বললে তো আমি জানি মেরে ফেলতাম। তা বলছি, দেখো আমি এখান থেকে পালাতে চাই, তুমি আমাকে হেল্প করবে? তা বলছি কি, ঠিক আছে আমি তোমার সাথে কথা বলি, যে তোমার সাথে আমার কথা কম বলতে হবে, আমাকে যে বকশিসের টাকাটা দেয় আমি ওর কাছে জমাতে শুরু করে দিলাম।
কি পরিমাণ টাকা দিত আপনাকে বকশিসের যারা আসতো?
যারা দেখাচ্ছে কি ওরা তো পাঁচশো টাকা দিয়ে আসতো, স্পেশাল ভাবে কিছু মেয়ে রাখা হতো।
ওদের স্পেশালিটি কি ছিল?
কথা বলতে কি, একটা মেয়ের যেগুলো গুণ থাকার প্রয়োজন বা একটা ছেলে যা পছন্দ করে একটা মেয়ের কাছে, সেগুলোর মাঝে যারা থাকতো তাদের একটা আলাদা একটা রুমে রাখা হতো। যেমন একটা কথা বলি, একটা রিক্সাওয়ালা যদি একটা ওইখানে যায়, সেও যদি পাঁচশো টাকা নিয়ে যায়, তখন তাকে একটু ভালো মেনে দেওয়া তাদের কাছে সম্ভব ছিল না, কারণ সবার জন্য সবকিছু না, সেটা ওইখানে ওরা ভেদাভেদ করত। তো ওরা কিছু কিছু লোক আছে, মেয়ে আছে, তাদের আলাদা করে রাখতো। তার মাঝে আমিও একজন ছিলাম, আমাকে দেখে কেন হিংসা করতো তারা? যে আসতো সে ডাইরেক্ট আমাকে দেখাতো, দেখাতো কেন? ওরা তো উশৃঙ্খল ভাবে করতো আর আমি যে কোনো এক সাইডে পড়ে থাকতাম,
চুপচাপ বসে থাকতেন।
হ্যাঁ, আর আমার খুব বিরক্ত লাগতো যে আমি কোন পরিস্থিতিতে আছি, কিভাবে আমি বের হব, আমার সবসময় এটা কাজ করতো।
এখানে দেখুন, নোট অন দ্যাট পয়েন্ট, আপনারা নিশ্চয়ই এই যে দিচ্ছে জীবন ব্রোথেলে যেসব মেয়েরা কাজ করেন তাদেরকে নিয়ে অনেক চলচ্চিত্র হয়েছে, বাংলাতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, দেশের বাইরে হয়েছে, এবং রাস্তায় দাঁড়ালে কিংবা আপনি যদি দেখেন যে ব্রোথেলে যারা যান তারাও নিশ্চয়ই জানেন যে এদের একটা বিশেষ অঙ্গভঙ্গি আছে বা এরা একটু অন্য ধরনের হয়, একটু অন্য উগ্র অ্যাটিটিউডের হয় বা যেটাই হোক না কেন, দেখলে বোঝা যায় যে হ্যাঁ এরা এই লাইনে বা এই ধরনের কাজ করে। মজার বিষয় হচ্ছে ফ্রয়েডিয়ান সাইকোলজি অনুসারে যে মানুষ সবসময় ফিজিক্যাল আচরণের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ক্যাটাগরির মানুষকে পছন্দ করে। দেখুন, ও সবসময় এই চার পাঁচ মাস ধরে এক ধরনের সাধারণ মানুষ, ও সবসময় অপছন্দের জায়গায়, ও এখনো সেই সব মানুষ হয়ে উঠতে পারেনি এই লাইনের, এবং যে কারণে প্রত্যেকটা মানুষই ওকে পছন্দ করেছে। ওকে, তারপর?
তারপরে টাকা জমাতে জমাতে কোন এক সময় দেখি যে ওর কাছে চার হাজার টাকা হয়ে যায়। এখন কি করবো বলো? আমি শুধু একটা ফোন কিনবে, একটা সিম কিনবে, তো আমাকে একটা সিম কিনে দিল, তারপরে ওখানেই একটা ছেলের সাথে পরিচয় হয়।
মানে সেই ছেলেটাও আসতো আপনার কাছে?
সে এই লাইনে ফার্স্ট আসছে,
প্রথম আপনার সাথে দেখা।
আসার পরে অন্য একটা মেয়ের সাথে তার রিলেশন হয়। তার মধ্যে তার নাকি টাকা হারাই গেছে, টাকা নিয়ে চলে গেছে এক মেয়ে।
মানে ওইখানে যে টাকা পয়সা নিয়ে গেছিল সেটা সে চুরি করে নিয়ে গেছে
মেয়ে। মানে তার মানে ওয়াশরুমে গেছিল, এর মাঝে তার মানে কিছু টাকা নিয়ে গেছে।
ওখানে যারা ক্লায়েন্ট যায় তাদের কাছ থেকে কোন চুরি চোরা হয় আর কি?
এরকম অনেক হয়, মোবাইল চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়, চেন চুরি হয়, আংটি চুরি হয়। এমন আছে কি যে কেউ কেউ আসছে দূরে থেকে আসছে, আসলে নাকি মেয়ে নিয়ে রুমে থাকতো। ওই মেয়েরা দেখাচ্ছে সকালবেলা ওঠার আগে তার যা যা আছে সব নিয়ে চলে গেছে
ঘুম থেকে ওঠার আগে।
হ্যাঁ, এমনকি তার যাওয়ার জন্য যে পাঁচটা টাকা এরকম রেখে যেত না। তবে এরকম একটা রেকর্ড আছে, একটা মেয়ে শুধু পাঁচ টাকা রেখে গেছে, পাঁচ টাকার উপর লিখে গেছিল আমি যাওয়ার সময় তোর পাঁচ টাকা দিয়ে গেলাম, তুই চিনা বাদাম খাইতে খাইতে চলে যাস।
জীবন আসলে নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। এই সময় আপনি হাসবেন না কাঁদবেন বলেন, আপনি সিদ্ধান্ত নিন। উই আর লাফিং। তারপরে
আমি যে এক সাইডে বসে আছি, ও রুমে ঢুকছে, এতগুলো মানুষ এসেছে, খুব সুন্দর সুন্দর মেয়ে ছিল, কিন্তু কেন জানি জানি না ও চোখ ছিল আমার দিকে, বারবার আমার দিকে চেহারা দেখানোর চেষ্টা করতেছে। তো একটা মেয়ে বলতেছে দেখো তোমার একটু যেন রাখতেছে। তো আমি না একটু আর চোখে দরজার দিকে তাকালাম, আমাকে কেন দেখবে, পৃথিবীর কে মানুষ নেই যে আসে সে আমাকে দেখতে হবে। লোকটা এসে বললো যে তোমার সাথে যেতে হবে। তো আমি যেতে পারতেছিলাম না, কেন যেন আমার মনে হচ্ছে আমার পায়ে পায়ে বাড়ি খাচ্ছিল, আর আমি খুব অসুস্থ ফিল করতেছিলাম। তারপরে আমাকে ওই ধরে নিয়ে গেল, ধরে নিয়ে একটা রুমে দিয়ে আসলো গেট পর্যন্ত। আমি যার কথা বলবো তার নাম আর একটি
প্রকাশ করতে চাচ্ছেন না?
না,
ওকে। হ্যাঁ,
তাকে আমি তারিফ বলেই ডাকি।
তারিফ বলে আপনি ডাকেন? ওকে।
তারিফ আমাকে রুমে ডাকে, বসায় বলতেছে কি যে দেখো আমি এইখানে আসছি, আসার তোমার আসা কেমন, অন্য একটা মেয়ের সাথে আমার সেক্সি সম্পর্ক হয়, আমি তারপরে তোমার সাথে আমি দ্বিতীয়বার করতে যাচ্ছি, এখন তোমার ইচ্ছা কি? তখন আমি বললাম যে এখানে তো আসেই সবাই এক চিন্তাই, তা আমার ইচ্ছা আর অনিচ্ছার কোনো মূল্য নেই,
প্রশ্নের কোনো মূল্য নেই। হ্যাঁ,
তো বলতেছে তুমি ফোন ইউজ করো। এই রাস্তায় আসার পর থেকে সবাই আমাকে মানে একটা খাদ্য হিসেবে দেখছে,
কিন্তু আপনাকে ডিফারেন্ট ভাবে দেখছে,
একটা পণ্য হিসেবে দেখছে, কিন্তু ওর ভিতরে সম্পূর্ণ একটা অন্যরকম ছিল। ও মানে জোড়াজুড়ি মারামারি বা একটা উশৃঙ্খল ভাব ওর ভিতরে কিছু ছিল না। বাট ওদিন বয়সে তোমার সেক্সুয়াল রিলেশন হয়, ফার্স্ট ধর পরে আমার বলে কি যে তোমার সাথে আমি এই রাত্রে থাকতে চাই, তুমি কি ইচ্ছা তোমার আছে? তো আমি আমার ইচ্ছা আর অনিচ্ছা এখানে আগেও কিছু ছিল না, এখন নেই। তো বলতেছে কি যে ঠিক আছে। তারপরে ওর সাথে আমার আর কোন সম্পর্ক হয় নাই, ওই অবস্থা ও শুয়েছিল আমি শুয়েছিলাম। কেন জানি আমি মনে হলাম বহুত দিন পরে খুব শান্তির সাথে একটু ঘুমাইতে পারছি, আমি খুব আরামে ঘুমাইছি। আমি যখন শুয়েছিলাম আমি ব্যথা উপলব্ধি করছি এবং সাথে সাথে মানে একটা আওয়াজ হয়েছিল আমার মুখ থেকে, ও আমাকে ওই অবস্থায় ওইখানেই আমার হাত পা টিপে দিছে। তারপরে আমি যে কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না। তারপর ঘুম থেকে ওঠার পরে সকালে ওই আমাকে ডাক দিছে, আমি তো চলে যাবো, তুমি উঠবে এখন? তা আমি বসে আনবো। তখন আমাকে কিন্তু অন্যরকম লাগলো, যেরকম মানুষ আমি কখনো দেখিনি, যে আমাকে হয়তো 1500 টাকা বা 2000 টাকা দিয়ে সে রুমটা ভাড়া নিয়ে সেই রুমের মধ্যে ছিল এবং এই রুমের মধ্যে থাকা অবস্থায় সে আমাকে
উল্টো তার হাত পাটিপার কথা আপনার এবং সে আপনার হাত পাটিপি দিল,
সে আমাকে হাত পাটিপি দিল আপনার সম্পূর্ণ ভিন্ন রূপ, সে আমার সাথে জোড়াজুড়ি না, কোনো বকা না, কিছু না, খুব স্বাভাবিক। তারপর ও বললো কি আমার ফোন নাম্বারটা দিয়ে গেল, তুমি যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো, সমস্যা নেই। তারপর চলে যায়, তার মানে চলে যায় ওর হাত ধরে বের হওয়ার চেষ্টা করবো। কাজলের সাথে আমি কথাবার্তা বললাম, তো ফোন দিয়ে আমি একজনকে ফোন দিলাম আমার পূর্ব পরিচিত, বলতেছি কি যে আমি তো এই জায়গা থেকে বের হতে চাই, আমাকে একটু হেল্প করবেন। তো একদিন চুরি করে বের হওয়া যেটা ওই কাজলের বোরকাপ ছিল, তো পরে আমি ও আমাকে এখান থেকে বের করে দিল, সিএনজি নিয়ে দিল, ডাইরেক্ট এখান থেকে আমরা চলে গেলাম, এখান থেকে ফার্স্ট বের হতে পারলাম।
কতদিন পরের ঘটনা এটা, মানে এই জীবনের?
ওই ঘটনা 8 মাস চলতেছে তখন।
8 মাস, 8 বছর, 8 যুগ।
8 যুগ বললে মানে ওখানে আমার 8 জন্ম হয়ে গেছিল এটা আমার জন্য যেটা।
তারপরে
ওখান থেকে ওর সাথে আমি মাস্কটা দেখা করলাম, ওর নাম হয়েছে
তারিফ বলছিলেন?
না, তারিফ না,
তাহলে
এটা অন্য একটা নাম্বার, রং নাম্বার, অনেক আগের কথা এটা।
আচ্ছা,
রং নাম্বারে অনেক আগে ফোন দিয়েছিলাম যখন আমি ফার্স্ট নরাল ছিলাম তখন।
আপনার বাসার কোন নাম্বার আপনার মনে ছিল না?
ফোন দিয়ে এটা কোনো জন্য যে আমি ওই এলাকার একজনকে ফোন দিয়েছিলাম, দিয়ে খবর নিয়েছিলাম আমি না কাজলকে দিয়ে দেওয়া হয়েছিলাম যে খবর কি বলছে, ওই মেয়ে তো চলে গেছে, কার সাথে চলে গেছে, যায় নাকি কোন কোন হোটেলে থাকে, কি করে না করে, এই এলাকায় আসলে ও ঠ্যাং ভেঙে দেবে। একটা কথা বলি, ওইখানে আমার পুরাটা এলাকায় ওই রকম ছড়াইছিল যে আমি ওর সাথে চলে এসে অন্য কোনো ছেলের সাথে ভেঙে আসছি, আমি খারাপ রাস্তা বেছে নিয়েছি।
নজরুল এটা ছড়িয়েছে?
হ্যাঁ,
নজরুলকে লোকজন ধরেনি?
নজরুলকে না, নজরুলে বলে নাই যে ওর সাথে এমে আসছি, এক ছেলের সাথে ভেঙে যায় আর ছেলের সাথে, আর খুব বাজে বাজে কথা বলছে এলাকাতে আমার নিয়ে।
এগুলো ছড়িয়েছে আপনার নামে?
হ্যাঁ,
যাতে আপনি এলাকায় কখনো যায়
না যেতে পারি, আর আমার মা লজ্জায় ওইখান থেকে চলে আসছে আর কখনো আসেনি। এমনকি ঢাকায় যে আমাদের বাসা ছিল, বাসা ছেড়ে দেয় আমার বোনের, আবার বিয়ে হয়ে যায় চাঁদপুরে, নিয়ে যাওয়াতে আমার মা আমার বোনের ওখানে থেকে যায়, আর আসে না, এবং কি আমার যত আত্মীয় স্বজন আছে কেউ আমাকে তো তার ভালো দৃষ্টিতে দেখবে না, এটা আপনি বুঝতে পারতেছেন, এবং সমস্ত মানুষ বুঝতে পারবে যে যেই পরিস্থিতিতে আমি ছিলাম হয়তো তারা জানে না, ওই মুহূর্তে জানতো না, কিন্তু তারা জানতো যে আমি ইচ্ছাকৃত ভাবে এই রাস্তাকে বেছে নিয়েছি। তো আমি চঞ্চল ছিলাম, সবাই আমাকে সেই খারাপ দৃষ্টিটি দেখছে,
আপনি খারাপ ছিলেন, সেজন্য আপনার দ্বারা এটা সম্ভব হয়েছে,
আপনি
নিজেই খারাপ করে কাজ করেছেন। দেখুন প্রিয় শ্রোতা, প্রথম থেকে যারা গল্পটা শুনছেন, জীবনের অদ্ভুত ব্যাকরণ এবং জীবনের অদ্ভুত সমীকরণ কত রকমের হতে পারে, ও কি কি আজকের এই জীবনের গল্পই তার প্রমাণ। ওকে, হ্যাঁ, তারপর
ও আমাকে বলল যে ঠিক আছে, ওর নাম ফয়সাল।
আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিতে পারেননি?
হ্যাঁ, পরীক্ষা দিয়েছিলাম,
পাশ করেছিলেন?
হ্যাঁ, পাশ করেছি।
পাশ করেছিলেন?
জি।
আচ্ছা,
ওটা তো মেয়ে পেয়েছি। তো উত্তরা থেকে আমাকে আসলে নিয়ে গেল, আসলে বাসন থেকে 3 কিলো ভিতরে একটি জায়গা, ওইখানে একটা গার্মেন্টসে কথা বলল, গার্মেন্টসে চাকরি করে দেয় কাজল। আর আমি একসাথে সাথে বের হয়ে আসি, আমি যখন চলে আসি আসার পরে সত্যি কথা বলতে ওইখানে আমাকে অনেক অনেক কিছু গিফট করে, মানে স্বর্ণের কিছু অলঙ্কার গিফট করে। আর কাজল আমাকে হেল্প করে এইটুকি যে ওইখানে আসার পরে কিছু কিছু লোকের কাছ থেকে, এটা আমি মিথ্যা বলবো না, যেটা সত্যি বলবো, সমস্ত ঘটনা সত্যি বলছি, আর একটু সত্যি বলি, মানে আমাকে দিয়ে একজনকে ফোন দেওয়া হয়েছিল মিথ্যা ফোন, মানে তাকে বলাতে আমি বলছি দেখেন আমি এটা বিপদে পড়ছি, এরকম আমার কিছু টাকা লাগবে, তো একজনে বলে সে আমাকে 20,000 টাকা দেয়। তো ও এরকম কি করছে, আমার হয়ে অনেক জায়গায় ফোন দিয়ে বলছে যে ওরকম সমস্যা আছে, আমি না, তারপর ওই ফোন দিছে, দিয়ে প্রায় 70-80,000 টাকা মতো ম্যানেজ করে ফেলে
আপনার নামে।
হ্যাঁ, সবাই আমাকে দেওয়ার চেষ্টা করছে, কিসের জন্য, যে পরবর্তীতে আমি বাসা নিলে হয়তো ওরা ভাবছিল যে আমি বাসায় সিক্স করতে পারবো, দিন এটা চিন্তা করছিল,
মানে ক্লায়েন্টগুলোকে আপনার হাতে রাখতেন।
উদ্দেশ্য আর একটা ছিল যে আমি টাকাগুলো নিয়ে আমরা কিছু একটা করি, কিছুটা করলে নিজে অন্তত
আপনার সঙ্গে।
হ্যাঁ, ও আমার সাথে ছিল এবং ও ওই রাস্তা ছেড়ে আসে।
ওকে, দুজনই আপনারা একসাথে রাস্তা ছেড়ে দেন, আপনারা দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন, একসাথে প্ল্যান করছেন। ওকে, তারপর
চলে আসি, আমাদের বাসা নিয়ে দেয়, বাসা নেওয়ার পরে ওখানে পাশে আবার ম্যাচ ছিল, 3টা ছেলে থাকতো, ছেলেরা একটু মানে আট দৃষ্টিতে থাকায়।
কোথায় বাসা নিলেন?
আশুলিয়া।
ওকে,
তারপরে ওখান থেকে যখন দেখতেছি আমি পারতেছি না, তখন ওই ছেলেরা আবার ফোন দিলাম যে অবস্থা এই ব্যাপার, আমরা তো এখানে থাকতে পারতেছি না। তো বলতেছে ঠিক আছে, আমি এক কাজ করি, আমি 2 রুমের একটা ফ্ল্যাট নেই, আমরা স্বামী স্ত্রী পরিচয় থাকবো, ফার্স্ট এটা দিয়ে উঠতে হবে। তো উঠলাম কাজল আর আমি ফার্স্টে বাসা উঠলাম, বাসা উঠার পর টুকিটাকি ফার্নিচার যেটা সেটা আমাদের টাকা দিয়ে আমরা কিনলাম, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকি প্রায় 3 মাস, কিন্তু ওর মতন এক রুমে, কাজল আর আমি এক রুমে।
আমাকে একটু বলেন যে ছেলেটা কোন ছেলেটা, এটা আমরা একটু আরেকবার রিমাইন্ড করি,
এর নাম ফয়সাল।
ফয়সাল,
এর সাথে আমার পরিচয় হয়েছিল যখন আমি নজরুলের সাথে আসি, তারও আগে ফোনে একদিন আমার সাথে রং নম্বরে কথা হয়েছিল।
আচ্ছা, এই পার্টটা আমরা প্রথম থেকে জানতাম না, যে কারণে আমাদের ইনকোয়ারিটা একটু বেশি। তো ওই ছেলেটা কি ঢাকাতেই থাকতো, মানে আপনার গার্মেন্টসে কাজ পাইয়ে দিল এই ছেলেটাই?
হ্যাঁ, গার্মেন্টসে কাজ পাইয়ে দিল, মানে কি আমি গার্মেন্টসের মধ্যে কাজ করতে পারিনি, সত্যি কথা বলতে কি আমিও তো খুশি কাটার কিছু কাজ জানা ছিল আমার, আর হাতের কাজ জানা ছিল, যেটা যে হাতের কুশন, বিভিন্ন 3 পিসের হাতের কাজ করা, পাঞ্জাবি, ফতুয়া, এই হাতের কাজ করা ছিল। আমি ওইখান থেকে যোগাযোগ করে মাস্কটার কিছু দোকান থেকে নেওয়ার চেষ্টা করলাম, তা আমি তো যেতাম না, আসলে কি আমি এমন একটাই হয়ে গেছিলাম, বড় বড় মার্কেটের অনেক যারা আছে যারা আমাকে চিনত, তো এই ভয়টা না আমি কোথাও বের হতে চেতাম না।
আর এই ছেলেটা কোথায় থাকতো আপনাদের সাথে পরিচয় হওয়ার আগে?
হ্যাঁ, আর আগে ছিল ওর ভাইয়ের সাথে,
ঢাকাতেই থাকতো, সে
ঢাকাতেই থাকতো, যাত্রাবাড়িতে ছিল।
কি করতে?
বিসিএস পরীক্ষার্থী ছিল।
বিসিএস পরীক্ষার্থী ছিল?
জি।
পড়াশোনা করেছে কোথায়?
ময়মনসিং পড়াশোনা করেছে।
বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে?
জি।
আচ্ছা, ঠিক আছে, তার মানে এই ছেলেটা আপনাদের সাথে থাকা শুরু করলো?
জি।
এবং থাকতো কোন উদ্দেশ্যে?
উদ্দেশ্যটা সে কি ছিল ফার্স্ট আমি জানি না, ফার্স্ট এটাই ছিল যে আমি এটা কাজবাজ করব, আমাদের ভালো একটা, মানে আমি আমার পরিস্থিতির একটু অন্যরকম করে, ওর মতন হোক আমার মতন, আমি কাজলের মতন।
এবং আপনাদের সঙ্গে আপনার হাজবেন্ড পরিচয় থাকতো বিকজ অব আপনাদের বাসা ভাড়াটা ঠিক মতো নেওয়ার জন্য, রাইট?
মানে
সমস্যা না?
হ্যাঁ।
ওকে, এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনার পাস্ট লাইফ সম্পর্কে কি সে জানতো, যে আপনি 7 মাস কোথায় ছিলেন বা কি করেছেন?
সব জানতো না, সে হোটেলের ব্যাপারটা জানতো।
ওকে, তারপর?
তারপরে সে একদিন সরাসরি বললো আমি তোমাকে বিয়ে করতে চাই,
ডিরেক্টলি প্রপোজ।
হ্যাঁ, তো আমি বলছি কি যে কিভাবে সম্ভব, আপনি তো আমার সম্বন্ধে সবই জানেন। তো ও এক কাজী ডাকলো, কাজীটা দেখে কাজী মনে হলো না, আর একটা রেজিস্টার খাতা নিয়ে আসছে, কিন্তু খাতাটা একবারই নিউ।
ওকে, মানে আগে পিছে কারো কোনো রেজিস্ট্রি নেই,
ফার্স্ট রেজিস্টার। ও বলতেছে আগের খাতা শেষ হয়ে গেছে, এটাই ফার্স্ট। তো আমাকে সিগনেচার দিল, আমার ঠিক হাই ঠিকানা জারিগুলো নেওয়ার দরকার, সব নিল। নেওয়ার পরে কালামা পরে যেভাবে বিয়ে করানো আনুষ্ঠানিক ভাবে সেভাবে সেটা করলো। করার পরে তার সাথে বিয়ে হওয়ার পরে আমার 3 মাস পর্যন্ত কোন শারীরিক রিলেশন ছিল না, একই রুমে ছিলাম।
কেন ছিল না?
তার ভিতরে একটা ভয় ছিল এটাই যে আমার কোন শারীরিক কোন প্রবলেম আসছে কিনা।
মানে আপনি যেহেতু একেবারে অবাধে শারীরিক সম্পর্ক আগে সবার সাথে হয়েছে, সুতরাং যৌন কোন রোগ তার সেই সংক্রমিত হয় কিনা। ওকে,
আমিও কখনো ওকে এরকম বলতাম না যে কেন এরকম হচ্ছে না। তো আমার উদ্দেশ্য ছিল এটাই যে যেহেতু বিয়ে হয়ে গেছে এখানে, তো সেখানে সব আমার জেনে শুনে করছে, তো নিশ্চয়ই আজ হোক আর কাল হোক একদিন কিছু হবেই। মাঝে আমাকে মহাখালীতে জনবাসনে যে মেয়েরা কাজ করত এদের ফ্রি চিকিৎসার জন্য এটা ছিল।
আচ্ছা আচ্ছা।
তো আমাকে কিছু কিছু পরীক্ষা দিল, ব্লাড টেস্ট, ইউনিট টেস্ট, আল্ট্রাসনো, এমনকি আমার কিডনিতে কোন এফেক্ট আছে কিনা ইয়েও দেখলো, মানে বিভিন্ন, মানে প্রায় 15-20 হাজার টাকা খরচ করে আমার অনেকগুলো টেস্ট করালো
এই ছেলেটা।
হ্যাঁ। তারপরে টেস্ট রিপোর্ট নিয়ে ডাক্তার আসলো, ডাক্তার বলল যে না, ওই ধরনের কোন সমস্যা নেই, আপনি আপনার ওয়াইফকে নিয়ে স্বাভাবিক জীবন চালু করতে পারেন। ফার্স্ট ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, হওয়ার পর ওর ভিতরে মানে তখন থেকেই মানে একটা অমানবিক একটা জিনিস দেখতে পেলাম যে ও প্রচন্ড মানে অস্থির থাকতো। এখানে আমি শুয়ে আছি, খুব গরম, কাজল মানে যে রুমটা শুধু একটা টেবিল ফ্যান ছিল, টেবিল ফ্যানটা নষ্ট হয়ে যায়, তো একটা ঘরে একটা সিলিং ফ্যান, এখন গরমের মধ্যে তো আর বাইরে শোয়া সম্ভব না, তো আমরা ফ্লোরিং করলাম। অ্যাট ফার্স্ট ওয়ালের সাথে কাজল শুয়ে, তার মাঝখানে আমি শুই, তার পাশে সে ছিল ফয়সাল, ও শুয়ে। তো জি আমরা তিনজন যখন শুয়ে থাকি, আমি ঘুমিয়ে যাই, ফ্যান চলতেছে, হঠাৎ আমার গার উপর দিয়ে খুব জোরে একটা ধাক্কা লাগলো, জোরে ধাক্কা লাগলো, এত জোরে ধাক্কা লাগলো মানে আমার পায়ে কি ওটা বাড়ি দিয়ে ছিটকে যায় পড়ছে। ঘুমন্ত অবস্থা তো আমার হাত পিঠের উপরে হাত পড়লো, দেখি যে প্রচন্ড ভিজা শরীর এবং প্রচন্ড গরম ওর শরীরটা, এর মধ্যে কাজল উঠে বসে পড়ছে, বসে বলতেছে কাপু, বলে আমার পায়ে জোরে একটা ধাক্কা দেয়, আমি লাভ দুটো বসে পড়ি। আমি বলছি কি হয়েছে, কাজল কান্না করতেছে। কি হলো কাজল, কান্না করতেছে কেন, কি হলো? আমি আবার লাইট জ্বালাইলাম, উঠে লাইট জ্বালানোর পরে দেখি ওর বলছে কি ব্যাপার, তোমার শরীরে এরকম ঘামা কেন, ভিজা কেন, তোমার শরীরকে জ্বর আসছে? আমার কপালে হাত দিতেছে, তো বলছে যে না আমার জ্বর আসেনি। তো উল্টা জিজ্ঞেস করছে কাজল তোমার কি হয়েছে, তো কাজল বলছে আপু আমি তোমার সাথে একটু কথা বলছি। আমি বলছি কি ব্যাপারে, তো বলছে না ইমার্জেন্সি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি বাইরে আসবা না আমি বলবো, মানে আমার হাজবেন্ড ওই বাইরে চলে গেল। তখন ও আমার বলতেছে কি যে এই অবস্থা, ভাইয়ার আমি এত ভাইয়া ভাইয়া বলি, উনি আমার গায়ের পরে হাত দিছে এবং আমার শরীরে দিয়ে করছে, আমি কথা বলছি, তখন আমার মুখ চিপে ধরছে, জোর করে কিছু একটা করার চেষ্টা করতে চাইছিল, এই জন্য আমি তোমার পায়ে লাথি দিতেছি কোন সময় থেকে, তুমি ঠিক পাইতেছ না। সত্যি কথা কি, আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল, ঘুম ঘুম ভাব ছিল আমার ভিতরে, এতটাই ঘুমিয়েছিলাম যে আমার পায়ে যে বাড়ি দিছে আমি ঠিক পাইনি।
আপনি এটাকে কিভাবে নিলেন, আপনি কি করলেন?
আমি ওই মুহূর্তে না আমার খুব খারাপ লাগছে যে এটা কি হলো,
আমি ফয়সালের সাথে কিছু বলেনি ব্যাপারে,
ওকে আমি বললাম যে তুমি এটা কি করলা, বলতেছে কমিথা, তো বলতেছে ওর কথা তুমি বিশ্বাস করো, আর ওই ধরনের খারাপ মেয়েরা এই ধরনের কথা বলে আমাকে নিয়ে বলে। আমি যে তাহলে তোমার শরীর ভিজা কেন ছিল, আর তুমি এরকম গরম ছিল কেন, তুমি ওর কাছে কেন গেল? তখন ও আমাকে একটা থাপ্পড় দিল, অ্যাট ফার্স্ট থাপ্পড় দিয়ে এটা বললো যে ওরা আমি কি করছি আর কি না করছি সেটার কথা আমি শুনতে চাচ্ছি না, আমি শুনতে চাচ্ছি এইটা যে হয়েছে কি, যদিও করে থাকি করছি কি হয়েছে, মানে ওর ভিতরে এরকম ঝাড়ে। তা আমি বলছি তুমি শিক্ষিত মানুষ হিসেবে আমি তো দেখি তুমি একটা নরপিচাস, তুমি এইভাবে যে তোমাকে ভাই বলে তুমি তার গায়ে কিভাবে হাত দাও, তোমাকে না সে বড় ভাই বলে আর আমাকে সে বোনের মতন জানে, তুমি এটা কি করলা, আমার ছোট বোন হলে তুমি কি করতা, ও ছোট বোন তো আর না, এটা বলে আমার সাথে প্রায় কথা কাটাকাটি হয়। আমার খুব খারাপ লাগে এটাই যে আমার সাথে সম্পর্ক মানে ও যে ওই খারাপ সম্পর্কটা ওই মেয়েটাই ওকে ওই দৃষ্টিতেই দেখছে, ওকে ও বোনের দৃষ্টিতেও দেখতে পারেনি। তখন আমার ভিতরে আসছে যে আজকে যে ওর সাথে এরকম করতেছে কখনো তো আমার সাথে এরকম ব্যাপারটা করবে। পরের দিনের ঘটনা, আমার নাক দিয়ে প্রচুর রক্ত পড়তো, প্রায় হঠাৎ হঠাৎ রক্ত পড়তো, এটা ওই বাচ্চার কথা বললাম ওই সময় থেকে নাকের রক্ত প্রায় রক্তটা পড়তো, পড়লো এবং আমার প্রেশার হাই হয়ে গেল। প্রেশার এতটা হাই হয়েছে যে ও আমাকে তেঁতুল গুলাই খাওয়াইতেছে, পাশ থেকে লেবু চেয়ে নিয়ে খাওয়াইছে, খাওয়ানোর পরে আমার মাথায় পানি দিচ্ছে, তারপরে আমি কখন যে ঘুমাই গেছি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এটা দুপুরের কথা। তারপর রান্না বান্না করে কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিয়ে ঘরটর মুছে সব পরিষ্কার করে আমার যে গয়নাগুলো ছিল মানে যেগুলো গিফটের যেগুলো ছিল সব গয়না নিয়ে ক্যাশ টাকা নিয়ে আমার মোবাইল নিয়ে কাপড় চোপড় নিয়ে চলে যায়,
চুরি করে চলে যায়।
হ্যাঁ, ও চলে যায়, ও চলে যাওয়ার সময় একটা চিঠি লিখে আমার বালিশের নিচে রেখে যায়, যাপু আমি গেলাম যে এগুলো মনে করো যে আমি যেই রাস্তা থেকে ফিরে আসছি সেই রাস্তা যেতে চাই না, আর তোমার সাথে আজও আমার সাথে কথা হবে কিনা আমি জানি না, তবে আমি সিমটা খুলে রেখে যাচ্ছি, কখনো দরকার হলে আমি তোমাকে ফোন দিব, তুমি নাম্বারটা অ্যাক্টিভ করো, আর ভাইয়ার নাম্বার আমার কাছে আছে, কিন্তু তোমার ভাইয়া কখনো তোমাকে সুখ দিবে না, উনি যে ব্যবহার করতেছে তোমাকে কোটা দিবে। তো এভাবে করতে করতে এক বছর পার হয়ে যায়, এর মাঝে অনেক কিছুই দেখি আমি, অনেক কিছুই সহ্য করি। ও আমার সাথে শারীরিক রিলেশন যদি কখনো করতে চাইতাম, যদি না করতে দিতাম তাহলে আমাকে সিগারেট খেয়ে হাতের মাঝে মাঝে ঠেসে ধরতো, আমার হাতের ভিতর কলম ঢুকে চাপ দিত, পড়তে বসতো, পড়াশোনা খুবই ছিল, খুব পড়তে হবে, তার বিশেষ করতেই হবে, বিশেষ নিতেই হবে, 28 বিশেষ সে ফার্স্ট দিবে, ওনা মানে কখনোই বাচ্চা চাইত না। আমি কনসেপ্ট করলাম, করার পরে দুই মাস পরে ও আমাকে নিয়ে ওইখান থেকে টুঙ্গি এক ক্লিনিক ওখানে নিয়ে যেয়ে
অ্যাবর্ট করলো।
জি, মোট কথা যে কোনো এক পর্যায়ে ও আমাকে টর্চার তো করতোই, কিন্তু এর মাঝে বলি যে তারিফের সাথে আমার সম্পর্ক হয়েছিল, আমি তারিফের সাথে কখনো ফোনে কন্ট্যাক্ট করাটা বন্ধ করিনি, এটা আমার একটা হয়তো বা জানি আজকে
আপনার কাছে তারিফের ফোন নাম্বারটা ছিল।
আচ্ছা, মাঝে মাঝে আমি ফোন দিতাম,
মানে এই ফয়সালের সাথে রিলেশন থাকা অবস্থায় মাঝে মাঝে তার সাথে কথা বলতাম,
মাঝে মাঝে কথা হতো এই হিসেবে যে হ্যাঁ আমি এখন ভালো আছি, আমাকে বলতে হবে তুমি কি ওই রাস্তা থেকে চলে আসছো, আমি সব জানাই, ও সব জানে যে আমি এখানে চলে আসি। ও পরে আমাকে জানায় দেখো আমি তো ম্যারিড পার্সন, যদি আমি যদি বিয়ে না করতাম তাহলে আমি তোমাকে অবশ্যই বিয়ে করতাম। আর তারপর আমার দুটো বাচ্চা,
মানে এক ধরনের ভালো সম্পর্ক, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আপনাদের দুজনের মধ্যে ছিল।
আমার সাথে যখন ফার্স্ট ওর সম্পর্ক হয় তখন ওর ছোট বাচ্চা, তার বয়স থাকে মাত্র 3 মাস না 2 মাস ছোট বাচ্চার বয়স। তো বলতেছে কি দেখো আমার যদি বাচ্চারা না থাকতো, আমার ওয়াইফ না থাকতো, আমি তাহলে তোমাকে অবশ্যই বিয়ে করতাম, তোমাকে আমার খুব ভালো লাগছে, আর আমি তোমার সবচেয়ে বড় কথা তোমার ব্যবহার আমার বেশি ভালো লাগছে। তোমাকে সবসময় এটা বলতে হবে দেখো সংসার জীবনটা অনেক অন্যরকম, সংসার যতটাই খারাপ হোক না কেন স্বামী খারাপ হলে তাকে ভালো বানানোর দায়িত্ব একমাত্র স্ত্রী, তোমার যতটুকু ক্ষমতা তুমি করো। ফয়সাল এভাবে করতে করতে এক পর্যায়ে তার 28তম বিশেষ হলো না এবং 29তম হলো না। ও এর ভেতরে ও আমার কাছ থেকে দূরে থাকতে চায়, বলে সংসার জীবনে থাকলে পড়ালেখা হয় না। আমি বলছি ঠিক আছে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই, তুমি করো। ও পুরান ঢাকা আমাকে বাসা নিয়ে দিল এবং পুরান ঢাকা আগেও একসাথে ছিলাম, চাকরি হবে চলে গেল। চলে গেল মানে কি ওখান থেকে ও বাড্ডা চলে আসলো।
বাড্ডায় কোথায় থাকতো?
নতুন বাড্ডাটা,
ওখানে কি মেসে থেকে পড়াশোনা করতো নাকি?
মেসে থাকতো, ও দেখি এক স্কুলে জব করতো।
তারপর
মানে এক কথা বলতে কি আমাকে ভুলে গেছে, আমার যে খাওয়া খরচ দিতে হবে সেগুলো কখনোই কেয়ার করতো না,
টেক কেয়ার করার কোনো প্রসঙ্গ থাকতো না,
ওকে ছিল না। তখন আমি বললাম কি যে ঠিক আছে তখন আমাকে সংসার দেওয়া তো তোমার পড়াশোনা চাপ হচ্ছে, তুমি তোমার মতন থাকো আমি আমার মতন করতে থাকি। 6 মাস সময় ছিল, আমি 6 মাস সময় দিলাম ওকে। তার মাঝে হঠাৎ একদিন শুনি যে ওর বাড়িতে বিয়ে করে, ওরই এক ভাই আমাকে ফোন করে জানালো ঘটনাটা, 5 লাখ টাকার বিনিময়ে বিয়ে করেছে, 2 লাখ টাকা পেয়েছে। এবং ওই মুহূর্তে আমি অনেক অসুস্থ ছিলাম, আমাকে নিয়ে আমার বাসার লোকেরা আমাকে হাসপাতালে নিয়ে গেছে, ওকে ফোন দিছে, ও ফোন রিসিভ করে না, মোবাইল কেটে দিয়ে বন্ধ করে দিছে। এবং আমার যে মেডিকেলে ছিলাম, মেডিকেলে আমার প্রায় 3,000 টাকা মতন খরচ হয়েছে। তখন আমার কাছে 3 টাকাও ছিল না, ঘরে ম্যাচ নেই, একটা ম্যাচ আনবো চুলা জ্বালাতে হলে সেই টাকাটাও আমার কাছে ছিল না। মানে আমি এতটাই কষ্ট করতাম, খাওয়ারও খুব কষ্ট ছিল, আমার ঘরে খাবার ছিল না। তখন বাধ্য হয়ে তারিফকে ফোন দিই, ফোন দিয়ে আমি বলি যে এই ব্যাপার, ও তো বাসাতে নাই, আমার কিছু টাকার দরকার। 1,000 টাকা নিজে এসে দিয়ে গেল। আমি ওকে সবসময় বলতাম আমি সুখে আছি, ভালো আছি, তো আমাকে বলতে দেখো আমি তোমার সুখ দিয়ে আগেও দেখতে চাইছি এখনো চাই, তুমি সবসময় সুখে থাকো। ও এর মাঝে ওর কাছ থেকে অনেকবার টাকা নেওয়া হয় তোমাকে।
তার মানে আপনার হাজবেন্ড জানতো যে এই ছেলেটার সাথে আপনার কথা
হয়? ওটা জাস্ট একটা ফ্রেন্ড সম্পর্ক ছিল, ওই ফ্রেন্ডটা ও মানে নিত না, ও খারাপ মাইন্ড করতো, মনে করতো ওর সব শারীরিক রিলেশন ছিলই,
ওটা মনে করে ওর কাছ থেকে টাকা আদায় করতো।
টাকা আদায় করে তো প্রচুর ও যে নিয়ে আসতো ওর কাছ থেকে টাকা, ওর সাথে ফোনে আমার সাথে কথা করা দিয়ে ওর এত বলাইতো যে অমুক জায়গায় আসছে, ওরা বলো যে টাকা দিতে, ওরা টাকা দিত, ওই টাকা নিয়ে ও পড়াশোনা করতো।
দাঁড়ান, এই তারিফ যে টাকাটা দিত আপনার হাজবেন্ডকে, হাজবেন্ড হিসেবে দিত নাকি?
হাজবেন্ড হিসেবে দিত, চিনেই দিত, সে খুব ভালো করে চিনে। ও মনে করতো যে আমার সুখের জন্য যদি এটা করতে পারে তাহলে এটা হয়তো বা ও একটু উপকৃত হবে, এটা ও মনে করতো।
তার মানে তারিফ আপনাকে প্রচন্ড রকম ভালোবাসতো, অদ্ভুত একটা সম্পর্ক আমরা বুঝতে পারছি, হয়তো বা শুরু হয়েছে খুব জঘন্য ভাবে কিন্তু সেটার মধ্য দিয়ে আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি।
তারপরে ও আমার ভালো মন্দ সবকিছু এরকম মাঝে মাঝে দেখাশোনা করতো, টাকা শুধু 1-2 হাজার টাকাটা বড় কথা ছিল না, এমনও দিন গেছে আমাকে 10,000 টাকা বন্ধ দিয়েছে। কিন্তু ও কিন্তু খুব সিম্পল একটা চাকরি করে, আমি করবো একটা ড্রাইভার।
ওকে, তারপর
তো একটা ড্রাইভারের বেতন কথা সেটা আপনারা জানেন। তারপরে আমার সাথে ওর এক পর্যায়ে ব্রেকআপ হয়ে গেল। কিভাবে? ও যখন বাড়িতে বিয়ে করলো, ওর বাড়িতে যাই, যাওয়ার পরে ঘটনা সব জানাজানি হয়, পরে ওইখানে আমাকে মেরে ফেলতে চাইল ওরা। ওরা আমাকে ঘুমের ওষুধ খাওয়াইছে, কিন্তু আগে থেকে তো জানেন আমি অনেক পরিমাণে ঘুমের ড্রাগ মানে ওষুধগুলো যেগুলো এগুলো আমাকে ওটা আমাকে কাজ করবে না। তবে আমার ঝিমঝিমের একটা ভাব ছিল, ওইভাবে আমি ওইখান থেকে রাতেবেলা পালাই যাই ওখানকারই ওর এলাকায় নগা সদর ওইখানকার থানার এসআইয়ের সাথে কথা বলি সরাসরি, বলে ওইখানে একটা জিডি করে ব্যাক করি ঢাকায়। পরে জানতে পারি কোর্ট কাছে যে ও আমাকে বিয়েই করে নাই, ও যে বিয়েটা দেখাইছিল সে বিয়েটা মিথ্যা ছিল, যে ঠিকানা বলেছিল সেটা সম্পূর্ণ ভুয়া ছিল, কোনো বিয়েই ছিল না, সেটা জাস্ট একটা খাতাতে ফর্মালিটি মানে এটা আমাকে দেখানো হয়েছে।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920 এবং আমরা মনীষার জীবনের গল্প এখানে প্রচার করছি। মানুষের জীবন কতটা ভয়াবহ, নির্মম, এবং সমাজের ভেতরে বসবাসকারী কত নির্লজ্জ বেহায়া মানুষ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেটার প্রমাণ হচ্ছে আজকের জীবনের গল্প। ওকে, তারপর?
তারপরে আমি তারিফকে জানালাম যে এই ঘটনা, মানে আমি সারা রাত কান্না করছি, 3-4 দিন ধরে খাচ্ছি না, আমার শারীরিক অবস্থা দেখে ও ফোনেই বুঝতে পারে যে আমি খুব অসুস্থ। বলছি তুমি কোথায় আছো, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি বলছি না, আমি আমার জীবনে আর কাউকে চাই না, আর আমি কারো দেখতেও চাইতেছি না।
আপনি আর কোনো মানুষ বিশ্বাস করতে পারছেন?
বিশ্বাস করতে পারতেছি না, আমি কাকে বিশ্বাস করবো, যে মানুষকে আমি এতটা বিশ্বাস করলাম যে আমাকে বিয়ের নামে কলেমা পড়ে যে বিয়েটা হলো সেটা কি ছিল? আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সবচেয়ে বড় কথা হলো সেও নামাজ পড়তো, আমি নামাজ পড়ার মানুষকে কিভাবে বিশ্বাস করবো? আমি যার সাথে জীবনে ফার্স্টে চলে আসছি সেও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার লোক ছিল, এও তাই, তাহলে এরা কি? আল্লাহ মাফ করুক, হয়তো আমার মতন বলে যে কেউ না বলে, আমি সবার কাছে অনুরোধ করবো এটাই। ওরা জানালো ও সত্যি আমার সাথে দেখা করলো, কান্না করতেছি, ও আমাকে বললো যে দেখো যা হয়েছে হয়েছে সব ভুলে যাও, তোমার ডিভোর্স দাও। কারে ডিভোর্স দিবো, যে আমাকে বিয়েই করে নাই? তারপরে ফর্মালিটি ভাবে যেহেতু তুমি জানো যে তোমাকে বিয়ে করছে, তো তুমি ওর নাম ঠিকানা অনুযায়ী একটা ডিভোর্স লেটার পাঠাও। তারপর আমি সত্যিও তাই করলাম। গত দেড় বছর আগের কথা এটা। ও আমাকে একটা কথা হলো কি, এটা আমাকে নতুন জীবন দিল, আমাকে সবসময় ভালো, এতটা ভালো জানতো, এতটা ভালোবাসা দিত, ওর ভালোবাসার কাছে সবকিছু হার মেনে যেত। যেন আমার না বলা কথাগুলো আমি মুখ থেকে কিছু বলতে চাইতাম না, আমি না খেয়ে থাকলেও বুঝে যেত, আমাকে না দেখেই কিন্তু ফোনে কথা বলতাম, ফোনেতেই বুঝে যেত। এবং ও ম্যারিড পার্সন ছিল, ওর দুটা বাচ্চা। ও বলতো কি যে শুধু এটা বলতে আমি এদের কি করব, এদের যেমন আমি এক চোখে দেখি তোমাকে আমি এক চোখে দেখি, আমার জীবনে ওরা যেমন একটা সবচেয়ে বড় অংশ, আমি তোমাকে সে জীবনে বড় একটা অংশ দেখতে চাই, তবে তোমার আমার সম্পর্কটা শুধু বৈধ করতে চাই। আরেকটা কথা বলি, এর মাঝে যেখানে যাই আমি, আমি যেখানে চাকরি করি সেই একটা মহিলা, তার হাজবেন্ডও আমার দিকে খারাপ দৃষ্টিতে থাকায়। আমি এক স্টুডেন্টের বাসায় পড়াতে যাই, সে ক্লাস এইটের একটা স্টুডেন্ট, তার বাবা তার মা বাসায় নেই, সেই স্টুডেন্টকে দোকানে পাঠায় আমাকে বসাইছে চাপাতে আনতে, যে বাবা মা তুমি একটু চাপাতা নিয়ে আসো, তোমার ম্যাডামকে চাপা নিতে হবে না। তো আমি বসে আছি, সেও পিছন থেকে এসে আমাকে গায়ে এমন ভাবে টাচ করছে, মানে খুবই করা, তো আমি তাকে একটা স্ল্যাপ করি, করে আমি খালি পাই মানে বের হয়ে চলে আসছি। হঠাৎ মনে পড়ে আমি তো স্যান্ডেল রেখে চলে আসছি, এটা মনে করে আমি সিঁড়ি থেকে খুব দৌড়ে চলে আসি। একা একটা মেয়ে সমাজে চলা যে কতটা কঠিন আমি ধীরে ধীরে বুঝতে পারি। মোট কথা আমার জন্য মনে হলো যে এই পৃথিবীটা তো বেঁচে থাকে এটাই মানে একদম মিথ্যা, যেখানে যাই সেখানে আমাকে লোকে খারাপ দৃষ্টিতে থাকে। ও এই মাঝে অনার্সে যে ভর্তি হয়েছি সম্পূর্ণটা ওর টাকাতেই।
আপনি অনার্সে ভর্তি হয়ে গেলেন?
সব দিক
দিয়ে আপনার সাথে তারিফের কোন যৌন সম্পর্ক ছিল
না? এর মাঝে ছিল না, সত্যি কথা সেটা আমার ইচ্ছাতেই আমি ওরে বলছিলাম বাসা আসার জন্য। তো বাসায় ঠিকই আসে, ও এসে ও নিজেও এসে জানে কেন ও চিন্তা করছে এটাই যে সবকিছু ভুলে যে আমাদের সম্পর্কটা বৈধ করা প্রয়োজন, এই সমাজে বাঁচার জন্য এটা ই থাকে। আমি তোমাকে সেই স্বীকৃতি হয়তো দিতে পারবো না, একটা ফার্স্ট ওয়াইফ যেটা পায়, কিন্তু আমার করণীয় যেটুকু আমি সেটুকু করার চেষ্টা করবো। এই সমাজের খারাপ ও শুধু একটা জিনিস চেয়েছিল, আমি সমস্ত খারাপ থেকে ভালোর দিকে থাকি।
বৈধ বলতে সে কি আপনাকে
বিয়ে করতে চেয়েছিল?
ওকে, তারপর
ফার্স্ট রাজি ছিলাম না যে না আমি চাই না যে একটা মেয়েকে কষ্ট দিতে। সত্যি কথা বলতে কি ওর ওয়াইফকে আমি মালিকা হামিরা বলে রাখি।
মালিকা হামিরা?
জি,
আলি ফ্লাইলার।
জি জি,
ওকে।
কেন বলছি সেটাও বলছি, সেটা হলো যে ওর ওয়াইফের সাথে এর আগে আমার সাথে দুইবার কথা কাটাকাটি হয়, ওর ওয়াইফের মুখ অনেক খারাপ, অনেক বাজে বাজে গালি দেয়, এইগুলো তখন আমাকে আমার অতীত মনে করে দেয়। মানে সে তার ওয়াইফ আমার অতীত সম্বন্ধে জানে না, কিছুই জানে না, শুধু এটুকু জানে যে আমার কারোর সাথে বিয়ে হয়েছিল এবং তার সাথে সংসার ভেঙেছে তারিফের জন্যই। তারপর ওকে আমি বললাম, ও আমাকে বললো যে কি করা যায় বলো তো, এভাবে তো আর হচ্ছে না, বিয়ে করাটাই বেটার। আমি বলছি ঠিক আছে, যদি বিয়ে করতে চাও তাহলে 12-12-তে, মানে আমি 3 দিন আগে বললাম, তাহলে আমি রাজি, আর না হলে করবো না। এটা আমি ওকে 9 তারিখে বললাম। তো বলছে যে এটা তুমি একটা বাজে কথা বললা, তোমার কি ইচ্ছা নাই, যে আমি করলে করো না করলে নেই, বাদ, আর জীবনে কখনো বলতে পারবো না। ও সব প্রিপারেশন নিয়ে নিল এবং আমাদের বিয়েটা হয়ে গেল।
আপনার তারিফ বিয়ে করার আগে কি প্রথম স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়েছিল? টু বি অনেস্ট, না,
নেয়নি। কেন, ওর ওয়াইফ কখনোই রাজি হবে না, এটা আপনি আমি বলি কি যে এটা কোনো
মেয়ে। কতদিন আপনাদের বিয়ে হয়েছে? 12-12-12।
জি,
এটা কি জানাজানি হয়ে গেছে? তারপরে ওর স্ত্রীকে জেনেছে?
হ্যাঁ,
ওর স্ত্রী।
ওর স্ত্রী কিভাবে জেনেছিল? আমি এর মধ্যে খুব অসুস্থ ছিলাম, তো ওকে ফোন দেওয়াতে ওর ওয়াইফ একদিন ফোন রিসিভ করে,
তারপরে কোনো না কোনো ভাবে তার স্ত্রী জানতে পারে। জানতে পারার পরে তার প্রতিক্রিয়া কি?
তার প্রতিক্রিয়া ছিল কি, মানে দেখা করতে চাচ্ছিল ও, আবার একদিন আমার এখানে ছিল থাকাতে ওর ওয়াইফ বলে যে তোমার সাথে আমি দেখা করতে চাই, আমি সত্যি কথা না, আর যদি বিয়ে না করে থাকো তাহলে আমি বিয়ে দিয়ে দেবো, কারণ একটা সম্পর্ক অবৈধ থাকাচ্ছে, বৈধ থাকা ভালো। তারপর বললাম যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আমার মতন থাকবো, ওর মতন
থাকবো।
ওই মুহূর্তে আমাকে খুব ভালোভাবে সে কথা বলে চলে যায়। চলে যাওয়ার পরে বাসা যায় কান্নাকাটি করে,
খুব স্বাভাবিক,
কারণ কোন মেয়ে যাবে না তার স্বামীর ভাগ কাউকে দিতে।
আমি জানি ওই পরিবারে এখন কি হচ্ছে, আমাকে শুধু বলেন যে তারিফ আপনার সাথে এখন কি ধরনের সম্পর্ক মেইনটেইন করে?
তারিফ তারিফের ওয়াইফের কাছেই থাকে এবং তার বাসার কাছেই তার অফিস, আর তার বাচ্চাদের নিয়ে সবসময় সে থাকে, সে প্রতিদিনই ঢাকায় আসে, ঢাকায় আসলে সে অবশ্যই আমার সাথে দেখা করবে। আর আমি ওই একটা জব করি, আমার সমস্ত।
আপনি কি করেন এখন?
জি, আমি একটি বুটিক্সের কোম্পানিতে চাকরি করি।
কত টাকা বেতন পান আপনি ওখান থেকে?
আমি এখন 7,000 টাকা স্যালারি পাচ্ছি ওখানে।
আপনার ঘর ভাড়া সবকিছু দিয়ে চলে?
না,
সচ্ছল জীবন চলে
না।
কি করতে হয় আপনাকে?
মোট কথা আমি কিছু তারিফ দেয় কিছুটা চলে,
কোন রকম খেয়ে পড়ে বাঁচা।
মোট কথা কি যে একটা স্বাভাবিক জীবনের জন্য যেটুকু প্রয়োজন হয়তো সেটা হচ্ছে না, আমি মনে করি যে আমি অন্যান্য জীবন থেকে এই জীবনটা অনেক সুখে আছি।
প্রিয় শ্রোতা, এই গল্পটা যখন মনীষা বলছিল তার অনেকবার চোখের জল চলে এসছে, সেই চোখের জল হাউমাউ হয়ে কান্নাকাটি হয়নি, সুতরাং আপনারা জানেন না সে কেঁদেছে কি কাঁদেনি। আমি বহুবার তার চোখের দিকে তাকিয়েছিলাম। শাকিল গল্প বলার সময় অনেকগুলো ছবি তুলেছে, শাকিলের ক্যামেরাতে সেই চোখের যে পানি সেটাও ধরা পড়েনি, কিন্তু আমি তো ওর চোখের দিকে তাকিয়েছি। যতবার ভালো জীবনের কথা বলেছি, যতবার অসুস্থ জীবনের কথা বলেছি, তো প্রত্যেকবার ওর চোখে পানি চলে এসছে। আমি একটু শেষের দিকে আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মা এখন কোথায় থাকে? আপনার সঙ্গে থাকেন নাকি?
জি, আমার সাথেই থাকেন।
আপনার মা জেনেছে সবকিছু?
ওই যে হোটেলে থাকা বা ওই ঘটনাগুলো আমি মাকে বলিনি, কারণ আমার মা দুইবার স্ট্রোক করেছে, আর এখন যদি থার্ড বার আমি ওনাকে মাকে বলি, হয়তো বা আমার মার একটা অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারে।
কি করেন উনি? উনি ঘরে বসে কাজ করেন,
ঘরে যাবতীয় কাজগুলো আমার আম্মাই নিজেই করে।
আপনার এই যে জীবন, এই জীবনে থেকে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কি স্বপ্ন দেখেন? আপনি তো পাঁচ অক্ত নামাজ পড়েন, আপনি হিজাব করেন, আপনার কোন সন্তান হয়নি এখন পর্যন্ত?
না, ভবিষ্যৎ সম্পর্কে এটাই যে আমি জানি যে আমার মতন মেয়ে হয়তো খুব ভালো একটা কিছু করতে পারবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করব সেই পর্যন্ত, যে পর্যন্ত আমি যদি করে আসছি। আমি আগামী তো চাইব যে আমি যেন আর পাঁচটা মেয়ের মতন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আমার বেশি টাকা প্রয়োজন নেই, আমি অনেক চাচ্ছি না। সত্যি কথা বলতে কি, আমার খুব দামি থ্রি পিসও নেই। কেন নেই? আমি একটা দামি থ্রি পিস কিনি না, যেহেতু আমি 2000-3000 থেকে একটা থ্রি পিস কিনবো, সে টাকা দিয়ে আমার দুইটা থ্রি পিস, তিনটা থ্রি পিস হয়ে যাবে।
আপনি এখন অনার্স কোন ইয়ারে পড়ছেন?
সেকেন্ড ইয়ারে।
কোন সাবজেক্টে পড়ছেন?
রাষ্ট্রবিজ্ঞানে।
কোথায় পড়ছেন সেটা আমি জিজ্ঞেস করবো না। আপনি যে চাকরিটা করেন,
জি,
আপনার সচ্ছল জীবনযাপনের জন্য কত টাকা বেতন? চাকরি হলে আপনার জীবনটা মোটামুটি সচ্ছলভাবে চলতে পারে,
মানে যে অভাবটা আমি বুঝি, সব অভাব দিয়ে দেখা যাচ্ছে আমার 12-14 হাজার টাকা আমার জন্য অনেক বেটার।
12-14 হাজার টাকা। প্রিয় শ্রোতা, জীবন কতটা কঠিন হতে পারে সেটা আপনারা দেখেছেন। এই কঠিন জীবনে টোল খাওয়া একজন মানুষ, তার আকাঙ্ক্ষা কতটা ছোট হতে পারে সেটাও আপনারা দেখেছেন। বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা গল্পের শেষে আপনার কাছে মোটেও আবেদন জানাবো না যে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করুন বা একটা কিছু করুন। যিনি করবেন তার মানবিকতার জায়গা থেকে এটা না বললেও করবেন, বললেও করবেন। সুতরাং কোনো আবেদন নেই, কারণ এই গল্পে যেরকম সাজেশন দেওয়া হয় না, কোনো পরামর্শ দেওয়া হয় না, সুতরাং একইভাবে এই গল্পে কোনো হাত পাতাও হয় না কারো কাছে যে ভাই প্লিজ হেল্প হিম, নো। এবং সেই জায়গাটা থেকে আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে আমাদের। আমি এই গল্পের এই পর্যায়ে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, লাখো শ্রোতা আপনাকে দেখতে চেয়েছে, সেক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যদি আপনার ফেসবুকে ছবি দিতে চাই, আপনার কোনো আপত্তি আছে বা কোনো পরামর্শ আছে?
এক কথা বলি কি, আমি এখন যেখানে চাকরি করি সেখানে অনেকে আমাকে চিনেন, হয়তো তারা আমার অতীত সম্বন্ধে জানেন না। আমিও জানি যে এই লাখো শ্রোতারা সবাই জানেন, তো অনেকেই চিনতে পারেন, অনেকেই আবার চিনবেনও না, একটা অচেনা মানুষ আমি সবার কাছে। আমি ছবি দিতে চাইছিলাম না, বাট আমি শুধু আমার হাজবেন্ডের সাথে একটা ছবি দিব, যেটা আমার মোবাইলে আছে সেটাই আমি দিতে চাই, আমি অন্য কোনো ছবি স্টুডিওতে দিতে চাচ্ছি না।
আপনার হাজবেন্ড কি এতে পারমিশন দিবে?
যে আমার হাজবেন্ডের সাথে কথা বলেছিলাম, সে আমাকে শুধু এটাই বলছিল যে তোমার ছবি দেওয়ারই দরকার নেই, শুধু আমার যদি ছবি দিতে চাও তাহলে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই।
আমরা হ্যালো ইট 920 থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে শ্রোতারা আছেন তারা অনেক বুদ্ধিমান এবং তারা অনেক বোঝেন, সেই জায়গাটা থেকে আমরা আপনাকে একটা হেল্প করতে চাই। আমরা আপনার কোনো ছবি আমরা ফেসবুকে দিব না, এবং আমরা এটা আপনার প্রতি রেসপেক্ট রেখে করতে চাই। আশা করি আমাদের শ্রোতা যারা আছেন তারাও ওই রেসপেক্টটুকু আমাদের এই আজকের যে সম্মানিত অতিথি তার প্রতি তার থাকবে। উনি কিন্তু চেয়েছিলেন, কিন্তু আমরাই তার ছবিটা দেখতে চাইনি, কারণ আমরা বিশ্বাস করি সমাজে এখনো পরিপূর্ণরূপে কানায় কানায় ভালো মানুষদের ভরে যায়নি। আমরা এরকম গল্প পেয়েছি এখানে, গল্প প্রচার করার পরে সে সৎ মনে গল্পটা ভুলে গেছে, কিন্তু তার অফিসের লোকরা তাকে নিয়ে টিটকিরি করেছে। আমরা বিশ্বাস করি সমাজ একসময় বদলে যাবে, কারণ সবকিছুই বদলে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সোনার দেশে সোনার মানুষ হবে, কিন্তু সেটার জন্য আমাদের অনেক দূর পথ হাঁটতে হবে। সেই পথ হাঁটছে হ্যালো 920, সেখান থেকে আমরা কোনো ভুল করতে চাই না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। শেষ পর্যায়ে যদি আপনার কিছু বলার থাকে আমাদের লিসনারদেরকে।
আমি সবাইকে এটাই বলতে চাই যে ভালোবাসা হয়েছে আল্লাহর দান, এটা পবিত্র সম্পর্ক ভালোবাসার মাধ্যমে সৃষ্টি হয়। ছোট বড় সবার মাঝে ভালোবাসা থাকে, বিশ্বাসের উপরে সবকিছু। তো আমি আশা করব যে ভাই এবং বোনেরা এবিসি রেডিওর কথাগুলো শুনছেন, আমার জীবনের গল্প, তো আমার জীবন থেকে যেটুকু বোঝা উচিত বুঝে নিয়ে সবাই যার যা জীবনটা সেভাবে যদি পরিপূর্ণভাবে গুছানোর চেষ্টা করে, তাহলে কারো জীবন হয়তো আমার মতন হবে না, কারো জীবনে কাজলের মতন হবে না, বা আজকে নজরুল, ফয়সাল অথবা আমার তারিফ কে পর্যন্ত আমি এখানে আনতাম না। আমিও চাই যে আমি খুব সুন্দর একটা স্বাভাবিক
জীবনযাপন ফুটফুটে বাচ্চা থাকুক।
জি, সেটা একটা মেয়ে হিসেবে আমি মনে করি যে এটা প্রত্যেকটা মেয়ে তার বিয়ের এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যখন মনে করে যে তার এক সন্তান প্রয়োজন। আমি যখন দেখি যে অন্যান্য বাচ্চারা তাদের মাকে ডাকতেছে মামুনি বলে, মা বলে, যার যেভাবে সম্বোধনা করার, তারপরে দেখা যাচ্ছে যে একটি মা একটি শিশুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমারও মনে হয় যে আমিও তো একটি বাচ্চার মা হতে পারি। কেন জানি এই সমাজের কাছে এখনো পর্যন্ত যে আমি বিবাহিত, আমার স্বামী আছে, এই কথাটা বলতে পারি না, বলতে পারি না এটার জন্য যে আমার হাজবেন্ডের জন্য, ও আমার ফ্যামিলি থেকে শুধু আমার মা জানে যে আমি কোন এক ছেলেকে বিয়ে করছি, সেটা ভালো চাকরি করে, বাট সে যে একটা গাড়ির ড্রাইভার, আর আমার এত কিছু অতীত জেনে শুনে যে সে আমাকে বিয়ে করছে, এটা আমি আমার মাকে বলতে পারি না, বলতে পারি না এই কষ্টে যে আমার মা সারা জীবন কষ্ট করে আসছে, আমার বাবা যে কষ্টটা আমার মাকে দিয়ে গেছে, যে বৃদ্ধ বয়সে এক অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে যে কষ্টটা মানে সে যে ভোগ করছে, আমি ওই একই কষ্ট মানে হয়তো আমার মার একটা ক্যাটাগরি ছিল, আমার ক্যাটাগরিটা একটু অন্যরকম। তারপরও দেখা যাচ্ছে যে সব মারই আশা থাকে তার মেয়ে ভালো একটা কিছু হোক, ভালো একটা স্বামী পাক, সংসার পাক, কখনোই কোনো মা চাইবে না যে সতিনের সাথে সে সংসার করুক এবং তার ছেলে মেয়ে থাক। আর এই জন্য আমি বলবো যে হয়তো আমি পরিস্থিতির শিকার হয়ে ওকে বিয়ে করছি, বিয়ে করার উদ্দেশ্যই একটা যে
সমুদ্রের মধ্যেও যদি একটা খড়কুটো থাকলে মানুষ যেভাবে খড়কুটো জড়িয়ে ধরে, আপনি সেভাবে খড়কুটো ধরিয়ে ধরে বাঁচছেন,
সেভাবে ধরে।
আমি এটাকে ভালো মন্দ কোন দৃষ্টিকোণ থেকেই আনতে চাই না প্রিয় শ্রোতা। আমরা এখন তারিফের সাথে কথা বলব। তারিফ সম্পর্কে আপনারা জেনেছেন, ও হচ্ছে আমাদের মনীষার হাজব্যান্ড, এবং তারিফের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আসলে মনীষা তার কাছে কেমন, মনীষাকে যে বিয়ে করলো এটার একটা প্রতিবন্ধকতা রয়েছিল তার ব্যক্তিগত জীবনে, সবকিছু মিলিয়ে এখন সে কেমন আছে। আর তারিফের সাথে সরাসরি যোগাযোগ করছে শাকিল, আমরা চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল,
তারিফ সাহেব বলছেন। আমার নাম হচ্ছে শাকিল, আমি ABC রেডিও FM 89.2 এর হ্যালো 8920 অনুষ্ঠান সেখান থেকে বলছি। মনীষা আপনার ওয়াইফ, উনি আমাদের এখানে এসে ওনার জীবনের সব কথা আমাদেরকে বলেছে, তো আমি একটু জানতে চাচ্ছি যে সবকিছু জানবার পরও আপনি মনীষাকে গ্রহণ করলেন।
প্রথম ওর সাথে আমার যখন পরিচয়, এখান থেকেই আমি ওর মুখে কিছু শুনছি কথা, মানে অতীতের কিছু ঘটনা বলছিল আমাকে, আমার নাম্বার ওকে দিয়ে আসছিলাম এবং সেই নাম্বার থেকে আস্তে আস্তে তো যোগাযোগ করতো, আস্তে আস্তে এক পর্যায়ে আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেল। ভালোবাসা শুধু ভালোবাসাই বোঝে।
জি, আপনার প্রথম ওয়াইফ আছে এবং এই প্রথম ওয়াইফ থাকা সত্ত্বেও আপনি তাকে গ্রহণ করেছেন, এই ক্ষেত্রে আপনার পারিবারিক এবং সাংসারিক কোন সমস্যা হচ্ছে কিনা?
পারিবারিক সমস্যা এটা তো স্বাভাবিক, প্রথম অবস্থায় একটু হবেই, মাস খানেক পরে আর কি এটা জানতে পারছি, তো জানার পরে একটু সমস্যা হয়েছে, এখন এটা আস্তে আস্তে সমস্যা কম আর কি।
প্রথম ওয়াইফ যিনি, উনি কি ব্যাপারটা মানতে পেরেছেন, কিংবা আপনার আগের সন্তানেরা এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে নিচ্ছেন?
শুধু আগের সন্তান তো ছোট আর ওয়াইফ তো এত সহজে মানিয়ে নেওয়ার মতো ব্যাপার না, সেই জন্য মানে আমার ওটাও তো লাফিয়ে দিচ্ছিল, এই জন্য এখন একটু মানার দিকে আর কি।
দুটো ওয়াইফের ভরণ পোষণ কিভাবে করতে পারছেন?
আসলে আমি ছোট একটা চাকরি করি, আমি যতটুকু পারতেছি হয়তো পুরাটা মেটাতে পারতেছি না, এমন ছোটখাটো একটা জব করতেছে, তো এর মতো চলতেছে, আমি যতটুকু পারতেছি তাকে হেল্প করতেছি আর কি।
মনীষা আপনাকে কতটা ভালোবাসে, কিংবা আপনি মনীষাকে আসলে কতটা ভালোবাসেন?
কতটা ভালোবাসে সেটা তো দেখানো যাবে না বা বোঝানো যাবে না, মানে অনুভব করে তো বুঝতে পারে, সে বোঝা যায় অনেকটাই। আমি যদি তার সাথে একদিন কথা না বলি আমারও খুব খারাপ লাগে, হয়তো সবসময় পাশে থাকা হয় না, কারণ আমি থাকি এক জায়গাতে, ওই থেকে এক জায়গাতে, আমার আরেক ফ্যামিলি ওই থেকে আরেক জায়গাতে।
আচ্ছা, ভবিষ্যতে মনীষাকে নিয়ে আপনার আসলে চিন্তা কি?
আমাদের এখন যে সমস্যাগুলো আছে সে সমস্যা ভবিষ্যতে থাকবে না, পড়াশোনা করতে তো ব্যবস্থা হয়তো করতে, হয়তো চাকরি পেলে আরো হয়তো সুবিধা হবে, তখন তখন সমস্যা থাকবে না, তখন হয়তো নিজে প্রতিষ্ঠিত হতে পারবে ভালো কিছু আসার।
এই অনুষ্ঠানে আপনার কথা আমাদের লাখো শ্রোতা বন্ধু শুনছে এবং এই যে মনীষার গল্প সবাই শুনল, আপনি আমাদের শ্রোতাদেরকে এবং হ্যালো ইন্টিদ্র অনুষ্ঠানে যারা শুনছেন এই মুহূর্তে আপনাকে, তাদেরকে কিছু বলতে চান কিনা?
আমার ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল, তারা যেন এগুলা শ্রোতা চিন্তা ভাবনা করে দেখে যে আমি কি ঠিক করছি নাকি বেঠিক করছি, বিশেষ করে ওর দুঃসভাইগুলো তো পাশে থাকাতেই মানে ও হয়তো আরো বেশি ভাবে আপন করে নিয়েছে আমাকে, আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে আসছে যা এটা আমাদের এখন সম্পর্ক আরো গভীর হয়ে গেছে বা বন্ধন হয়ে গেছে, এটা ধারার মতো না।
আপনি ভালো থাকবেন
ইনশাল্লাহ,
আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ শাকিল। প্রিয় শ্রোতা, মনীষা ভালো আছে, অন্তত সেই জঘন্যতম জীবন থেকে অনেক ভালো আছে, ও বাইরে ঘুরতে পারে, ও খোলা আকাশে নিচে নিঃশ্বাস নিতে পারে, সেই নিঃশ্বাসটুকু কতটা বৈধ এবং অবৈধ সে প্রশ্ন তোলার আগে আমরা তারিফকে ধন্যবাদ দিব নাকি ধন্যবাদ দিব না, সে প্রশ্নটা তোলার আগে আমরা অন্তত মনীষার দিকে তাকাতে চাই। মনীষা যে জঘন্য জীবন থেকে একটু হলেও বের হয়ে আসতে পেরেছে, সেই জন্য আমরা উপরওয়ালা সৃষ্টিকর্তার কাছে শুকর গুজার করতে চাই। যদি আইনের দৃষ্টিকোণ থেকে আমরা তারিফকে প্রশ্নবিদ্ধ করি, তারিফ যে কাজটি করেছে সে কাজটি গর্হিত অন্যায়। যদি মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমরা তারিফকে প্রশ্ন করতে চাই, তাহলে তারিফ অন্তত মনীষার প্রেক্ষাপটে প্রশংসা পাওয়ার যোগ্য, এবং এজন্যই হয়তোবা বলা হয় আইন বলেন, নিয়ম বলেন, কানুন বলেন, সবকিছুই কখনোই জীবনকে পরিপূর্ণরূপে ধরতে পারে না। আমরা হ্যালো ইট 920-র মনীষার গল্প এখানে শেষ করছি, প্রার্থনা করে যে আরেকটা মনীষা যেন সমাজে জন্ম না হয়, আরেকটা মনীষাকে যেন সমাজ জন্ম দিতে না পারে। আপনারা যদি হ্যালো ইট 920-তে আসতে চান, দুটো পদ্ধতি আছে আপনারা নিশ্চয়ই জানেন, 9115668, আমি আবারও বলছি 9115668, ফোন করুন। ফোন করার পর আপনার গল্প বলতে চাইলে আপনার সেল নাম্বারটি ধীরে ধীরে বলে আপনি বলবেন, খুব সংক্ষিপ্ত করে আপনার কথা, তারপর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আর আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, hello8920, ওখানে যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920-র মেম্বার হয়ে যাবেন। একটু পরে আবারও ফিরছি, সাথেই থাকুন।
টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুড় না পায়া, লুটা লুটা কিসনে উসকো এসে লুটা কে ফির উড় না পায়া, ও টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুড় না পায়া, লুটা লুটা কিসনে উসকো এসে লুটা কে ফির উড় না পায়া, গিরতা হুয়া ও আসমা সে আকর গিরা জমিন পর, খাবোঁ মে ফির ভি বাদল হি থে ও কহতা রাহা মগর, কে আল্লাহ কে বন্দে হস দে আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হস দে জো ভি হো কল ফির আয়েগা, আল্লাহ কে বন্দে হস দে আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হস দে জো ভি হো কল ফির আয়েগা।
হাজার হাজার কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে। প্রিয় শ্রোতা, 1:51 হচ্ছে সময়, আপনারা শুনছেন লাইভ হ্যালো 8920, আরজে কিপ্রিয়া, আরজে শাকিল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এবং রয়েছে আমার টিম। আর এই ফাঁকে আপনাদের সবাইকে একটু বলি, আজকে আমাদের হাতে সময় একেবারেই কম, আমরা হাজার হাজার কমেন্টসের একেবারেই 1% পড়তে পারব না, শুধু একটা কমেন্টস আমরা পড়তে চাই। জাহিদ হাসান লিখেছে, মনীষা আপু আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা সবাই কাঁদব, দ্যাট ইজ দ্য বেস্ট কমেন্ট এভার। মনীষাকে আমরা বলতে চাই, মনীষা আপনি যেভাবে শক্তভাবে জীবনকে ধরেছেন এটাই হচ্ছে অনেক অনেক বড় পাওয়া, আপনি শক্তভাবে বেঁচে থাকুন এবং আপনার সাথে আমরাও শক্তভাবে বেঁচে থাকতে চাই। আমরা এই গানটির পর গত সপ্তাহে যে গল্পটি প্রচার করা হয়েছিল সেই গল্পের ফিডব্যাক নিয়ে ফিরে আসব এবং অনুষ্ঠান শেষ হবে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
হর সপনা জব ও টুটা টুকড়ে টুকড়ে হো গয়া থা, টুকড়ে টুকড়ে হো গয়া থা হর সপনা জব ও টুটা, বিখরে টুকড়ো মে আল্লাহ কি মর্জি কা মঞ্জর পায়েগা, আল্লাহ কে বন্দে হস দে আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হস দে জো ভি হো কল ফির আয়েগা, আল্লাহ কে বন্দে হস দে আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হস দে জো ভি হো কল ফির আয়েগা, টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুড় না পায়া, লুটা লুটা কিসনে উসকো এসে লুটা কে ফির উড় না পায়া, গিরতা হুয়া ও আসমা সে আকর গিরা জমিন পর, খাবোঁ মে ফির ভি বাদল হি থে ও কহতা রাহা মগর, কে আল্লাহ কে বন্দে হস দে আল্লাহ কে বন্দে, আল্লাহ কে বন্দে হস দে জো ভি হো কল ফির আয়েগা, আল্লাহ কে বন্দে হস দে।
গত সপ্তাহে আমাদের কাছে এসেছিলেন ইসহাক, ইসহাকের গল্প প্রচার হওয়ার পর আমরা হাজার হাজার কমেন্টস পেয়েছি ফোনে এবং ফেসবুকে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো ইট 920 কে এতটা ভালোবাসার জন্য। ইসহাককে নিয়ে কে কি বলেছেন তার চুম্বক অংশ আমরা শুনব, শুনে অনুষ্ঠানটা শেষ করব, আমাদের সাথে থাকবেন আশা করছি।
হ্যালো 8920,
আমার নাম আরেফ বলতেছি কক্সবাজার থেকে। আমার নাম্বার বিশাকের যে কাহিনীটা শুনলাম, এরকম চক্র বাংলাদেশেও আছে এবং বাইরেও আছে, তো যাতে কারো এরকম না হোক এবং বিশাক ভাইয়ের যাতে পরবর্তী দিন যা সপ্তম আনে কি তাকে আর কি।
আমি সামিয়া বলছি, আমি গাজীপুর থেকে বলছি। আমার মোবাইল নম্বর যে ইসাক, ওনার সাহস না থাকলে হয়তো 1900 আরো যে পাঁচজন ওমান থেকে চলে আসছে এটা তো সম্ভব ছিল না। তো অবশ্যই এবিসি রেডিওকে ধন্যবাদ এই ধরনের একটা শো করার জন্য। যারা এই হ্যালো 920 সঙ্গে জড়িত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন, মোবাইল নাম্বার হচ্ছে ইসাকি আসছিল। ও তো মোটামুটি খুব একটা ভালো জব করার প্রয়োজন আমি মনে করি, যেহেতু অনেক টাকা নষ্ট হয়ে গেছে। আমার একটা ব্যাংকে ওর জন্য একটা ব্যবস্থা করতে পারবো আর কি, যদি আপনারা কাইন্ডলি ওর সাথে আমাকে কন্ট্যাক্ট করে দেন।
হ্যালো আসসালামু আলাইকুম, আমার নাম রাইসা, আমার মোবাইল নাম্বারটা 01। ইসাক ভাইয়ার গল্পটা শুনেছি, তো ওনাকে সব ফ্রেন্ডরা অনেক অনেক স্যালুট জানাচ্ছে, এই কারণে যে ওনার মতো একজন সাহসী মানুষ দালালদের হয়ে দিতে পারছে, সেজন্য অনেক অনেক থ্যাংকস।
মোহাম্মদ নাসির, শ্রীবনের গল্প অনুষ্ঠানে যে ইসাক ভাই এসেছিল, ওনার গল্প শোনার পর থেকে সারা রাত ঘুমাতে পারেনি। আসলে আমার বুক ভরা স্বপ্ন ছিল বিদেশে যাবো, বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করবো, বাট ওনার কথা শোনার পর থেকে কালকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আসলে ওনার জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি এবং ওনাকে অসংখ্য থ্যাংকস এসব কথা মিডিয়ার সামনে প্রকাশ করার জন্য।
আমি শাহাবুর রহমান গাজীপুর থেকে বলছি। ইসহাক ভাইয়ের সাথে আমার জীবনটাও হুবহু মিলে গেছে। আমি আদম ব্যাপারে দেশগতনা শিকার হয়ে বিদেশ যে আমি ঠিক এমন মর্মান্তিক ঘটনার সাথে শিকার হয়েছি, এটা তো কত মর্মান্তিক, যারা এই কবলে না পড়েছে তারা বুঝবে না। আসলে ইসহাক ভাইয়ের প্রতি আমার খুব সহমর্মিতা এবং সমবেদনা।
আমি মোহাম্মদ সাইফ ইকবাল বলছিলাম, ইসাক ভাই এসেছিল, আমি তার কাহিনী শোনার পর খুবই দুঃখ পাই, মানুষ এত খারাপ হতে পারে সেটা গতকালকে আমি বুঝতে পারলাম। তিনি সেখানে অনেক নির্যাতিত হয়েছে, তার পায়ন যখন ক্লাস দিয়ে কাটা হতো তখন আমার খুবই খারাপ লাগতো, সে কেটে ফেলি, সে একটা মসজিদকে একতলা করবে। আমি আল্লাহ তালার কাছে অবশ্যই দোয়া করবো তাকে এই সামর্থ্যটুকু যাতে অন্তপক্ষে দান করে।
আমি তোহিনুল ইসলাম বিপ্লব, ইসাহাক ভাইয়ের জীবনের কাহিনী থেকে আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থের জন্য মায়ের সাথে বেইমানি করে না, হয়তো বা ওরা কেমন করে পারলো একই মায়ের সন্তান হয়ে বাংলার ছেলে হয়ে ইসাহাকের মতো হাজারো ইসাহাককে নির্মম ভাবে নির্যাতন করতে। ওরা মানুষ না, ওরা পশু, বাংলার প্রতিটা মাটি কণাও তাদের জন্য বদদোয়া করবে।
আমরাও ঠিক সে কথাটাই বলতে চাই বিপ্লব, আপনি যেটা বলেছিলেন, তবে এই মানুষগুলোকে পেছনে ফেলে আমাদের সামনের দিকে যাওয়া সম্ভব না। এই মানুষগুলো দেশেরই সন্তান, যারা ভুল করছে, অন্যায় করছে, তাদেরকেও আমাদের ভালো পথে আনতে হবে এবং তাদেরকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যালো 8920 ইজ ওপেন প্ল্যাটফর্ম, এখানে এসে জীবনের সমস্ত গল্প আপনি ধারণ করতে পারেন, আপনি বলতে পারেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন তাদেরকে। হ্যালো 8920 তে আসার জন্য দুটো নিয়ম একটু আগে জেনেছেন আপনারা, facebook.com/hello8920 এখানে আসতে পারেন আপনি, পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলি, এবং একই সাথে আপনি চাইলে আমাদের গেস্টের সাথেও কথা বলতে পারেন। আর একটি পদ্ধতি 9115668, আমি আবারও বলছি 9115668, এই নম্বরে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলে আপনি যে গল্পটি বলতে চান সেটা সারাংশ বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এবিসি রেডিওর আরও একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে, ইন্সপায়ার্ড বাই হ্যালো 8920 টিম, যাহা বলিব সত্য বলিব। এটি প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 11:20। এখানেও একটা টিম রয়েছে কিন্তু সমস্ত সহযোগিতায় হ্যালো 8920 টিম। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অনেক অনেক ভালো থাকবেন এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথেই থাকবেন। আর জি কিবরিয়া, শাকিল এবং হ্যালো 8920 টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি।
আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না।
This track was downloaded from FusionBD.com.